This track was downloaded from FusionBD.com.
স্বাগত সবাইকে অন্ধকারে গল্পে। আমি জুয়েল, আপনার সঙ্গে শুনছেন ঢাকা এফএম 90.4 মাই সিটি মাই টিউন, এবং প্রতি রবিবার রাত 10:30 মানে আপনাদের জন্য আমাদের এই বিশেষ আয়োজন অন্ধকারের গল্প। এবং আজকের অন্ধকারের গল্পে যিনি রয়েছেন তার সম্বন্ধে আমরা অনেকেই এখন এই মুহূর্তে আমরা দেশবাসী অনেকেই জানি, এবং তিনি আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন, কিন্তু কিছুদিন আগেও তিনি আমাদের মাঝে ছিলেন না। তিনি আমাদের বাংলা চলচ্চিত্রের হারিয়ে যাওয়া একজন চিত্রনায়িকা, তার নাম হচ্ছে বনশ্রী। ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে আমরা তার সম্বন্ধে অনেক খবরাখবর পেয়েছি, বিভিন্ন টেলিভিশন রিপোর্টে, বিভিন্ন পত্রপত্রিকা, অনলাইন নিউজে, রেডিও প্রোগ্রামে আমরা তাকে পেয়েছি। সো সবকিছু মিলিয়ে আজকে এর আগে আমরা যখন তাকে পেয়েছি হয়তোবা একটু অন্যরকম ভাবে, তবে আজকে যখন আমরা পেয়েছি খুব ভালো লাগছে যে আজকে এই মুহূর্তে বনশ্রী খুব ভালো আছেন। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বনশ্রী সহ আরো দুজন শিল্পীকে, একজন কবি রয়েছেন নির্মলেন্দু গুণ, রানী সরকার এবং বনশ্রীকে 20 লাখ টাকা অনুদান দিয়েছেন। সো আমাদের সবার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ। তো আজকে আমরা এর আগেও তো অনেক গল্প শুনেছি তার কাছ থেকে, হয়তোবা কিছু গল্প শোনা হয়নি পুরোপুরি। আসলে সবকিছু সবসময় পুরোটা শোনা হয় না, আজকে এমন অনেক কিছু শুনবো যেটা এর আগে আমরা কখনো শুনিনি। সো সঙ্গে থাকুন। আজকের এপিসোডের উপর ভিত্তি করে রয়েছে একটি প্রতিবেদন তৈরি করেছেন তারেক আহমেদ। এটার পরেই, প্রতিবেদনটি শুনবার পরেই আমাদের আজকে অতিথিকে নিয়ে আমরা শুরু করবো আজকের অনুষ্ঠান। আর যারা লিখতে চান আমাদেরকে 16260 এই নম্বরে SMS, আর ফেসবুকে লিখতে চাইলে facebook.com/dhakafm90.4।
সময়ের সেরা নায়কের বিপরীতে নায়িকা হিসেবে অভিষেক, এবং প্রথম ছবিতেই সাফল্য। আবার নানা ঘাত প্রতিঘাতের পর সেই নায়িকাকেই দেখা যায় রাস্তায় ফুল বিক্রি করতে, বাসে বই বিক্রি করতে। ভাবছেন এটা বুঝি কোনো ছবির গল্প? না, 90-এর দশকের সবচেয়ে বড় বাজেটের ছবি সোহরাব রুস্তমের নায়িকা শাহিনা শিকদার বনশ্রীর জীবনের গল্প এটি। স্বপ্ন ছিল সেরা নায়কের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করবেন। সেই স্বপ্ন ধরা দেয় ফারুক ঠাকুরের প্রযোজনায় সোহরাব রুস্তম ছবিতে ইলিয়াস কাঞ্চনের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে। ছবিটি ব্যবসা সফল হয়। এরপর তিনি আরো বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন। এই নায়িকাকে প্রযোজক, পরিবেশক ও প্রদর্শক ফারুক ঠাকুর নিজ বলের বাইরে কারো ছবিতে অভিনয় করতে দিতেন না। একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে ফারুক ঠাকুর আত্মগোপনে চলে যান। আজ পর্যন্ত তিনি প্রকাশ্যে আসেননি। ফারুক ঠাকুর আত্মগোপনে চলে যাওয়ার পর কোনো নির্মাতা বনশ্রীকে ছবিতে নেওয়ার ব্যাপারে আগ্রহী হয়নি। দুঃখের দিন শুরু হওয়ার পরপরই পরিবারের লোকজনও ক্রমশ সরে যেতে শুরু করেন। অসহায় হয়ে পড়ার পর তিনি দ্বিতীয়বারের মতো বিয়ে করেন। একটি সন্তান হওয়ার পর স্বামীও তাকে ছেড়ে চলে যায়। স্বামীর চলে যাওয়া, জীবিকা নির্বাহের সকল পথ বন্ধ হয়ে যাওয়ার পর শুরু হয় রাস্তায় ফুল বিক্রি করে, বাসে বই বিক্রি করে বেঁচে থাকার সংগ্রাম। অর্থ কষ্টের সাথে যুক্ত হয় মেয়েকে হারানোর ব্যথা। বনশ্রী বলেন, 9 বছর আগে রিকশায় করে যাওয়ার সময় তার মেয়েকে চিন্তাই করে নিয়ে যায় অপূর্ব নামের এক নৃত্য পরিচালক। অর্থ কষ্টের কারণে 3.5 বছর বয়সী ছেলে মেহেদিকে রেখেছিলেন সুবিধা বঞ্চিত শিশুদের সংস্থায়। বনশ্রীর আর্থিক দুরবস্থার কথা বেশ কয়েকটি অনলাইন পোর্টাল এবং দৈনিক পত্রিকায় প্রকাশ হলে অনেকেই তাকে সাহায্য করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে 20 লাখ টাকা আর্থিক সহায়তা দেন। আর্থিক সহায়তা তিনি পেয়েছেন, কিন্তু তারপরও তিনি চাচ্ছিলেন কাজ করে অর্থ উপার্জন করতে। অবশেষে নাট্য নির্মাতা জিএম সৈকত তাকে নাটকে অভিনয়ের সুযোগ দেন। যারা অভিনয়কে ভালোবাসেন, অভিনয় করতে চান, অভিনয়ের সাথে যুক্ত আছেন, তাদের কেউই চাইবেন না তাদের জীবনে নায়িকা বনশ্রীর মতো ঘটনা ঘটুক। নায়িকা বনশ্রী বর্তমানে কেমন আছেন, কি করছেন, তার সবই আজ আমরা জানব তার কাছ থেকে।
ধন্যবাদ তারেক আহমেদকে। আমরা আজকের এপিসোডের উপরে যে ভিত্তি করে যে প্রতিবেদন সেটা শুনে ফেললাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে আমাদের আজকে অতিথি একসময় পর্দা কাঁপানো চিত্রনায়িকা বনশ্রী, কেমন আছেন?
ভালো, মানে এই তো আপনাদের জন্য, মিডিয়ার যারা আছেন সাংবাদিক ভাইদের জন্য আজ আমি একটা ভালো অবস্থানে এসে পৌঁছতে পেরেছি, অনেক অনেক ভালো আছি।
মানে যেটা বলতে হয় যে বেঁচে থাকার যে সংগ্রামে আপনি ছিলেন, ঠিক এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী আপনার পাশে এসে দাঁড়িয়েছেন, আপনাকে 20 লাখ টাকা অনুদান দিয়েছেন, তো এই অনুভূতিটা নিয়ে আমরা শুরুতে আপনার কাছ থেকে কিছু শুনতে চাই।
আসলে আমি কখনো এটা কল্পনাই করতে পারিনি, তবে আমার একটা আত্মবিশ্বাস ভিতরে ছিল, সেটা হলো যে আমার প্রধানমন্ত্রীকে দেখে আমার মনে হতো যে ওনার ভিতরে অনেক মায়া, উনি বিশেষ করে বাচ্চাদেরকে অনেক ভালোবাসেন। তো আমার একটা বিশ্বাস ছিল যে আমার বাবুটাকে যদি উনি দেখেন বা আমার মধ্যে একজন, আমি জানি উনি শিল্পীদেরকে অনেক ভালোবাসেন, এবং আমার মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল যে উনি অবশ্যই আমার ব্যাপারে যদি জানেন এবং আমি যদি ওনাকে আকর্ষণ করাতে পারি। তো আমি অনেক দিন সৃষ্টিকর্তার কাছে সাধনা করেছি ওনাকে, যে ওনার দৃষ্টি আকর্ষণ যেন আমার প্রতি, আমার বাচ্চার প্রতি যেন হয়, এবং আমার জন্য যেন একটু মায়া হয় ওনার। এটা আমি আল্লাহর কাছে অনেক মানে কেঁদে কেঁদে বলেছি যে আল্লাহ আমার এই সমস্যা কেউ সমাধান করতে পারবে না, আল্লাহর রসুলের পরে একমাত্র সমাধান করতে পারবে এই প্রাইম মিনিস্টার, সে যদি করতে পারে। কারণ আমার কাছে মনে হচ্ছিল যে সে ছাড়া আমাকে ভালো একটা অবস্থানে কেউ নিতে পারবে না। তখন আমি সাংবাদিকদেরকে রিকোয়েস্ট করলাম যে ভাই প্লিজ আমাকে আপনারা প্রাইম মিনিস্টারের কাছে আমি সাহায্য চাই, তার কাছে আমি সাহায্য চাই, আমার এটা একটু আপনারা লিখে দেন, আমি তাদের রিকোয়েস্ট করলাম। তখন তারা বলল যে ঠিক আছে আমরা সেভাবেই করব, এবং তারা সেভাবেই করল। তো আমার এখানে এত ভালো লাগা যে সাংবাদিক ভাইরা যে আমার জন্য এতটা করবেন, এটা আমি ভাবতে পারিনি কখনোই, যে আমি বলেছি তাই বলে যে ওনারা করবেন এটা আমি ভাবিনি। তারপর ওনারা যাই হোক অনেক লিখলেন, লেখালেখির পরে প্রাইম মিনিস্টার যে আমাকে দেখেছেন এবং আমাকে সে ডেকে যে আমাকে যে অনুদানটা সে দিলেন, সেটা আসলে কল্পনার বাইরে। আমি ভাবছিলাম হয়তো যদিও দেয় হয়তো আমাকে 4-5 লাখ টাকা দিতে পারে, এর বেশি আমাকে দেবে না,
সেটাও বা কম কিসে,
হ্যাঁ এরকম আমার মনে হয়েছিল। কিন্তু এতটা করবেন, এতটা করবেন যে এটা আমার কল্পনার বাইরে চলে গেছে। আর আমি সারা জীবন তার জন্য দোয়া করব, যতদিন বেঁচে থাকব আমার অন্তরে সে থাকবেন। শেখ হাসিনার কথা আমি কোনোদিনই ভুলব না, কারণ আসলে আমার মনে হচ্ছিল যে আমি বেশি দিন বাঁচব না, বা আমি বাঁচা আমার উচিত না বেশি দিন, কারণ এইভাবে বাঁচা যায় না, এত স্ট্রাগল করে বাঁচাটা আমার জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল, আর সন্তান ছাড়া কিভাবে বাঁচব। তো আজকে আমার এই শূন্য বুকে আমার সন্তানদেরকে, আমার ছেলে বাচ্চাটাকে সে ফিরিয়ে দিয়েছে, এটা মানে কত বড় যে একটা ব্যাপার, এটা আমি আসলে আমার ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। তার যে অবদানের কথা, তার প্রতি আমি কিভাবে যে আমি কৃতজ্ঞতা স্বীকার করবো, এটা আমি আসলে আমার ভাষা দিয়ে আমি প্রকাশ করতে পারবো না। আমার মন জানে আর সৃষ্টিকর্তা জানে যে আমি তার প্রতি কতটুকু মানে এটাকে কি বলবো মানে কৃতজ্ঞ। আমি তো ধুকে ধুকে মরছিলাম, আমার বাচ্চাটাও আমাকে পাচ্ছিল না, আমার বাচ্চাটা আমাকে এত ভালোবাসে যে আমার জন্য সে হাহাকার করতেছিল, আমার বাচ্চাটা এতিমখানাতে। তো যখন প্রাইম মিনিস্টার আমাকে, আমি যখন জানতে পারলাম যে প্রাইম মিনিস্টার আমাদেরকে অনুদান দেবেন, তখনই আমি আমার বাচ্চাটাকে নিয়ে আসি, বাচ্চাটাকে নিয়ে আসি, যে তখন আমার মনে হলো যে না বাচ্চাটাকে যদি ওনার দপ্তরে নিয়ে যাই তাহলে উনি আমার বাচ্চাটাকে দেখে আরো খুশি হবেন। তা আমার বাচ্চাটাকে উনি দেখে উনি বলছেন যে এতটুকু বাচ্চা আপনি এতিমখানা দিচ্ছেন, মানে উনি আমার বাচ্চাটাকে দেখে এই জিনিসটা বলছেন, আমার এত ভালো লাগছে, আর ওনার ব্যবহার এত সুন্দর, এত বড় মনের মানুষ উনি, যে আসলে ওনার অনেক বড় মন, বুঝছেন, এত বড় মন, মানে চিন্তা করা যায় না যে সে আমাদেরকে মানে সুন্দর একটা জীবন, নতুন একটা জীবন দিলেন। আসলে আমি তো মরে গেছিলাম, আমার তো মনে হচ্ছিল যে আমি হয়তো বা আর বেশি দিন বাঁচবো না, আর বেঁচে থেকেই বা কি লাভ সন্তানদের ছাড়া, আর বিশেষ করে কোলের বাচ্চা আমার, দুধের শিশু, এই মাত্র 3 বছর 10 মাস আমার ছেলেটার বয়স, এইটুকু বাচ্চা রেখে আমি একা একা কিভাবে বাঁচবো। এখন মনে হয় যে না, আমি অনেকদিন বাঁচবো, আল্লাহ যেন আমাকে অনেকদিন বাঁচায় এবং আমি জীবনটাকে উপভোগ করতে চাই নতুন ভাবে, আমি আবার মানুষকে কিছু দিতে চাই। মাঝখানে আমার মনে হয়েছিল যে শিল্পী হয়ে মনে হয় আমি ভুল করছি, পাপ করছি, এরকম মনে হয়েছিল আমার। কিন্তু এই প্রাইম মিনিস্টারের কাছ থেকে এই অনুদান পাওয়ার পরে, তার কাছ থেকে যে এই ভালোবাসা পাওয়ার পরে আমার কাছে মনে হলো যে না, আমি শিল্পী হয়ে ভালোই করেছি। আমি যদি শিল্পী না হতাম, হয়তোবা আমি এত বড় কিছু পেতাম না। তো এখন আমি চাই যে আমি শিল্পী জীবন, আমি মানে মৃত্যুর আগ পর্যন্ত আমি এই মিডিয়াতেই কাজ করতে চাই এবং মিডিয়ার মানুষের সাথে লেগে থাকতে চাই। যদি মিডিয়ার মানুষ আমাকে হেল্প করে, সাহায্য করে, তারা যদি আমাকে সুযোগ দেন দয়া করে, আমি তাদের কাছ থেকে দয়া চাই। আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার মানে আরেকটু চাওয়ার, সেটা হলো আমার মেয়েটার ব্যাপারে, যদি সে আমাকে একটু আমার মেয়েটাকে আমার বুকে ফিরিয়ে দেয়, তাহলে আমার মানে আমি মরেও শান্তি পাবো, কারণ আমার মেয়েটার জন্য আমার খুব কষ্ট হয়, আমার মেয়েটার জন্য আমি।
আচ্ছা, সে বিষয়টি আমরা জানবো, আমরা আপনার ছেলের খবর পেয়েছি, মুহূর্তে সে আপনার কাছে থাকে, আপনার ছেলেটি, মেয়েটির খবরও আমরা জানবো, কোথায় আছে সে, কি তার ঘটনা। আমরা এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে অনেকে জানিয়েছেন যে আপনার ঘটনা তারা শুনেছেন, তবে আজকে আমরা আরো একবার আপনাকে আনতে চেয়েছি যে সেদিন এবং আজকে এবং অন্যান্য পত্রপত্রিকাতে আপনি বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারভিউ দিয়েছেন এবং সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ যে মূলত তারাই আপনাকে তুলে এনেছেন একেবারে সেই কুড়ে ঘর থেকে সামনে তুলে দাঁড় করিয়েছেন, আপনাকে সবাইকে জানিয়েছেন দেশবাসীকে যে দেখো আমাদের দেশের একজন শিল্পী অভিনেত্রী তিনি আজকে এই অবস্থায় রয়েছেন। সো আমি মূলত সাংবাদিক ভাইদেরকেই এই ধন্যবাদটি দিতে চাই আমাদের সবার পক্ষ থেকে যারা আপনাকে নিয়ে কাজ করেছেন এবং আপনাকে তুলে এনেছেন। খুব বেশি দিন না, মাত্র 1 বছর আগে থেকে, প্রায় বছরখানেক আগ থেকেই আপনাকে নিয়ে বিভিন্ন পত্রপত্রিকাতে খবর আসছিল। তো তার আগের সময়টাতে আপনি দীর্ঘদিন কোন বিরতি, কোথাও কোন আপনার জানাশোনা নেই, খুবই মানবেতর জীবন কাটাচ্ছেন, তখন কি আপনি চেষ্টা করেছিলেন কোন সাংবাদিক ভাইয়ের সঙ্গে কথা বলতে, যোগাযোগ করতে?
আমার একবার এমন অবস্থা হয়েছে যে আমি বাসা ভাড়া দিতে পারছিলাম না, তখন আমি একটা মসজিদ ঘরের নিচে থাকতাম, মানে মসজিদের নিচে আর কি থাকতাম। তখন আমি অনেক আমার এলাকাবাসীদেরকে বলতাম যে একটু সাংবাদিকদের একটু জানান, জানালে অবশ্যই তারা আমাকে মানে উঠিয়ে আনবে এবং তারা আমার জন্য কিছু করতে পারবে। তো কেউ মানে সাহস করে তাদের কাছে যায়নি এবং কেন যায়নি আমি জানি না, এরকম হচ্ছিল। যাই হোক, ওইখান থেকে আবার আল্লাহ আমাকে একটা অবস্থান করে দিয়েছেন, মানে আমি মানে ওইখান থেকে আবার একটা বাসা নিলাম। নেওয়ার পরে আমি জানলাম যে কিভাবে বাচ্চাটাকে নিয়ে আমি বাঁচতে পারি। তখন আমি আপনার একটা মেয়ের কাছ থেকে জানলাম যে ওই বাসে উঠে চকলেট বিক্রি করা যায়।
আচ্ছা,
হ্যাঁ, চকলেট বিক্রি করে যদি কিছু হয়। তো আমি বাসে উঠে উঠে,
এটা কত সালের কথা মনে পড়ছে কি আপনার, ঠিক ওই সময়টা কত সাল হতে পারে?
না, আমি একটু আগে যাই, তাহলে আমি আমার মেয়ের ঘটনার আগে একটু যাই।
হ্যাঁ, সেটা তার আগে আমরা আপনার শুরুটা একটু শুনে আসি। আমরা অনেকেই জানি বিভিন্ন পত্রপত্রিকায় এসেছিল আপনার ফিল্মে এন্ট্রি, তারপরে খুব অল্প বয়সে আপনার বিয়ে হয়েছে, মাত্র 12-13 বছর বয়সে আপনার বিয়ে হয়, যিনি চাইতেন আপনি একজন শিল্পী হবেন, আপনার জন্য হারমোনিয়ামও কিনে দিয়েছেন। তো একেবারে সেই ছোটবেলা থেকে আমরা একটু একটু আস্তে আস্তে করে এগোতে চাই।
আসলে ছোটবেলা থেকে আমি ওই যে আপনার ববিতা ম্যাডাম, শাবানা ম্যাডামের ছবি দেখতাম, তো তখন আমার বিশেষ করে ববিতা ম্যাডামকে খুব ভাল লাগতো, শাবানা ম্যাডামকে খুব ভাল লাগতো, নায়কদের মধ্যে ইলিয়াস কাঞ্চনকে আমার খুব ভাল লাগতো, তারপরে আর মান্না ভাইকেও ভালো লাগতো, এদের খুব ভালো লাগতো, রুবেল ভাইকে, এদেরকে খুব ভালো লাগতো। তো আমি ছোটবেলা থেকেই কল্পনা করতাম যে আমি একজন নায়িকা হব এরকম, আর আমি খুব গান টান করতাম ছোটবেলায়।
আচ্ছা আচ্ছা,
এরকম মানে খুব চঞ্চল টাইপের ছিলাম, তো আমাদের গ্রামের বাড়িতে অনেকে আমাকে দেখা যেত যে গান গাওয়ার জন্য মামারা বেঁধে রাখতো, তুই গান না গিয়ে যেতে পারবি না। তো আমার গায়িকা হওয়ার কথা ছিল, আমি খুব ভালো গান করতাম, খুবই সুন্দর গান করতাম আমি। এর মধ্যে আবার ক্যাসেটও বের করছিল, একটা ক্যাসেটও বের করছিলাম রেডিও অফিস থেকে। তো সেক্ষেত্রে আমার গায়িকা হওয়ার কথা ছিল, গানের ক্যাসেট না, ওটা একটা নাটকের ক্যাসেট ছিল।
আচ্ছা আচ্ছা।
তারপর এইরকম কল্পনা ছিল, তখন আমার হাজবেন্ড তো হিন্দু ছিল।
জি, আপনার হাজবেন্ড তিনি কিভাবে হলেন আমরা একটু একটু শুনি, মানে বিয়ের কাহিনীটা একটু শুনতে চাই। আপনি কি গ্রামে থাকতে আপনার বিয়েটা হয়?
না, আমার বাবা অনেক ছোটবেলা আমাকে মোহাম্মদপুর বিজলি মহল্লাতে আমাকে নিয়ে আসে আমার বাবা।
আচ্ছা আচ্ছা।
তো ওইখানে আমরা ছিলাম, তো দাদাভাই আমার হাজবেন্ড, আমরা থাকতাম নিস্তালা একটা বাসায়, আমার হাজবেন্ড সামনের একটা চারতলা বিল্ডিং এ ছিল। তো ওইখান থেকে উনি আমাকে দেখে, দেখার পরে সে আমাকে খুব লাইক করে।
আপনি ছোটবেলায় দেখতে খুবই সুন্দর ছিলেন, এটা তো আমরা বুঝতেই পারি। আমরা যদি সোহরাব রুস্তম সিনেমার যেই পোস্টারটি, যে ফিল্ম যে পোস্টারটি, সেটা যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো। আর যারা এই মুহূর্তে ঢাকা ফিল্মের সঙ্গে রয়েছেন তাদেরকে বলবো, আমাদের ফ্যান পেজে গেলেই চিত্রনায়িকা থাকা অবস্থায় বনশ্রীর দেখতে কেমন ছিল যদি দেখতে চান তাহলে আমাদের ফ্যান পেজটিতে আসেন, এখানে আমরা ছবি দিয়েছি, চাইলে দেখতে পারেন। এবং ওই সময়ে কিশোরী বনশ্রী দেখতে খুবই সুন্দর ছিল, এটা তো আমরা অনুমান করতেই পারি। এবং তখন কোন স্কুলে পড়তেন? কোন
ওই ছবিটা কিন্তু আমার বাচ্চা না, মেয়ে বাচ্চাটা হওয়ার পরে, ঠিক আছে,
আমরা আজকে যে ছবিটা দিয়েছি নায়িকা হওয়ার পরে,
নায়িকা হওয়ার পরে, কিন্তু এর আগে আমি আরো সুন্দরী ছিলাম, ঠিক আছে।
আচ্ছা, এর চেয়েও সুন্দর ছিলেন?
অনেক সুন্দর, একটা পুতুলের মতো একটা মেয়ে ছিলাম, এবং আমার মাথায় অনেক বড় চুল ছিল। আমার সবচেয়ে আকর্ষণীয় ছিল আমার চোখ আর আমার চুল, এই দুটো ছিল আমার সবচেয়ে আকর্ষণীয়। এবং আমার এলাকাতে আমার বাবা খুব বিপদে পড়ে যেত আমাকে নিয়ে, খুব সমস্যা। কিন্তু আমার আব্বা একটু ছিল বিচারক টাইপের ছিলেন, ওইখানে খুব নামি দামি একজন মানুষ ছিলেন, কন্ট্রাক্টর ছিলেন। আমার আব্বা একটু ড্যাম কেয়ারও ছিলেন, তো যার জন্য আমার বাবাকে সবাই ভয় পেত, এই জন্য আমাদেরকে কেউ ডিস্টার্ব করতে পারতো না। কিন্তু অনেক জায়গা থেকে আমার বিয়ে আসতো, ছোটবেলা থেকে আমার বিয়ে আসতো,
তো বিয়ের প্রপোজাল আসতো এবং অনেকে হয়তোবা লুকিয়ে লুকিয়ে ফুল চিঠি চিঠি দিত।
হ্যাঁ, এরকম
করতে হয়েছে।
হ্যাঁ, আমার বাবা আমাকে স্কুলও যেতে দিত না, এই জন্য মানে বোরকা পরাতো আমাকে, মাথায় কাপড় ছাড়া চলতে পারতাম না, মানে এরকম একটা সমস্যা ছিল। তো এই যে আমার হাজবেন্ড যে শ্যামল কুমার কণ্ঠ, তারপর তো সে নাম তাকে চেঞ্জ করা হয়েছে, সে মাসুদ চৌধুরী নাম হয়েছিল তার।
আচ্ছা।
তো এই এই ছেলে ফার্স্ট টাইম শরীরে আগুন ধরায় দিচ্ছে আমার জন্য, মানে আমাকে দেখার পরে এখন বিয়ে করতে চাইছে। তো আমার ভাসুর তো লালমাটিয়া কলেজের কেশিয়ার ছিলেন, তো সে চাচ্ছিল না, আমার শাশুড়ি চাচ্ছিল না। এদের কথা হলো যে 14 পুরুষ নাকি দোজকে যায়, মানে মুসলিম মেয়ে বিয়ে করলে, মুসলমান হলে তাদের 14 পুরুষ দোজকে যায়, এরকম তাদের একটা ধারণা। এখন আমার হাজবেন্ডকে তো তারা রাজি হচ্ছে না, তো আমার হাজবেন্ড তখন শরীরে মানে দরজা টরজা লাগাইয়া শরীরে আগুন ধরা দিছে। তখন সে মানে সে তো ইংলিশে মাস্টার্স, শ্যামল অনেক শিক্ষিত ছেলে, টিচার সে একজন,
ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করেছিল।
হ্যাঁ, তো সে একজন মানে তখন সে স্টুডেন্ট ছিল। তো দাদাভাই তখন সে আমার ভাসুরকে বলছে, আমার আমার শাশুড়িকে বলছে যে আমি মেয়েটাকে লাইক করি, আমি তাকে বিয়ে করতে চাই। তো আমার শাশুড়ি বকা দিচ্ছে যে না, এটা সম্ভব না। তখন সে শরীরে আগুন ধরে দিচ্ছে, তখন আমার শাশুড়ি চিন্তা করলো যে আমার ছেলেটা বেঁচে থাক। তখন আমার আব্বাকে ডেকে আমার আব্বাকে বললো যে এই ছেলেটাকে আপনি মুসলিম বানায় দেন। তা আমার আব্বা রাজি হয় না, তখন সে বললো যে না, আমি চাই আমার ছেলেটা বেঁচে থাক, সে যেই ধর্মেই থাক না কেন, আমার ছেলেটাই দুনিয়াতে বেঁচে থাকবে, এটাই আমি চাচ্ছি। তখন তাকে মুসলমান বানালো হাফিজি হুজুরকে দিয়ে, যে আগে যে হাফিজি হুজুর ছিল না, অনেক বড় হাফিজি হুজুর ছিল, ওনাকে দিয়ে মুসলমান বানালো, নাম চেঞ্জ করে যে শ্যামল থেকে মাসুদ চৌধুরী নাম হলো তার। তারপরে আমার এরপর আমার শাশুড়ি আবার আমার আব্বাকে বললো যে আপনার মেয়েটাকে আমাদের দিতে হবে আমার ছেলের জন্য। তা আমার আব্বা কিছুতে রাজি ছিল না, সে বলছিল যে এটা কি করে সম্ভব, কারণ আমি বিয়াই চাই, বিয়াইন চাই, হিন্দু হলে তো আমি আর এটা পাচ্ছি না। আমি ছিলাম বড় আমার ফ্যামিলিতে, আমার বাবার মেয়ে হিসেবে, আর আমার বোন ছিল ছোট, অনেক ছোট, সে 4-5 বছর বয়স আমার বোনটা, ছোট বোনটা। তা আমার আব্বা কিছুতে রাজি হচ্ছিল না, কিন্তু আমাদের এলাকার সবাই মিলে যারা মুরব্বী টাইপের ছিল, যারা নামাজ কালাম পড়তো, হুজুর টুজুর যারা আমাদের মসজিদে হুজুর ছিল, তারা সবাই বললো যে একটা হিন্দু ছেলে মুসলিম হয়েছে তোমার মেয়ের জন্য, এখন যদি তুমি না দাও তাহলে তো এটা ঠিক হবে না। সবাই অনেকে ধরে টরে আমার আব্বাকে রাজি টাজি করালো, তারপর আমার বিয়ে হয়েছে। কিন্তু বিয়ের আগে আমি এই ছেলেকে বলছি যে আমি তো নায়িকা হব, তো আমি তো বিয়ের পরে তো নায়িকা টাইকা হতে পারবো না। তখন এই ছেলে বলছে না বিয়ে হলো তোমাকে নায়িকা হতে পারবা তুমি। তারপরে বিয়ে হওয়ার পরে আমি তাকে বলছি যে আমি নায়িকা হতে চাই। তখন সে আমাকে হারমোনিয়াম কিনে দিছে গান শেখার জন্য, আমার কণ্ঠ ভালো দেখে সে হারমোনিয়াম কিনে দিয়েছিল। তারপরে গ্রুপ থিয়েটার ফেডারেশনে আমি আবার ওইখানে নাটক করতাম।
আচ্ছা,
মামুনুর রশিদের চক্র নাটকে অনেক শো করেছি নায়িকা চরিত্রে।
অভিনয়টা কি ওখান থেকেই, মঞ্চ থেকেই?
হ্যাঁ, গ্রুপ থিয়েটার ফেডারেশন ওইখান থেকে আমার শুরু। তারপরে আমি উদীচি শিল্পী গোষ্ঠীতেও গান করেছি, মানে দল সঙ্গীত যেটা মানে গণসঙ্গীত বলে ওগুলো করেছি। পথ নাটক করেছি প্রচুর, মুক্তিযোদ্ধা ভিত্তিক নাটকগুলোতে অ্যাক্টিং করেছি, এরকম প্রচুর শো করেছি আমি। এরপরে আমি চলচ্চিত্রেতে মানে চেষ্টা করা শুরু করলাম। তো আমি খুব ট্যালেন্টেড ছিলাম।
এর মধ্যে তো আপনি মোটামুটি কাজ করছেন, মঞ্চে কাজ করছেন, গান করছেন, সো ইচ্ছাটা তৈরি হয়ে গেছে যে ফিল্মে যেতে হবে।
আমার কল্পনা ছিল ফিল্ম, মানে ওই যে ছবি দেখে দেখে আমি কল্পনায় চলে যেতাম
যে আমি একদিন নায়িকা হব।
হ্যাঁ, বিশেষ করে গ্রামের ছবিগুলো আমাকে খুব টানত, মানে গ্রামের সর্ষে ফুল, এই নদী, এগুলো আমাকে খুব টানত। আর আমি ছোটবেলায় গ্রামে বেশিরভাগ চলে যেতাম, মানে ঢাকায় থাকতেই যেতাম না, নানা বাড়িতে চলে যেতাম গ্রামে। ওখানে যে ওরকম করতাম, ওরকম মানে দিয়ে আপনার যে ক্ষেতের যে আল না কি বলে ওগুলোকে, ওগুলো যে দৌড়াতাম, ওই সর্ষে ফুল মাথায় দিতাম, গান করতাম, এই সখীদের নিয়ে মেয়ে মানে বান্ধবী টান্ধবী নিয়ে ওদের সখী বানাতাম, এরকম খেলতাম যে আমি নায়িকা। হ্যাঁ, এরকম তো ওরকম করতে করতে আমার ওরকম চিন্তা ছিল। এবং আমি দেখা যেত কি, অনেক সময় স্বপ্নেও দেখতাম, যেমন একবার আমি জসিম ভাইকে স্বপ্নে দেখেছি।
আচ্ছা,
হ্যাঁ, মানে স্বপ্নে দেখতেছি আমি শুটিং করতেছি এরকম, মানে জসিম ভাইকে দেখতেছিলাম এরকম।
আচ্ছা আচ্ছা।
তারপর আর বিশেষ করে ববিতা ম্যাডাম তো আমার খুবই পছন্দ ছিল, আমার খুব লাইকিংস ছিল ওনাকে। আমি সবচেয়ে বেশি, আমার প্রিয় নায়ক ছিল বুলবুল আহমেদ, আর প্রিয় নায়িকা ছিল ববিতা আমার। আর নাটকের জগতে আমার সুবর্ণা মোস্তফাকে খুব ভাল লাগতো, আর এই যে আফজাল, যে আফজাল আফজাল হোসেন যে অভিনেতা, যে নায়ক, ওনাকে খুব ভাল লাগতো আমার। তো এভাবে করে আমার তো মূল টার্গেট ফিল্মে যাওয়া। তখন ওই যে আগে তো বিজ্ঞাপন দিত না, ওইখান থেকে আমি ফোন করতাম প্রডিউসারদের ওই বিজ্ঞাপন দেখে।
নতুন মুখের সন্ধানে
না, নতুন মুখের সন্ধানে না, এটা হলো যে আপনার বিজ্ঞাপন দেখে ফোন করতাম, বলতাম যে আমি তো নায়িকা হতে চাই। ওই যে ইত্তেফাকে যেত
পত্রপত্রিকা,
তখন ইত্তেফাকে বিজ্ঞাপন গুলো যেত, ওইখান থেকে ফোন করেছি। তো ফার্স্ট টাইম আমি এফ কবির চৌধুরীর সাথে পরিচিত হলাম। কিন্তু আমি খুব স্লিম ছিলাম, তো তখন আমার বাচ্চা হয় নাই, মেয়েটা হয় নাই। তখন সে আমাকে বলে যে নায়িকা হতে হলে তোমাকে যে অঞ্জু ঘোষের মতো মোটা হতে হবে, তারপরে আপনার ওই যে তখন পরমা সুন্দরী করছিল দ্বিতীয় আপু, তখন দ্বিতীয় আপুর কথা বলতেছে তুমি এত স্লিম থাকলে তো হবে না। তখন আমি এই কি বলবো, ওই যে একটা পেরিয়েক্টিন ভিটা নামে একটা ওষুধ আছে ওইটা খাওয়া শুরু করলাম। তারপরে আমার বাচ্চাটা পেটে চলে আসছে মেয়েটা, তখন তো আমি পাগল হয়ে গেলাম যে আমি তো নায়িকা হব, এখন আমি এই বাচ্চা রাখবো না। এই ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার তখন আমাকে বুঝালো যে না, আপনি যদি এই বাচ্চা নষ্ট করেন তো আপনার জীবনে মা হতে পারবেন না। তখন এমন একটা অবস্থা যে আমি মানে এমন একটা সমস্যা হলো যে আমার, আমি বলতেছিলাম যে না, আমি কিভাবে মা হলো তো আমি আর নায়িকা হতে পারবো না। তখন ওই ডাক্তার যে ছিল, ওনার হাজবেন্ড ওয়াইফ দুজনেই ডাক্তার ছিল গাইনি, তারা আমাকে বললো যে মা আপনি বাচ্চা হলেও আপনি নায়িকা হতে পারবেন। এরপরে মেয়ে বাচ্চাটা হলো, হওয়ার পরে আমি কিছুটা মোটা, একটু মোটা হলাম, একটু সামান্য স্বাস্থ্য ভালো হলো।
আচ্ছা, যখন আপনি কনসিভ করেছেন, আপনি আপনার বেবি আপনার আপনার গর্ভে রয়েছে, আপনি কনসিভ করেছেন, তখনও আপনার মনে হচ্ছে যে বেবিটা রাখবো না, আমি নায়িকা হব? কেন, নায়িকা হবার প্রতি এত ফ্যাসিনেশন কেন ছিল?
আমি জানি না, মানে আমার এত দুর্বলতা ছিল এইটা, এই মানে কালচারাল জগতের প্রতি আমি ওই যে স্বপ্নে মানে পর্দায় চলে যেতাম, মানে আমার কাছে মনে হতো একটা স্বপ্নের জগৎ, কেমন যেন ছিলাম আমি, আর গান ছাড়া তো একেবারেই থাকতে পারতাম না, সারাক্ষণই গান করতাম, গান শুনতাম, প্রচুর গান শুনতাম আমি।
আপনার হাজবেন্ড এগুলো কি পছন্দ করতেন? উনি কি চেয়েছিলেন আপনি একজন ফিল্মে কাজ করবেন, ফিল্ম স্টার হবেন?
হ্যাঁ, আমার হাজবেন্ড খুব লাইক করত, কিন্তু উনি মানে ওনাকে বোঝা যায় না, উনি ভিতরে লাইক করতো কিনা আমি জানি না, কিন্তু উপর থেকে মনে হইতো উনি লাইক করতেন অনেক। কিন্তু একটা পর্যায়ে যখন আমি সোহরাবস্তম যখন আমার রিলিজ হলো, তারপরে উনি কেন যেন মানে একটু
মেনে নিতে খুব কষ্ট হচ্ছে।
হ্যাঁ, ওই ছবি দেখার পরে উনি আর ব্যাপারটাকে মেনে নিতে পারেনি, তারপর আমার জানি না, আমি হয়তো বা সময় দিতে পারিনি ওইভাবে। আর যাই হোক, আমার যে প্রডিউসার ছিল তাকে নিয়ে আমাকে নিয়ে নানা রকম কথা উঠছিল। তো
না, আপনার হাজবেন্ডকে নিয়ে আমি এই জন্যই বলছি, বিকজ আপনার হাজবেন্ড এমন একজন ব্যক্তি যিনি তার ধর্মকে ত্যাগ করে আপনাকে বিয়ে করেছেন এবং পরিবারের অমতে আপনাকে বিয়ে করেছেন, তো তার মতামতটা আপনি নিয়েছিলেন কিনা এগুলো একটু জানতে চাই আজকে।
হ্যাঁ অবশ্যই, আমি তো তার কথা মতোই আমি চলচ্চিত্রে গিয়েছি এবং আমি তাকে জিজ্ঞেস করেছি যে আমি চলচ্চিত্রে যেতে চাইছি, বলছে যাও, তবে সে আমাকে বলছে এত সোজা না, সে মানে বিষয়টাকে অনেক কঠিন বলতো, তা আমি বলতাম যে কোনো ব্যাপারই না, আমি পারবো। তো তখনকার সময় খুব কঠিন ছিল মানে ইন করাটা, মানে অ্যাভেলেবেল নায়িকা হওয়া যেত না, অনেক কঠিন ব্যাপার ছিল, কারণ তখন যারা নায়িকা ছিল তারা তো খুব কোয়ালিটি সম্পন্ন নায়িকা ছিল সেই সময়টা। শাবানা ম্যাডাম ছিল, রোজিনা ছিল, তারপরে অঞ্জু ঘোষ ছিল, অনেক বেটার বেটার নায়িকা ছিল না তখন। তো সে বলতো যে এটা কি সম্ভব নাকি, তুমি পারবা না এই না সে না, আমি বলতাম যে অবশ্যই আমি পারবো। তো যাই হোক, আমার খুব আত্মবিশ্বাস ছিল, কনফিডেন্স ছিল। তো একবার পত্রিকা নিউজে হয়েছিল যে তখন আমার নামটা ছিল সাবরিনা চৌধুরী, মানে টেলিভিশনে আমি উপস্থাপনা করেছিলাম একটা প্রোগ্রামে, ওই স্পন্দন কিশোর কিশোরীদের অনুষ্ঠান, ওটা ছিল বদরুন্নেস আবদুল্লাহ প্রডিউসার ছিল টিভির। তো ওই ভদ্রমহিলা আমাকে সুযোগ দিয়েছিলেন, তখন আমার নাম ছিল সাবরিনা চৌধুরী। তখন পত্রিকাতে একটা নিউজ হয়েছিল যে সাবরিনা চৌধুরীর অনেক অ্যাম্বিশনস, মানে অ্যাম্বিশনস আমি বলতাম যে মেন নায়িকা ছাড়া করব না, এরকম বলতাম। আমাকে কেউ নায়িকা নিতে আসলাম, বলতাম যে ভাই আমাকে মেন নিতে হবে, যদি মেন নেন তাহলে আসেন, আর মেন না নিলে চলে যান।
আচ্ছা, আমরা শুধু জানতে চাই যে আপনি ফোন করলেন আর সঙ্গে সঙ্গে কি নায়িকা হবার জন্য অফারটি পেয়ে গেলেন? নিশ্চয়ই অনেক পরিশ্রম করতে হয়েছে, এবং সেই সময়টা নিশ্চয়ই যখন ফাইনাল হলো যে না আপনি কোনো ফিল্মে কাজ করবেন, সেই গল্পগুলো একটু জানতে চাই।
না না, আমার কোনো কষ্ট করতে হয় নাই, ঘুরতেও হয় নাই, মানে আমার প্রডিউসারকে ফারুক ঠাকুরকে আমি ফোন করে বললাম যে আমি তো আসলে নায়িকা হতে চাচ্ছি, আপনি যদি আমাকে একটু দেখেন। তো সে বলল যে আপনি দেখতে কেমন, মানে তুমি দেখতে কেমন। আমি বললাম যে আমি তো খুব আহামরি সুন্দরীও না, আবার কুচ্ছিত না, কিন্তু আপনি দেখতে পারেন আমাকে। তখন সে আমাদের বাসায় আসলো, আমার কথা শুনেই আমি খুব গুছিয়ে সুন্দর করে কথা বলতাম সেই সময়। তো সে আমার বাসায় আসলো, এসে আমাকে দেখলো, দেখে আমাকে খুবই পছন্দ করলো। সে পছন্দ করার পরে সে বলল যে আমি তোমাকে নায়িকা নিব, কিন্তু ফার্স্ট নায়িকা নিব না, সেকেন্ড লিড।
আচ্ছা,
আমি বললাম না ভাই আমি সেকেন্ড লিড তো করবো না, আমি ফার্স্ট, আমাকে নিতে হলে প্রথম শ্রেণীর নায়িকা বানাতে হবে, যদি হয় তাহলে আপনি আমাকে নিতে পারেন, আর যদি না হয় তাহলে ভাই সরি।
সো এই বিষয়টাতে আপনি খুব স্ট্রিক্ট ছিলেন যে না কোন ছোটখাটো ক্যারেক্টারে যাব না, একেবারে লিড ক্যারেক্টার হলে আমি কাজ করব,
প্রধান চরিত্রে অভিনয় করব।
সো তার মানে এর আগেও যদি আপনি সুযোগ পেতেন ছোটখাটো ক্যারেক্টার আপনি করতেন না হয়তো?
প্রশ্নই আসেন, আমি নাটকেও আপনার এই মেন নায়িকা ছিলাম।
জি,
আমি যেখানে দাঁড়াইছি আপনাদের দোয়াতে আমি ফার্স্ট, সেই জায়গাতে আমাকে ফার্স্ট থাকতে হবে, এমন একটা নেচার ছিল আমার মধ্যে, হাই অ্যাম্বিশন ছিল আমার মধ্যে। তারপরে উনি মানে চলে গেলেন, আবার আসলেন, এসে বলতেছে আমার ছবিতে তো সোহরাবস্তম আমি চিন্তা করছি, কিন্তু ওই ছবিতে আমি নায়ক নিব অন্য একজনের নাম, বললাম নামটা বলতে চাচ্ছি না। তা আমি বললাম যে না সরি, ওই ওনাকে নিলে তো আমি কাজ করব না। তো বললে তা তুমি কাকে নিলে কাজ করবো? আমি বললাম যে ইলিয়াস কাঞ্চনকে নিতে হবে। সে বলে যে আমার এই ছবিতে শাবানা ম্যাডাম আছে, আলমগীর আছে, এখন তাহমিনার চরিত্রে শাবানা করবে, আলমগীরের চরিত্রে রুস্তম এরা করবে, এখন যদি ইলিয়াস কাঞ্চনকে নেওয়া হয় তাহলে ওরা তো করবে না। আমি বললাম কেন?
মানে সোহরাব এবং রুস্তমের যে বয়সের যে ব্যাপারটা বাবা ছিল এটা ওইভাবে বোধ হয় হচ্ছিল না।
না, ওই শাবানা ম্যাডামের সাথে আবার ছবি করছিল কাঞ্চন ভাই, নায়ক নায়িকা, এখন সে মা হবে না।
হ্যাঁ
ঠিক আছে। এখন আমি বলি না হলে আমার কিছু করার নেই, তাহলে আপনি তাদের নিয়ে কাজ করেন, আমাকে বাদ দেন। সে বলে কি আমি তো তোমাকে বাদ দিতে পারছি না,
কন্ডিশন একটাই আপনার যে নায়ক হতে হবে ইলিয়াস কাঞ্চন।
তখন সে সুপারস্টার ছিল তো,
বেদের মেয়ে জোসনা রিলিজ হওয়ার পর পর বোধ
হয়। হ্যাঁ, আবার আমি তাকে লাইক করতাম পার্সোনাল ভাবে, আমি তার ভক্ত ছিলাম, একজন অন্ধ ভক্ত ছিলাম।
সো এটাও আপনার জন্য একটা বড় ব্যাপার যে আপনার স্বপ্নের নায়কের সঙ্গে একটা ফিল্মে আপনি নায়ক হিসেবে কাজ করবেন।
এখন আমার মাথায় ওইটাই যে আমি ওনাকে ছাড়া কাজ করবো না। আরেকটা ব্যাপার হলো যে এমনি তো লাইকিংস ছিলই অনেক আগের থেকে, আবার দেখা গেছে আমি একটা ছবি দেখছিলাম ওনার, রেশমি চুরি নামে একটা ছবি দেখছিলাম ছোটবেলায়, ওটার থেকে আমি ওনার ভক্ত হয়ে গেছিলাম। তারপর আবার যখন বেদের মেয়ে জ্যোৎস্না তখন হিট করছে তার কিছুদিন আগে, তখন তো উনি সুপারস্টার। এখন আমি চিন্তা করলাম যে আমি ওনার সাথেই করব, আর ওনার সাথে যদি আমি করতে পারি তাহলে আমার মানে আমি সাকসেস এবং ধন্য আমি, এরকম আমার কাছে মনে হলো। তখন আমি বললাম যে আমি ওনার সাথেই করব, আপনি যদি হয় আমাকে নেন, আর না নিলে আপনি বাদ দেন আমাকে ভাই, দরকার নাই তো আমার, যে করতেই হবে। কারণ আমার হাজবেন্ড এর অবস্থা তো সলভেন্ট ছিল, বুঝছেন, মানে ওরকম আমরা তো নিডি ছিলাম না,
যে আমার আপনি এবং আপনার হাজবেন্ড,
আমার শাশুড়ি আমার কাছে থাকতো।
আচ্ছা আচ্ছা।
আমার শাশুড়ি যে হিন্দু, সে পূজা করতো, আমরা নামাজ পড়তাম, আমার মা, আমার শাশুড়ি, আমার ননাসের দুই মেয়ে, এক ছেলে ননাস, সবাইকে আমার বাসায় আমি রাখছি, সবাইকে। মানে আমার ননাসের মেয়েগুলাকে আপনার অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছিল ওদের, তো সে কারণে ওদেরকে আমি রাখছি এবং সবাইকে আমি আমার বাসায় রাখছি। এবং আমার শাশুড়ি আমাকে খুব ভালোবাসত, আমি মুসলমান হলে কি হবে, সে আমাকে খুব, আমার নীতিগত কারণে সে আমাকে খুব লাইক করত। ঠিক আছে। তো যার জন্যে আমার প্রোডিউসারকে আমি বলছি যে আপনি আমাকে নিলে নেন, না নিলেন না। তারপরে আমার প্রোডিউসার আবার ঘুরে ফিরে এসে পরে বাধ্য হয়ে সে আমাকে নিছে, এবং সোহরাব রুস্তম প্রত্যেকটা কাস্টিং হয়েছে আমার কথাতে।
আচ্ছা।
আমি যাকে যাকে বলছি কাস্টিং করার জন্য, সে সেইভাবে কাস্টিং করে ওই ছবিটা কমপ্লিট হয়েছে।
এই ছবির প্রযোজক ছিলেন ফারুক ঠাকুর।
জি।
সো তাকে নিয়ে আপনার সম্বন্ধে এবং তাকে এবং আপনাকে নিয়ে পত্রপত্রিকাতে ওই সময়টাতে অনেক ধরনের খবর বের হয়, যাকে আমরা আসলে বলি স্ক্যান্ডাল, এই ধরনের অনেক বের হয়। তো ইনি সেই ব্যক্তি যিনি প্রথম সিনেমাতে আপনাকে দেখে পছন্দ করলেন এবং আপনি কন্ডিশন দিচ্ছেন তাকে যে আমি লিড ক্যারেক্টার করব এবং আমার নায়ক হতে হবে ইলিয়াস কাঞ্চন, তারপর তিনি অবশ্যই রাজি হলেন তো?
হ্যাঁ, মানে সে যেহেতু আমাকে নিতে হবে, এখন রাজি না হয় তো উপায় নেই। আমি তো বললাম আপনি রাজি যদি না হন আমাকে বাদ দেন।
আচ্ছা
ঠিক আছে। তো সে তখন তো বাধ্য রাজি হতে।
কেন বাধ্য ছিল আপনার মনে হয়?
আসলে সে আমাকে দেখার পরে মানে উনি আমাকে খুব লাইক করে ফেলছেন ভিতর থেকে, যেটা বাস্তব উনি আমাকে,
এটা তো পরে আপনি বুঝতে পেরেছিলেন।
হ্যাঁ, একটা পর্যায়ে উনি এমন আমাকে ভালোবাসতেন যে আমাকে না দেখলে ওনার উনি অসুস্থ হয়ে পড়তেন।
জি, আমরা গল্পের একটা পর্যায়ে হয়তো বা সেই ঘটনাগুলি জানবো। তো শুরুর দিকে কি আপনি বুঝতে পারতেন যে উনি একটু আপনার প্রতি দুর্বল হয়ে পড়ছেন?
না, ওইটা তো বোঝা যেত না, উনি খুব ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন তো, উনি খুব স্মার্ট ছিলেন, উনি খেলোয়াড় ছিলেন, ফুটবল খেলোয়াড় ছিলেন একটা টাইমে, খুব স্মার্ট ছিলেন আর অনেক বড় ঘরের ছিল তো সে।
জি,
আপনার ওদের ফ্যামিলিটা কিন্তু খুব নামি দামি ফ্যামিলি বাংলাদেশে, ওদের পরিচয় দিলে অনেকে ওদেরকে চিনে। হ্যাঁ, তো সেক্ষেত্রে খুব ব্যক্তিত্ব নিয়ে চলতেন, যার জন্য ওইভাবে সে বুঝতে দিতেন না আমাকে। ফার্স্ট টাইম আমি অতটা বুঝতে পারিনি যে সে উইক, কিন্তু যখন নেওয়ার পর পরে দেখা গেছে সে আমাকে গাড়ি দিছে, বিউটি পার্লার করে দিছে, আমাকে দামি ফ্ল্যাট, সে আমার কর্মচারী রেখে দিছে অনেকগুলো।
আচ্ছা, সেটা তো সৌরভ রুস্তম রিলিজ হয়ে যাবার পর?
না না না,
আগেই,
আগে থেকেই।
মানে মানে কি আপনাকে ফিল্মে সাইন করার আগে থেকেই?
সাইন তো করালো, সাইন করানোর সাথে সাথে তো ছবি মানে শুটিং শুরু হয়ে যায় না, তখন থেকেই সে আমার আমার পিছনে ইনভেস্ট করা শুরু করছে।
সাইনিং মানে কত ছিল মনে আছে
আমাকে? ওই ছবিতে প্রায় আপনার আমার পিছনে উনি অনেক টাকা খরচ করছেন, মানে প্রথমে তো আমাকে পার্লার কিনে দিলেন 1.5 লাখ টাকা, সেই আমলে, সেই সময়।
সেটা তো অন্য দিক দিয়ে সেটাকে আমরা উপহার হিসেবে ধরে নিতে পারি, বাট একটা ফিল্মে কাজ করবার জন্য আপনার পারিশ্রমিক তিনি কত ধার্য করেছিলেন?
3 লাখ।
আপনি কত নিয়েছিলেন?
3 লাখ, তখন 3 লাখ করেছিল।
আপনার কি ডিমান্ড ছিল 3 লাখ নাকি উনি?
না না, উনি করেছেন, উনি করেছেন। তারপর তো উনি আমার পিছনে অনেক খরচ করছেন, যেটা 7 লাখ টাকা, 7.5 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে দিলেন কেরিনা, তারপরে পার্লার করে দিলেন, তারপর তো উনি প্রায় 20 লাখ টাকার মতো মনে হয় খরচ করছেন সেই সময় আমার পিছনে। আর ওটা তো ওই যে আমাদের সব নায়িকারই, যারা প্রথম প্রধান নায়িকা যারা ছিল তাদের 3 লাখ টাকা করে তখন আমাদের ছিল আর কি, বিশেষ করে
সাইনিং মানি।
হ্যাঁ, 3 লাখ টাকা করে আমাদের ইয়ে ছিল। তো যার জন্য উনি আমাকে ওই কারো কাছে ছোট করতে চায়নি, সে ওইভাবে আমাকে ইয়ে করছেন। তারপর তো উনি আমার পিছনে প্রচুর টাকা ইনভেস্ট করছেন, ভাঙছেন, এবং আমাকে গর্জিয়াস একটা লাইফ উনি দিছেন। এবং বিশেষ করে আমাকে অনেক দামি দামি ড্রেস পরাতেন, সে এক একটা ড্রেসের দাম মানে সবচেয়ে হাইয়েস্ট থাকতো। আমি যে শুটিং এ যেতাম, অনেক নায়ক মন্তব্য করতেন, যেমন বিশেষ করে মান্না ভাই তো মারা গেছেন, উনি তো নাই, থাকলে হয়তো বা জানতে পারতেন। উনি আমার ড্রেস আপ দেখে, আমার ওই যে গহনা পরে আমি শুটিং করতাম, মানে স্বর্ণের গহনা পরে শুটিং করতাম, 3-4 লাখ টাকার গহনা পরে শুটিং করতাম। তখন অনেক সময় স্বর্ণের দেখা গেছে গলার হারও পড়ে গেছে, তো আমি যদি একটু মন খারাপ করছি, আমার প্রডিউসার বলছে এটা কোনো ব্যাপার না, তোমার একটা হার পড়ে গেছে কি হয়েছে তাতে, তুমি মন খারাপ করছো কেন? তো এগুলো দেখে দেখে এইগুলো দেখে আর কি সবাই বুঝতে পারছে যে উনি আমার প্রতি কতটা মানে দুর্বল, এবং ভালোবাসতেন, প্রচুর ভালোবাসতেন উনি আমাকে।
জি, তারপর সাইন করবার কতদিন পরে শুটিং শুরু হলো? আপনার স্বপ্নের কাজ শুরু হতে যাচ্ছে, ক্যামেরার সামনে আপনি কাজ করবেন,
এই 2 মাস বা 3 মাস এরকম আনুমানিক এরকমই হবে।
আচ্ছা, তখন আপনার প্রেগনেন্সি পিরিয়ড কতদিন?
না না, আমার তো বাচ্চা হওয়ার পরের ঘটনা।
আচ্ছা আচ্ছা, বাচ্চা হয়ে যাওয়ার পরে আপনি?
হ্যাঁ, আবার যোগাযোগ করছি।
ওকে, না আমরা একটু আগে শুনছিলাম যে প্রথমবার মতো আপনি যখন যোগাযোগ করেন ফিল্মে কাজ করবার জন্য, তখন তো আপনার
সেটা অন্য ডিরেক্টরের সাথে যোগাযোগ করছিলাম, কিন্তু সেখানে তো আমি করতে পারিনি, এর মধ্যে কনসেপ্ট করে গেছে। তারপর তো যে বাচ্চা হওয়ার পর্যন্ত আমাকে ইয়ে করতে হচ্ছে, একটু ওয়েট করতে হচ্ছে। বাচ্চাটা যখন আপনার 5-6 মাস, তখন আবার আমি ট্রাই করছি ফারুক ঠাকুরের কাছে। আমার
জি, শুটিং এর ঘটনাগুলি শুনি, প্রথম সিনেমায় কাজ করবার অভিজ্ঞতা।
ফার্স্ট টাইম যখন আমি কাজ করতে যাই, আমার পরিচালক ছিল মমতাজ আলী, যেটা ওই যে নসিব ছবি করেছিল, নালিশ।
কিছুদিন আগে বোধহয় তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন,
অনেকদিন আগেই। নতিজা অনেক বড় একজন ডিরেক্টর ছিলেন, বাংলাদেশের মানে অন্যতম ছিলেন ডিরেক্টরের মধ্যে। সে রাজ কাপুরের সাথেও কাজ করতেন, এই পরিচালকটা অনেক নামি দামি পরিচালক। বেশিরভাগ ছবিগুলো শাবানা ম্যাডামকে নিয়ে আর উজ্জ্বলকে নিয়ে সে করেছেন বেশিরভাগ ছবিগুলো, মানে উজ্জ্বলকে তো সে উঠাইছে মনে হয়, উজ্জ্বলের অনেকগুলো ছবি মানে সে করছে। আর সে অনেক গুণী একজন পরিচালক ছিলেন, আমার পরিচালক যে ছিলেন, তো সে তো আমাকে ফার্স্ট টাইম শুটিং এ, তখন তার একটা বড় গুণ ছিল আমাকে বাসায় এসে প্র্যাকটিস করাতো, প্র্যাকটিস করায় তারপর সেটে নিয়ে যেত। তো আমার একটু লাজুক টাইপের ছিলাম, তেমনি তো খুব ভালো লাগাছিল, মানে সেই ফিলিংস এর কথা তো আর বুঝাইতে পারবো না, অনেক ভালো লাগাছিল, মানে আমার স্বপ্নের জগতে যাচ্ছি আমি।
জি অবশ্যই, এটা অনেক বড় একটা ব্যাপার,
বড় একটা ব্যাপার। আর সে কত যে একটা মানে আনন্দের ব্যাপার, এটা তো আসলে বলে বোঝানো যাবে না। আর যেভাবে আমি ওইখানে মানে FBC তে যেভাবে ঢুকছি আর কি, গাড়ি নিয়ে দামি ড্রেস, তারপর আমার পাশে বিউটি পার্লারের চাকমা মেয়েগুলো, 3টা চাকমা মেয়ে,
মেকআপ আর্টিস্ট যারা,
হ্যাঁ ওরা, হ্যাঁ কোয়ালিটি সম্পন্ন বিদেশ থেকে আনা ওই মেয়েগুলোকে আমার এখানে চাকরি দিয়েছেন ফারুক ঠাকুর, ওদেরকে নিয়ে যাওয়া। তারপরে FBC তে যখন গেলাম, তখন সবাই আমাকে দেখতে আসছে, মানে ফারুক ঠাকুরের নায়িকা মানে বিরাট ব্যাপার। উনি তো অনেক প্রডিউসারদের মধ্যে কিন্তু উনি খুব পয়সলা ছিলেন, অন্যতম ছিলেন, মানে যে কটা প্রডিউসার বাংলাদেশে মানে লট অফ মানি, ওনার 7টা সিনেমা হল ছিল, তারপরে ছবির ব্যবসা ছিল, গুলশানে বিরাট বাড়ি ছিল, মিরপুরে 2টা বাড়ি ছিল, এরকম তো অনেক টাকার মালিক। তো এখন এ ধরনের মানুষের কিছু হলে কিন্তু মানুষ দেখতে আসে প্রচুর, তা আমাকে অনেক মানুষ দেখতে আসছেন যে ওনার নায়িকাটা আসলে কিরকম, তো ওখানে যাওয়ার পরে আমাকে ঘোড়া এনে দিল, ঘোড়া দৌড়াতে মানে ঘোড়া চালানো শিখাচ্ছে আমাকে, পুরো এবিসি দিয়ে ঘোড়া দৌড়াচ্ছি, প্র্যাকটিস করতেছি ঘোড়া নিয়ে, সুন্দর ড্রেস কিনে দিছে। তো এগুলো করে তো অনেক ভালো লাগা ছিল। তারপর কাঞ্চন ভাইয়ের সাথে যখন কাজ করলাম তখন আরো বেশি ভালো লাগা তৈরি হলো, এবং কাঞ্চন ভাই আমাকে অনেক হেল্প করছে অ্যাক্টিং এর ব্যাপারে, অনেক সাহায্য করছে এবং অনেক ভালো করেছি আমি সোহরাবস্তমে অ্যাক্টিং খুব ভালো করেছি। কারণ ডিরেক্টর যদি ভালো হয় না আপনার অটোমেটিক কিন্তু আপনার অভিনয়টা ভালো হয়, তার ওইভাবে কিন্তু কাজ করিয়ে নেয় একটা শিল্পীকে দিয়ে। আমার মানে সৌভাগ্য যে আমি ভালো ডিরেক্টর পাইছি, ভালো নায়ক পেয়েছি।
শুরুর কাজটা খুব ভালো ছিল।
হ্যাঁ,
এবং এখন পর্যন্ত আপনার সবচেয়ে ব্যবসা সফল সিনেমা যদি আমরা ধরি সেটাই সৌরভ্রস্তম।
হ্যাঁ, প্রচুর ব্যবসা করছে ওই ছবি, এখনো তো করতেছে, এখন অনেক জায়গাতে চলে ওই ছবি, অনেক দেশে।
আচ্ছা আচ্ছা,
চলতেছে। তারপরে আমি এর পরবর্তী টাইমে আমি মান্নার সাথে কাজ করলাম, সুভাষম পরিচালিত মহাভূমিকম্প।
আচ্ছা, রিলিজ পেল কতদিন পরে, কতদিন শুটিং করলেন সৌরভ্রস্তম?
এই 8-9 মাসের মতো।
8-9 মাস
আমরা মাদ্রাস গিয়েছিলাম এই শুটিং এ, মাদ্রাজে শুটিং হয়েছে বাঘের সাথে, কাঞ্চন ভাই আমি মাদ্রাজে আমরা শুটিং করেছি।
আচ্ছা আচ্ছা,
এরকম। তারপর আমাদের এই ছবির ভিতরে যে ক্যাবারে ডান্স করছে যে ডান্সার, সেও আপনার বোম্বের একটা ভালো একটা নায়িকা ছিলেন, ডান্সার।
আচ্ছা আচ্ছা,
আমি তো মেন ছিলাম কিন্তু মানে ডান্স করছে, আমরা বসেছিলাম। একটা রাজকীয় ছবি তো,
জি জি,
এটা ওই যে আপনার ঐতিহাসিক ছবি ক্লাস 7 এর বইতে আছে, আর বিগ বাজেটের ছবি, বাংলাদেশের সবচেয়ে বিগ বাজেটের ছবি ছিল এটা। এটার পাশাপাশি রিলিজ হয়েছিল ক্যামত থেকে ক্যামত, চাঁদনি রাতে, সোহরাবস্তম, তিনটা পাশাপাশি রিলিজ হয়েছে ছবিগুলো। তো সাংবাদিকেই বলে যে এটা কোয়ালিটি সম্পূর্ণ একটা ছবি ছিল, অন্যরকম একটা ছবি ছিল। এই দামি দামি সেট আপনার ছিল।
এবং প্রথমবারের মতো আপনার ছবি রিলিজ পেল, তখনকার সময় যে অবস্থা যদি একটু বলতেন, নায়িকা হিসাবে সারা দেশের মানুষ আপনাকে পেয়েছে, আপনার একটা সিনেমা রিলিজ পেয়েছে, আপনি তখন দেশবাসীর কাছে একজন চিত্রনায়িকা, একজন তারকা, তখন কেমন ছিল আপনার দিনগুলি?
অনেক অনেক ভালো ছিল, এবং আমার সেই দিনগুলো খুবই মানে আনন্দময় ছিল, মধুর ছিল, যেটা কল্পনা করা যাবে না। অনেক গর্জিয়াস লাইফ লিড করেছি আমি, আমার জীবনে কোনো শখ নেই, যে মানে সুখ সুখ আমি করেছি জীবনে প্রচুর, সেটা তুলনা হয় না, সৃষ্টিকর্তা আমাকে সেটা দিয়েছিল। কিন্তু আমি একটা দিকে মানে হ্যাপি ছিলাম না, সেটা হলো আমার হাজবেন্ড আমাকে মেনে নিচ্ছিল না। 9টা বছর আমি ছিলাম, তার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, একই ঘরে দুজন বাস করতাম, মেয়েটা ওইখানে বড় হয়, বাবা মার মধ্যে কোনো সম্পর্ক দেখেনি মেয়েটা, কিন্তু মেয়েটা খুব কষ্ট পেত আমার মেয়েটা, এই দুজনকে এক করার জন্য খুব চেষ্টা করেছে মেয়েটা, কিন্তু পারেনি, হয়নি, আর হয়নি। তারপর 9 বছর পর আমার বাসায় একটা ডাকাতি হয়েছিল, 3.5 লাখ টাকার মতো জিনিসপত্র গহনা টহনা নিয়ে গেল, ওইখান থেকে আমার হাজবেন্ড আমাকে ছেড়ে সে চলে গেল অন্য বাসায়, আমার মেয়েটাকে নিয়ে চলে গেল, চলে গেল আমাকে একা ফেলে চলে গেল, কি আর করব, কিছু আর করতে পারলাম না। এরপর থেকে আমি একা 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 চলতে ছিলাম। এক পর্যায়ে আপনার বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নেই, 2 মাস থাকতে পারি, তারপরে 1-2 মাস থাকার পরে বাড়িওয়ালা বলে বাসা ছেড়ে দেন, ইয়াং মেয়ে রাখতে চায় না, ওই এলাকার সন্ত্রাসীরা ডিস্টার্ব করে।
আফটার অল আপনি একজন নায়িকা।
হ্যাঁ, তার ভিতরে আবার বয়স কম, এসব মিলিয়ে আমি এরকম আমার সমস্যা হয়েছে। কিন্তু আমার বোন ছিল, আমার মা ছিল আমার সাথে, আমার ভাই ছিল, ভাইয়ের বউ ছিল, তারাও আমার কাছ থেকে সরে গেল। আমার বোনটা পলিটিক্স করে আমার মেয়ে মাটাকে নিয়ে গেল আমার কাছ থেকে সরায়া।
আচ্ছা,
কেন নিয়ে গেল? যেন আমি উঠতে না পারি, মা যদি থাকে রান্না বান্না করে খাওয়াবে, বা কাজের বুয়া থাকবে বাসায়, একা থাকলে মানে একটা পলিটিক্স করলো আমার হাজবেন্ড, সবাই মিলে তারা একটা রাজনীতি করলো, যেতে আমি আর না উঠতে পারি, আমি যেন পড়ে যাই। এর ভিতরে আমি বিদেশেও গেলাম, সিঙ্গাপুর, মাস্কাট, ওখানে বনস্টে নাইট করলাম,
আচ্ছা আচ্ছা,
গান করলাম, উপস্থাপনা করলাম, ডান্স করলাম নায়িকা হিসেবে, এই সব মিলিয়ে আমি মানে ভালো ভালো জায়গাতে শো করলাম।
ততদিনে আপনার কতগুলি সিনেমা রিলিজ হয়েছে?
আমার আসলে তিনটা ছবি রিলিজ হয়েছে, বাকিগুলো আমার অর্ধেক অর্ধেক হয়ে প্রায় আরো আট নয়টা ছবি অর্ধেক অর্ধেক হয়ে এরপর আমি শুটিং এ যেতে পারি না, ওই যে বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নেই আর ওই যে ঠিক মতো শুটিং এ যেতে পারি না, তখন পরিচালকরা আমার উপরে চেতে যায়, শিডিউল দেয় না, দিতে পারি না ঠিক মতো, যে আমার তো জীবন এরকম হইতেছে, এখন আমি দিশা পাই না, আবার যে বিয়ে করব মেয়েটাকে রেখে বিয়েও করতে পারতেছি না, মানে মেয়েটাকে রেখে আমি কিভাবে কি করি এরকম। তারপর আমি আমেরিকাতে যাওয়ার একটা সুযোগ পেলাম, সেখানেও গেলাম না, ওই মেয়ের চিন্তা করে যে আমার মেয়েটা কি হবে, মেয়েটাকে কে দেখবে, প্রতিদিন ওই বাসায় যাই, মেয়েটার বাবার বাসায় মেয়েটাকে দেখতে যাই, আবার আমার মা ওইখানে ছিল আমার ওইখানে দেখতে যাই এরকম। তো মেয়েটার বাবা আমাকে বলছিল যে মেয়েটা তার কাছেই থাকবে, সে জীবনে বিয়ে শাদী করবে না, মেয়েটাকে দেখাশোনা করবে। তা আমি ভাবছিলাম যে টিচার বাবা হয়তো বা মেয়েটাকে পড়াশোনা করে মানুষ করবে, অসুবিধা হবে না এরকম। তা আমি ওইভাবেই আপনার বিভিন্ন এই খালি আপনার কি বলবো বাসা চেঞ্জ করতে করতে আমার অবস্থা খুবই খারাপ এরকম, মানে খুবই কষ্টের জীবন, মানে সেটা বুঝাইতে পারবো না। ওই সময়গুলো যে আমার কি কষ্ট হয়েছে, মানে গার্জিয়ান ছাড়া একটা ইয়াং মেয়ের জন্য যে কি কষ্ট, এটা ওই যে একটা ছবি বানাইছে না যে ফারুকি, যে সিঙ্গুলার নাম্বার কি জানো,
জি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার,
ওই ছবিটা দেখছেন না, ওই যে মেয়েটা, তাও তো ওইটার ট্রাজেডিটা কম, আমার ট্রাজেডিটা আরো বেশি। যদি আমার কখনো আল্লাহ যদি আমাকে ওরকম সুযোগ দেয়, কোন প্রডিউসার যদি কোন কেউ যদি ইনভেস্ট করে আমার লাইফ নিয়ে, আমি একটা ছবি করতে চাই, তখন আমি দেখাইতে পারবো যে আসলে আমি কি কষ্টটা করছি।
আপনি এখন কিছুদিন আগে যে টাকা পেয়েছেন, আমার মনে হয় একটা নাটক তো আপনি করতে পারবেন এই টাকা দিয়ে, কয়েকটি নাটক করতে পারবেন। সো সিনেমা না থাকলেও, সিনেমাতে গল্পটি না আসলেও নাটকেও কিন্তু আপনার গল্পটি উঠে আসতে পারে, যাই হোক সেগুলি একটু পরে কথা বলবো। আচ্ছা, খুবই বুঝতে পারছি এটা খুবই একটা মেয়ের জন্য ওই সময়ে যিনি নায়িকা তার জন্য একা একা কোথাও বাসাটা পাওয়া যাচ্ছে না, একটা বাসা, এবং কোনো বাসায় থাকলেও হয়তোবা দু তিন মাসে বেশি থাকা যাচ্ছে না।
সবচেয়ে প্রবলেম ওই যে মানে সন্ত্রাসীরা যে ডিস্টার্বটা করতো না, বখাইটা ছেলে পেলে বা এমনি ছেলেরা যে ডিস্টার্বটা করতো, ওই জন্য আরো বেশি প্রবলেম গুলো হয়েছে।
মানে আপনার ভক্ত তো থাকতে পারত,
আর আমি শুধু থানায় দৌড়াতাম, এই থানায় যে বিচার দিতাম, মানে কত জায়গা যে আমি মানে এরকম মানে প্রশাসন দিয়ে আমি টিকেছিলাম, যেটা বাস্তব প্রশাসন আমাকে অনেক হেল্প করছে, অনেক অনেক হেল্প করছে প্রশাসনের কাছে, আমি অনেক কৃতজ্ঞ, ওরা আমাকে বাঁচায় রাখছে রীতিমতো। আর সবচেয়ে বড় কথা কি জানেন, আমি ওই আগে মন্ত্রী মিনিস্টারদের ওখানে যেতাম তো ফারুক ঠাকুরের সাথে সাথে, আমাকে নিয়ে যেত বিভিন্ন বড় বড় প্রোগ্রামে, ওখানে আমি প্রশাসনের অনেক বড় বড় লোকদের সাথে পরিচয় হয়েছি, ওখান থেকে আমার একটা আত্মবিশ্বাস ছিল। তখন আমি ওই যে ওসি সাহেবের সাথে বলতাম, স্যার আমার এই প্রবলেম হচ্ছে আমাকে একটু দেখেন, ডিসি স্যারের কাছে যেতাম, তো ওনারা আমাকে খুব সাপোর্ট করতো, সাপোর্ট দিত, সেই জন্য আমি অনেক সেফ ছিলাম।
কিন্তু আপনার কাজ করতে গিয়ে অনেক ঝামেলা হচ্ছিল, কারণ আপনার বাসাটাই ঠিক নেই, সো সেখান থেকে আসা, প্রতিদিন লোকেশনে যাওয়া, তারপর কাজ করে আবার বাড়িতে ফেরা, বাসাটাই যদি ঠিক না থাকে তাহলে তো কাজে ঝামেলা হবেই, সো এই কারণে বোধ হয় সিনেমা কাজটা ওইভাবে করতে পারছি।
হ্যাঁ হ্যাঁ, এইটাই আমার সবচেয়ে বড় কষ্ট। আর আমি দেখেন আমি বোকামি করছি কি, দেখেন আমি যদি সেই সময় একটা বাড়ি করার একটা চিন্তা করতাম, এই যে ফ্যামিলিকে মানে আমার ননাসের ফ্যামিলি পাললাম, ওদের পড়াশোনা করালাম, নিজের বোন তাকে পড়াশোনা করালাম, সে যেই বোনকে পড়াশোনা করাইছি, যারে মানুষ করছি, সে পাঁচ বছর বয়স থেকে সে আমার বুকে ছুরি মারে, সে আমার মাকে নিয়ে যায় আমার কাছ থেকে, আমার একা বানায় দেওয়ার জন্য আমার সাথে শত্রুমি করে সে, এবং এই বোনটা আমার অনেক অনেক ক্ষতি করছে, অনেক অনেক ক্ষতি করছে, যা আমি বুঝাইতে পারবো না কাউকে। তো কি আর করব, একটা পর্যায়ে তো মা ক্যান্সারে মারা গেলেন, বাবা স্ট্রোক করে মারা গেলেন, বাবা মা অনেক কষ্ট পেয়ে মারা গেছেন, আমার বাবা মা চিকিৎসাও করাতে পারে নাই মার ক্যান্সার হয়ে। তো আমার সবচেয়ে বোকামি ছিল, আমি একটা বাড়ি করি নাই, আর ফারুক ঠাকুরের কাছ থেকে, ফারুক ঠাকুর আমাকে বলছিল তুমি কি চাও আমার কাছ থেকে, আমি তখন ওই বোকার মতো ছবি নিছি, ছবিগুলো আমার নামে, আর যে গুলিস্তান বিল্ডিং একটা অফিস আছে তিন রুমের, অফিসটা আমার নামে। কিন্তু আমি যদি বলতাম যে আমাকে আপনি একটা বাড়ি লিখে দেন, তাহলে কিন্তু আমার হয়ে যায়, আমার আজকে এই দশাটা হয় না। আমি একটা বোকা মেয়ে, আমি ওই যেগুলো চাইছি এখন ওগুলো তো আমি উদ্ধারও করতে পারিনি, ওগুলো যে অন্য লোকেরা খাচ্ছে।
তখন তো আপনি ভাবতেও পারেননি যে সামনে আপনার জন্য কি দুর্দিন অপেক্ষা করছে।
হ্যাঁ, ওই যে আমি শো করতাম তো, এক একটা শোতে যেতাম, আপনার এই যে কুমার বিশ্বজিৎ, তারপরে রুক্সি আপু, এদের সাথে শো করতাম, খালেদ হাসান মিলু ভাইয়াদের সাথে শো করতাম, হাসান ওদের সাথে আমি শো যেতাম। হ্যাঁ, ওরা আমাকে চিনে, আমি ওদের সাথে শো করতাম। তখন একটা শোতে আমি প্রচুর টাকা পেতাম, 20,000-30,000 সেই সময় এক সন্ধ্যা। তা আমার চিন্তা ছিল জীবন হয়তো বা এইভাবেই যাবে, আমি তো ভাবি নাই যে জীবন যে কত কঠিন হতে পারে, সামনে যে আমার জন্য কি অপেক্ষা করতেছে, এরকম কিছু আমি আর চিন্তা করিনি।
আচ্ছা,
ঠিক আছে। চিন্তা না করতে করতে একটা পর্যায়ে তো একেবারে, তারপরে আবার মেয়েটাকে নিয়ে অনেক আশা করছিলাম যে মেয়েটাকে যদি মানুষ করতে পারি হয়তো চাকরি বাকরি করবে, কিছু একটা করবে, তখন আমার লাইফটা বেঁচে যাবে। এখন তো আমার মেয়ের বয়স তো অনেক হয়েছে, মনে হয় কত 21-22 মতো হতে পারে মেয়েটা আমার এখন। তো এখন যদি আমার মেয়েটা পাশে থাকতো তো আমার তো কোনো কষ্ট ছিল না। তাহলে একটা চ্যানেলেও যদি চাকরি দিতাম, যে আপনার এখন
যাই হোক, সে পড়ালেখা করে সে তার নিজের মতো করে নিজের পায়ে দাঁড়িয়ে যেত।
আর আমার মেয়েটা দেখতেও সেরকম, অনেক সুন্দর একটা মেয়ে আমার।
আচ্ছা, আপনার এই মেয়েকে ঘিরে আপনার খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক দুঃখজনক এবং মর্মান্তিক একটা ঘটনা রয়েছে, সেই গল্পটি আমরা শুনবো একটু পর। আপনি বলছিলেন যে ওই সময়টাতে আপনি বোকামি করেছেন ফারুক ঠাকুর নামে যে প্রযোজক, যে প্রডিউসারের কথা, ফিল্ম প্রডিউসারের কথা আপনি বলছেন, তার কাছ থেকে আপনি সবই পেয়েছেন কিন্তু আপনি একটা বাড়ি লিখে নিতে পারেননি। মোটামুটি ওই সময় তো আপনার সঙ্গে তার যে সম্পর্কটা, এটা মোটামুটি সবাই জানত যারা ফিল্মে কাজ করতেন, সাংবাদিকরা নিশ্চয় জানত, কারণ ওই সময় অনেক পত্র পত্রিকাতে আপনাদেরকে নিয়ে অনেক লেখালেখি হয়েছে।
হ্যাঁ, কারণ উনি আমাকে প্রচুর ভালোবাসত, একটা পর্যায়ে আমিও দুর্বল হয়ে গেছিলাম ওনার প্রতি, ওনাকে আমিও ভালোবেসে ফেলছিলাম। কিন্তু দুর্ভাগ্য, হঠাৎ করে একটা গুলশানে একটা ঘটনা হয়, ওনার বাড়ি নিয়ে, গুলশানে অনেক বড় একটা বাড়ি, অনেক টাকার, সে বাড়িটা নিয়ে আপনার একটা লোক মারা যায়, ওখানে মার্ডার হয়। তো সবাই বলে যে উনি মার্ডার করছে, কিন্তু উনি বলছে উনি মার্ডার করে নাই। আর আমি তো স্পটে ছিলাম না, আমি তো কিভাবে জানবো যে কি হয়েছে ঘটনা। তো ওইখান থেকে ওনাকে তো ওই যে আপনার জামিনে পাওয়ার পরে ওনাকে, উনি ইন্ডিয়াতে চলে যায়। তো ইন্ডিয়ায় যেও আমাকে উনি ফোন করছে, উনি বলছে তুমি চলে আসো আমার কাছে। তা আমি আর ওনার কাছে যেতে পারিনি, আমার মেয়েটার জন্য আমি যাইনি। যদি ওনার কাছে আমি যেতাম, আজ আমার লাইফ চেঞ্জ হয়ে যেত। আজ ওনার যে আত্মীয় স্বজন তারাই আমাকে দেখত, ওনার আত্মীয় স্বজন আমাকে খুব ভালোবাসত, ওনার বোনেরা। ওই যে এখন তো আপনাদের তো নাম বলা যাবে না, যাই হোক, তাদের খুব ভালো অবস্থান বাংলাদেশে, তারা অনেক বিরাট বিরাট একটা অবস্থানে আছে, রিচম্যান, তার বোন ভাই তাই এরা সবাই, আর সবাই আমাকে ভালোবাসত, ওই ফ্যামিলির সবাই চাইতো আমি ফারুকের বউ হই এবং তার সাথে আমার বিয়ে হোক।
ফারুক ঠাকুর কি নিজে কখনো বলেছেন যে আপনাকে তিনি বিয়ে করবেন?
হ্যাঁ, ও সে বলতো আমি ওকে ছাড়া বাঁচবো না।
তিনি কি বিবাহিত ছিলেন?
কিন্তু ওনার ওয়াইফের সাথে ওনার সম্পর্ক ছিল না।
বিবাহিত ছিলেন?
হ্যাঁ।
সন্তান ছিল?
হ্যাঁ, ওনার তিনটা ছেলে ছিল, একটা মেয়ে ছিল।
আচ্ছা আচ্ছা। তো তারপরও তিনি চেয়েছিলেন আপনাকে বিয়ে করতে?
হ্যাঁ, মানে উনি আমাকে ছাড়া একেবারেই চলতে পারতেন না, মানে উনি আমাকে না দেখলে ওনার অসুস্থ হয়ে যেতেন, এরকম অনেক ঘটনা আছে। আর উনি আমার প্রতি প্রচন্ড দুর্বল ছিলেন অনেক অনেক বছর। তারপর আমি একটা পর্যায়ে আমিও উইক হয়ে গেছিলাম, মানে ওর ভালোবাসার কারণে আমিও অনেকটা দুর্বল হয়ে গেছিলাম। কিন্তু ওই যে হঠাৎ করে এই ঘটনাটা না ঘটলে হয়তো বা আমাদের জীবনটা এমন হইতো না, আমার জীবন কখনো এমন হতো না।
যে উনি একটা মামলায়, মানে একটা হত্যা মামলায় তিনি অভিযুক্ত হয়ে গেলেন এবং তারপর তিনি দেশ ছেড়ে চলে গেলেন।
জি জি।
তারপর তো বোধহয় এখনো তিনি আর দেশে ফেরেননি, অথবা ফিরলেও আপনি জানেন না?
না না।
আচ্ছা, তো মূলত ওই ঘটনার, ওই দুর্ঘটনাটির পর থেকেই আপনার সঙ্গে তার যে সম্পর্ক সেটা মোটামুটি শেষ হয়ে যায়?
না, এরপর উনি তো আমাকে ডাকছিলেন ইন্ডিয়াতে, আমি তো যাইনি।
জি,
যাইনি। দেখুন, উনি আমার উপর খুব রেগে গেছেন, তারপরে সাংবাদিকদের ডাকছিলেন এদেশ থেকে, তাদের কাছে আমার ব্যাপারে অনেক কথা বলছেন।
আচ্ছা আচ্ছা, তো তিনি এক সময় আপনি জাননি বলে আপনার উপরে রাগও করেন?
খুব রেগে গেছেন উনি।
আপনি জাননি আসলে আপনার সন্তানটির
চিন্তা করে? আচ্ছা,
আপনার সঙ্গে কি আপনার যে প্রথম স্বামী যিনি হাজবেন্ড শ্যামল, ওনার সঙ্গে কি আপনার ডিভোর্স হয়েছিল?
অনেক পরে, মানে 9 বছর ওনার কাছে ছিলাম, তারপরে ডিভোর্স তো হয়েছে।
আচ্ছা, তিনি যখন আপনাকে ডাকছিলেন, আপনি আপনার মেয়েকে নিয়ে যাবার পরিকল্পনা করেছেন নাকি তিনি বলছিলেন যে না একাই আসতে হবে, এমন কোন ঘটনা কি রয়েছে?
না না না, সেরকম কিছু বলে নাই। আমার মেয়েটাকে সে খুব আদর করত এবং আমার মেয়েটাকে নিয়ে গেলেও সে আমাকে মেনে নিত।
আচ্ছা আচ্ছা,
কিন্তু আমি আসলে শ্যামলের কথা ভাবতাম যে মেয়েটাকে নিলে শ্যামল হয়তো বা কষ্ট পাবে। মেয়েটাকে আবার শ্যামল খুব ভালোবাসত তো?
জি অবশ্যই, একজন পিতা তার সন্তানকে ভালোবাসবে, এটা
ওর প্রিয় ছিল মেয়েটা। মানে ও জন্মের আগে থেকেই বলতো আমার একটা মেয়ে যদি হতো, এরকম বলতো। তো যার জন্য আমি ওর কাছ থেকে মেয়েটাকে সরাতে চাইনি, আর নিজেও সরতে চাইনি। ওই জন্য আর ওই ফারুক ঠাকুরের কাছে যাওয়া হয়নি, না তো চলে যেতাম, এই পিছু টানতে না থাকলে চলে যেতাম।
ততদিনে কি শ্যামলের সঙ্গে আপনার ডিভোর্স হয়ে গেছে নাকি এমনি আলাদা থাকছেন? ডিভোর্সটা ওইভাবে হয়নি,
তখন ডিভোর্স হয়নি, কিন্তু তারপরে কিছুদিন পরে সে আমাকে ফেলে চলে গেছে। তখন ডিভোর্স হয়নি, আমাকে ফেলে যখন শ্যামল চলে গেছে তখন আমি আর কি করব, আমি অনেকদিন একা একা ছিলাম। তারপর অনেকদিন পর ডিভোর্স
করার চেষ্টা করেছেন যে যা হবার হয়েছে আমার যিনি প্রথম হাজবেন্ড শ্যামল তাকে নিয়ে আবার নতুন করে শুরু করি, এমন কোন চিন্তা চেষ্টা করেছিলেন কিনা?
হ্যাঁ, মেয়েটার চিন্তা করে চিন্তা করেছিলাম যে যা হবার তো হয়েছে। ওই শ্যামলের কাছে আমি সরিও বলেছি যে যা হবার হয়েছে, তোমারও ভুল ছিল, আমাকে চলচ্চিত্র দিয়েছ তুমি, জিত দিস আমাকে, এটা তোমারও ভুল ছিল, আমারও ভুল আছে।
এটা কেন তার ভুল আপনার মনে হয়? আপনাকে
আমি তাকে বলেছিলাম যে চলচ্চিত্র অঙ্গনটা এমন, মানে আমার কারোর সাথে একটা ভালোবাসা হয়ে যেতে পারে বা ওটা খুব সেন্সিটিভ একটা জায়গা, সেখানে তোমার ভালো নাও লাগতে পারে নায়কদের সাথে আমরা যেভাবে অ্যাক্টিং করব, ওটা তোমার ভালো নাও লাগতে পারে একটা সময়।
না, একজন শিক্ষিত ছেলে শ্যামল যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন, সে তো এটা বুঝবে যে অভিনয় করতে গেলে তো এই ধরনের যারা কাজ করেন তাদেরকে অভিনয়ের জন্য অনেক কিছু করতে হয়, অ্যাক্ট যে বিষয়টি সেখানে তো তার মন খারাপ করবার কিছু নেই এবং এটা স্বাভাবিক। তিনি হয়তো কোন জায়গায় কাজ করেন তার কাজটা যেমন, এবং একজন অভিনেতা অভিনেত্রীর কাজটাও ঠিক এমন, তাদের কাজই হচ্ছে অভিনয়। তো সেটা জেনে আপনি আপনাকে কাজে দিয়েছেন, সো তিনি কেন ভয় পাবেন যে না এরকম কিছু হবে? আপনি তারপরও তাকে সাবধান করেছিলেন যে এরকম কিছু হতে পারে,
কিন্তু তখন সে বলছে না আমার কিছু হবে না। তারপর সে এমন কথা বলছে যে মানে আমি সেটা বুঝাতে পারবো না, মানে আমার কিছু তখন মনে হচ্ছে যে সে আমাকে ভালোবাসে না সেই মুহূর্তে। আমার মনে হচ্ছে তখন আমার মনে হচ্ছে যে ঠিক আছে আমি চলে যাই, তখন আমি চলচ্চিত্রে চলে গেছি। তো চলে যাওয়ার পরে যখন সোহরাব রুস্তম রিলিজ হলো তখন সে আর টয়লেট করতে পারেনি, তখন আমাকে সে বলতেছে তুমি ব্যাক করো ব্যাক করো, আমার আর ব্যাক করার তো অবস্থা নেই, আমি আর ব্যাক করতে পারছিলাম না তখন,
কারণ তখন বিভিন্ন সিনেমা হলে আপনার সিনেমা চলছে এরকম একটা অবস্থা, সদ্য কাজ শুরু করেছেন, সারা দেশের অনেকগুলি সিনেমা হলে আপনার
সিনেমা, তারপর কষ্ট করেছি না, ক্যারেক্টার প্র্যাকটিস করতে হয়েছে, নাচ প্র্যাকটিস করতে হয়েছে, এগুলো তো পরিশ্রম হয়েছে।
অবশ্যই অবশ্যই, যে কোনো কাজের জন্য পরিশ্রম, এবং চলচ্চিত্রে যারা কাজ করেন আমরা হয়তোবা 2-3 ঘন্টা একটা সিনেমা দেখে ফেলি, বাট এটার পেছনে যে কত দিনের কত মাসের কত বছরের পরিশ্রম রয়েছে সেটা আমরা হয়তো অনেকেই জানি না, তো আমরা আন্দাজ করতে পারি। সত্যিই এগুলি অত্যন্ত পরিশ্রমের কাজ, অনেক পরিশ্রম করেন সবাই, একেবারে একটা প্রোডাকশনের সবাই ইউনিটের প্রত্যেকটা মানুষ প্রত্যেক অনেক পরিশ্রম করে একটা প্রোডাকশন তৈরি করেন, একটা ফিল্ম তৈরি করেন। সো এই পরিশ্রমের জন্য আপনি একটা জায়গা করে নিয়েছেন এবং এই জায়গাটি ছেড়ে আসতে আপনার খারাপ লাগছে?
হ্যাঁ, তখন আমি আর পারিনি, আমার ভাল লাগেনি বিষয়টা।
আমার মনে হয় শ্যামল আপনার প্রথম হাজবেন্ড তখন প্রথম ছবিটি রিলিজ হয়ে যাওয়ার পরেই সে একটু আপনাকে নিয়ে ভয় পেতে শুরু করে যে না এবার বোধ হয় আমার স্ত্রীটাকে আমি হারাতেই বসছি।
হতে পারে, আমি জানি না, সে খুলে বলে না, সে খুব চাপা স্বভাবের।
আমার মনে হয় এটাই, তিনি যখন বুঝতে পারছিলেন যে আমার স্ত্রী এরকম নায়িকা হয়ে গেছে এবং এরপর থেকে সে আরো কাজ করবে, আস্তে আস্তে আমার থেকে দূরে সরে যাবে, আমার ঘরে একটা মেয়ে আছে, আমার সংসারটা নষ্ট হতে পারে, এসব চিন্তা করে তিনি হয়তো চাইছিলেন যে না ফিল্মে কাজটা আপাতত বন্ধ রেখে আপনি বাসায় ফিরে আসেন, এই জন্য বোধহয় আপনাকে নিষেধ করছিলেন যেতে।
হতে পারে, কিন্তু সে সেভাবে আমার সাথে শেয়ারিং করেনি।
আচ্ছা, এমনিতে খুব চুপচাপ থাকতেন?
হ্যাঁ, এমনিতেও কথা খুব কম বলে।
আচ্ছা আচ্ছা, তো ওই সময়টাতে আপনিও যেটা স্বাভাবিক আপনার মতো করে ভেবেছেন যে না ফিরে যাব না আমি ফিল্মে থাকব।
হ্যাঁ, আর ওর সাথে আমার অ্যাডজাস্ট হতো না, কারণ আমি খুব চঞ্চল, এই হলো একেবারে শান্ত শিষ্ট প্রকৃতির একটা ছেলে, অ্যাডজাস্ট হতো না।
জি, এই শান্তশিষ্ট ছেলেটা কিন্তু খুবই ক্রেজি হয়ে একটা ডিসিশন নিয়ে আপনাকে বিয়ে করেছে, তাই না? সে কিন্তু আপনাকে দেখেই অন্য ধর্মের ছিল, সে তার ধর্ম পরিবর্তন করে আপনাকে বিয়ে করেছে। এই শান্তশিষ্ট ছেলেটা কিন্তু এত বড় একটা রিস্ক নিয়েছিল। সুমন ফরিদপুর থেকে লিখেছেন, এরপরে সবুজ সোমা ক্যাটারমেন্ট থেকে লিখেছেন। আচ্ছা, অনেকগুলি প্রশ্ন আমরা পেয়েছি, আশা করছি আমরা প্রশ্নগুলি তুলে ধরবো আমাদের আজকের অতিথি চিত্রনায়িকা বনশ্রী, যিনি একসময় আমাদের চলচ্চিত্রের একেবারে জনপ্রিয় একজন নায়িকা, যাকে বলে পর্দা কাঁপানো নায়িকা। অনেকগুলি হিট সিনেমা তার ক্যারিয়ারে রয়েছে, এবং যিনি একটা সময় প্রাচুর্যের জীবনযাপন করেছেন, আলিশান বাড়িতে থেকেছেন, তার লাইফস্টাইল সম্বন্ধে আমরা যতটুকু জেনেছি দারুণ কেটেছে, একেবারে কোনো কিছুরই অভাব ছিল না, এবং হ্যাপিনেস যেটা পাবার 100% না হলে 80% হ্যাপিনেস তার ছিল। একটু খারাপ লাগা ছিল ফ্যামিলিতে যে ব্যাপারটি ছিল, বাট কিছুদিন আগ পর্যন্ত আমাদের আজকের এই অতিথি খুবই করুণ এবং খুবই মানবেতর জীবন যাপন করেছেন। আমরা জেনেছি পত্রপত্রিকাতে যে তিনি ফেরি করেছেন বই, বিভিন্ন বই বাসে ফেরি করেছেন, ফুটপাতে বসে বিক্রি করেছেন, ফুল বিক্রি করেছেন। সো তিনি কিভাবে, কেন একজন সফল নায়িকা থেকে এভাবে আস্তে আস্তে এত মানবতার জীবনযাপন করছিলেন, সেগুলি আজকে আমরা জানব। আশিফাকে একবার জানিয়ে রাখি, এর আগে আমরা জানিয়েছি, এই মুহূর্তে আমাদের আজকে অতিথিটি, আমার মনে হয় তিনি খুব ভালো আছেন, কারণ কিছুদিন আগে গত মাসেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে 20 লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছেন এই মুহূর্তে। সো ডেফিনেটলি সেই বাজে অবস্থার মধ্যে এই মুহূর্তে তিনি নেই, এখন তার আর ওই অবস্থায় রাস্তায় ফেরি করতে হচ্ছে না, এটা আমাদের জন্য অত্যন্ত একটা ভালো খবর। আর আজকে অন্ধকারের গল্প এসছেন, অনেক কথা শেয়ার করবেন, এবং আশা করছি আপনারা আমাদেরকে লিখবেন যদি কোনো প্রশ্ন থাকে আপনার অবশ্যই। আমরা যে ছবিগুলি দিয়েছি সেখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে ছবি রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তাকে সেই চেকটি হস্তান্তর করছেন, তার হাতে তুলে দিচ্ছেন সেই সময়কার একটা ছবি। একটা ছবি রয়েছে যখন তিনি সৌরভ রুস্তমে অভিনয় করেছেন, সেই পোস্টারে তার নায়িকা থাকা অবস্থায় একটা ছবি, এবং এর পাশে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। এই ছবিটি দেখুন, এই ছবিটি দেখে কেউ চিন্তাই করতে পারবে না যে এই মানুষটি একসময় আমাদের বাংলা চলচ্চিত্রে একজন নায়িকা ছিলেন, অত্যন্ত সুন্দরী একজন নায়িকা ছিলেন। তার হাতে ফুল দেখতে পাচ্ছি, আর একটা ছবিতে রয়েছে তিনি কাঁদছেন। সো এই কোলাজটি আপনাদের জন্য রয়েছে আমাদের ফ্যান পেজে facebook.com/ঢাকা FM 90.4, চাইলে দেখতে পারেন। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসব, আর এই বিরতিতে বনশ্রীকে যদি কিছু লিখতে চান, কোনো কিছু যদি জানতে চান, অবশ্যই লিখবেন 16260 এই নাম্বারে। ওকে, সঙ্গে থাকুন, শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।
সেই সন্দ্রের শিবরাত্রি নাহি অন্বেষণ ওই যে থারে সেই চন্দ্রের ভুবন দিবারাত্রি নাহি অন্বেষণ কোটি চন্দ্র
was downloaded from fusionbd.com.
Dhaka FM.
Tokhon class 9 e pori khulna jela school e বাবাকে না বলে 8,000 টাকা নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলাম। আজ আমি প্রতিষ্ঠিত, কিন্তু আজ আমার বাবা নেই। কিছু করতে পারলাম না তার জন্য, এমনকি ক্ষমাটাও চাইতে পারলাম না। 8,000, 80,000, 8,00,000, এগুলো এখন আমার কাছে সংখ্যা মাত্র। বাবা ক্ষমা করে দিও আমায়, ক্ষমা করে দিও আমায়।
বুকের মাঝে হয়তো আছে এমন কোনো দীর্ঘশ্বাস, বলতে না পারার আফসোস, যা আজও কুড়ে কুড়ে খাচ্ছে ভেতরটাকে। শেয়ার করুন সেই না বলা কথা। আপনাদের জন্য আমাদের এই আয়োজন ভুল সবই ভুল।
প্রতি সোমবার রাত 11:30 শেয়ার করুন আপনার না বলা কথা ইমেইলের মাধ্যমে। আমাদের ইমেইল অ্যাড্রেস vul@dhakafm904.com। এছাড়াও শেয়ার করুন আপনার না বলা কথা অনুষ্ঠান চলাকালীন সময়ে।
বন্ধুরা, আমি তোমাদের এফএম গুরু এহতেশাম কথা দিয়েছিলাম, তৈরি হবে আমাদের এফএম দোস্তি। এফএম দোস্তি, অপেক্ষার পালা শেষ হলো বন্ধু, শুরু করতে যাচ্ছি নতুন একদিনের নতুন এক দিগন্তে। এফএম দোস্তির হাত ধরে তৈরি করব আমাদের স্বপ্নের লিসনার্স কমিউনিটি, আর সেই এফএম দোস্তিতে আমার সাথে অংশ নিতে রেজিস্ট্রেশন করো।
আজ ব্লু হে পানি 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 পানি, আর দিন ভি সানি 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 সানি, ও ইয়েস। আমি আর জি মেঘলা তোমার এলোমেলো সময়গুলোকে রঙিন করে তুলতে আসছি এফএম দোস্তি। প্রতি মঙ্গলবার রাত 10:30 ঢাকা এফএম এর নতুন আয়োজন এফএম দোস্তি। এফএম গুরুর সাথে এফএম দোস্তি শুনতে টিউন করুন ঢাকা এফএম 90.4।
রূপেরই প্রদীপ জেলে কি হবে তোমার, কাছে কেউ না এলে বার, মনেরই এত মধু কেন জমেছে, যদি কেউ না থাকে নেবার। রূপেরই প্রদীপ জেলে কি হবে তোমার, বাজালে কারো বাসিতে, ও হাসি নামে সাদে কারো হাসিতে, অনুকূল না বাজালে কারো বাসিতে, ও হাসি নামে সাদে কারো হাসিতে, তোমার ওই সোনার ফাগুন কি দাম পাবে, তোমার ওই সোনার ফাগুন কি দাম পাবে, যদি কেউ না থাকে দেবার। রূপের ওই প্রদীপ জেলে কি হবে তোমার, কাছে কেউ না পেলে বার, মনের ওই এত মধু কেন জমেছে, যদি কেউ না থাকে নেবার। রূপের ওই প্রদীপ জেলে কি হবে তোমার, এ জীবন না জড়ালে কারো জীবনে, এ স্বপন না ছড়ালে কারো স্বপনে, এ জীবন না জড়ালে কারো জীবনে, এ স্বপন না ছড়ালে কারো স্বপনে, রঙিন ওই দিনগুলি কি এমন রবে, রঙিন ওই দিনগুলি কি এমন রবে, সারা কেউ দেবে না যে আর। রূপের ওই প্রদীপ জেলে কি হবে তোমার, কাছে কেউ না এলে বার, মনের ওই এত মধু কেন জমেছে, যদি কেউ না থাকে নেবার রূপের ওই প্রদীপ জেলে কি হবে তোমার।
ঢাকা FM
অন্ধকারের গল্প শুনতে কান পাতুন ঢাকা FM 90.4 এ। আর আমাদেরকে যারা লিখেছেন ফেসবুকে অনেক অনেক ধন্যবাদ। তার একটা স্টুডিও ছবি আজকে যিনি অতিথি চিত্রনায়িকা বনশ্রীর একটা স্টুডিও ছবির জন্য অনেকে রিকোয়েস্ট করছিলেন, সেই ছবিটা আমরা পোস্ট করেছি আমাদের ফ্যান পেজে। যারা দেখতে চান ভিজিট করুন আমাদের ফ্যান পেজ facebook.com/ঢাকা FM 90.4। এছাড়া অন্ধকারের গল্পের ফ্যান পেজ রয়েছে, সেখানেও আপনারা আপনাদের মন্তব্য এবং যে কোনো মতামত জানাতে পারেন facebook.com/OG90.4। এরপরে দেখতে পাচ্ছি আমাদেরকে অনেকেই লিখেছেন গল্পটি শুনছি খুবই দুঃখজনক, অনেকেই লিখেছেন রফিয়ান, এরপর দেখতে পাচ্ছি জাহিদা লামিন, তিনি লিখেছেন আমরা তার জন্য দোয়া করি। মামুন শাহ তিনি লিখেছেন আশা করছি তিনি এখন ঘুরে দাঁড়াবেন। আশরাফউদ্দিন তিনি লিখেছেন আপনার জন্য দোয়া করি, আবার আপনি যেন আগের মতো হাসি খুশি সুখে শান্তিতে থাকতে পারেন। আর ইকবাল তিনি লিখেছেন তিনি শুনছেন। এরপরে দেখতে পাচ্ছি লিখেছেন আমাদেরকে অলি আহমেদ, মিলন, আচ্ছা প্রশ্ন দেখতে পাচ্ছি নাইম খান লিখেছেন যে আবারও ফিল্মে কাজ করবেন কিনা, তিনি আছে এই প্রশ্ন করলে আমরা তার কাছে অবশ্যই তুলে ধরব, যতদূর জানি তিনি এই মুহূর্তে কিন্তু কাজ করছেন। ওকে ফয়সাল আমাদেরকে লিখেছেন, এরপর দেখতে পাচ্ছি মেঘলা ইসলাম মৌ, তিনি লিখেছেন আপু আপনার আগামী দিনগুলোর জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। জুবার আল নোমান লিখেছেন, এরপর দেখতে পাচ্ছি জনি জিজ্ঞেস করেছেন ওনার মেয়ে এখন কোথায়, আমরা তার কাছে অবশ্যই জানতে চাইব কি অবস্থায় রয়েছেন তার মেয়ে। এরপর দেখতে পাচ্ছি কেয়া, তিনি লিখেছেন কি আর বলবো সবই উপর অলার ইচ্ছা, অবশ্যই আমরা সেটা বিশ্বাস করি, সবই সৃষ্টিকর্তার ইশারাতে হয়। অপসরা নিশি, আচ্ছা ওকে। এরপরে তিনি আবারও ফিল্মে দেখতে চেয়েছেন তিনি। এরপরে সীমাবতী লিখেছেন নিজের পরিশ্রম এবং নিয়তটা যদি ঠিক থাকে তাহলে সাফল্য অবশ্যই আসবে, শুভকামনা থাকলো। ওকে লিজা তিনি লিখেছেন ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে, তার উপকারের কথা আমরা কোনোদিনই ভুলতে পারবো না, অবশ্যই আমাদের সবার পক্ষ থেকে তাকে অনেক অনেক ধন্যবাদ। শুধু বনশ্রী না, মাননীয় প্রধানমন্ত্রী গত মাসে কবি নির্মলেন্দু গুণ এবং আরো একজন চলচ্চিত্র অভিনেত্রী তাকেও তিনি এভাবে আর্থিক সহায়তা করেছেন। ওকে আমাদেরকে যারা লিখছেন অনেক অনেক ধন্যবাদ, যারা ফেসবুকে লিখছেন এবং যারা এসএমএস পাঠাচ্ছেন, এসএমএস পাঠাতে হলে 16260 লিখেছেন আমাদেরকে আক্তার মতিঝিল থেকে তিনি লিখেছেন যে সোরা প্রস্তম ছবিটা আমি দেখেছি কিন্তু আপনাকে সরাসরি দেখবার উপায় কি আছে, আচ্ছা দেখা যাক তার কাছ থেকে এটা আমরা জানতে পারি কিনা তাকে কোথায় সরাসরি দেখতে পারবেন। এই মুহূর্তে ঢাকা ফেমে চলে আসলে আপনি দেখতে পারবেন এটুকু আমি বলতে পারি। আজকে লাইভ রয়েছেন আমাদের সঙ্গে চিত্রনায়িকা বনশ্রী। জাহিদ লিখেছেন, আচ্ছা মিলন তিনি লিখেছেন জাহিদ যেটা বলতে চেয়েছেন যে চলচ্চিত্রে কাজ করবার সময় অবশ্যই তার পারিবারিক বিষয়টি গুরুত্ব দেওয়ার দরকার ছিল, ধন্যবাদ জাহিদ আপনার মন্তব্যের জন্য। মিলন তিনি লিখেছেন, এরপর দেখতে পাচ্ছি সাব্বির তিনি লিখেছেন, তুষার নরেন লিখেছেন বনশ্রী আপুকে আমি যেদিন শাহবাগ দেখি ফুল বিক্রি করতে আমার খুব মন খারাপ লেগেছিল। ওকে তুষার এমন আপনার মতো অনেকেই তাকে দেখেছেন যে পর্দায় যাকে থাকবার কথা তিনি ফুটপাতে ছিলেন, হকার হিসাবে তিনি ছিলেন, রাস্তায় ফুল বিক্রি করেছেন, বই বিক্রি করেছেন বিভিন্ন বাসে ফেরি করে। আজকে আমরা জানতে চাইছি যে আসলে কেন তার এই অবস্থার মধ্যে তিনি পড়লেন, কেনই বা তিনি আর কাজ করতে পারলেন না, এই জন্য আজকে তিনি আমাদের সঙ্গে। এবং এই মুহূর্তে তিনি কি করছেন সবকিছু আমরা জানবো। সিঙ্গার সৌরভ, আপনি লিখেছেন, আপনার শুভকামনা করছি, আল্লাহ আপনার সহায় হোক, তবে ভাবটা খুব খারাপ লাগছে আপনার জন্য, খুব কষ্টে ছিলেন। আচ্ছা, আপনার জন্য কেউ এগিয়ে এসেছেন কিনা ওই সময়, এগুলো জানতে চাইছেন। ওকে, জহিরুল ইসলাম তিনি লিখেছেন, আচ্ছা তিনি বিয়ে শাদি নিয়ে করেছেন, কমেন্ট করেছেন। ওকে, আচ্ছা আরেকটি নাম আমি বুঝতে পারছি না, আপনি কি লিখেছেন, তিনি বনশ্রীর ছায়া হতে চান এবং তাকে পাশে রাখতে চান, আপনার নামটা আমি বুঝতে পারছি না, সো নামটা আমি বলতে পারলাম না। নাইম খান লিখেছেন যে ফিল্মে আবারও কোন কাজ করবার সম্ভাবনা রয়েছে কিনা আমরা শুনতে চাই। ওকে, আমরা অবশ্যই তার কাছে প্রশ্নটি করব। সুক্তারা তিনি লিখেছেন, লাইফটা কেন যে এমন হয়, সত্যি খুবই অন্যরকম, মানুষের জীবনে তো আপস অ্যান্ড ডাউন থাকে আমরা শুনেছি, কিন্তু বনশ্রীর লাইফটা একেবারেই অন্যরকম, তাই না, খুব বেশি আপস অ্যান্ড ডাউন। মারুফ জিতু তিনি লিখেছেন, এরপরে জাকির লিখেছেন, আশরাফুল শেখ লিখেছেন যে সবাই আসলে খুব বেশি দিন ভালো অথবা খারাপ থাকে না, সবারই ভালো মন্দ মধ্যে দিয়ে আর কি থাকতে হয়। ওকে, তন্ময় তিনি লিখেছেন, এরপরে দেখতে পাচ্ছি তারেক রহমান তিনি লিখেছেন যে ঢাকা ফিল্মকে থ্যাংকস তার মতো একজন অ্যাক্ট্রেসকে নিয়ে আসবার জন্য, এবং আমরা এর মাধ্যমে জানতে পারছি রিয়েলিটি। আচ্ছা, ঢাকা ফিল্মকে থ্যাংকস দিয়েছেন এই জন্য আপনাকে, আপনাকেও অনেক ধন্যবাদ, মোস্ট ওয়েলকাম। বাট তাকে বিভিন্ন পত্রপত্রিকাতেও আমরা কিন্তু জেনেছি যে তিনি কতটা এসছেন, সো থ্যাংকসটা আসলে সাংবাদিক ভাইরা যারা রয়েছেন, যারা আসলে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে এই চিত্রনায়িকাটি এখন হকার, তিনি রাস্তায় ফেরি করে বই বিক্রি করছেন, ফুল বিক্রি করছেন। সো মাঝখানে কিন্তু দীর্ঘদিন আমরা তার খোঁজ খবর নিইনি, তিনি কোথায় আছেন, কেমন আছেন সেটা আমরা জানিনি, জানতে চাইনি হয়তোবা। মিঠু তিনি লিখেছেন, আচ্ছা শ্যামলকে নিয়ে লিখেছেন, বনশ্রীর প্রথম হাজব্যান্ড মশফিক আহমেদ হিমেল তিনি তার পাশে দাঁড়াতে চান এটা জানিয়েছেন। শরীফ তিনি লিখেছেন, এটা কিভাবে সম্ভব, শরীফ আসলে সেটাই আমরা আজকে শুনছি তার কাছ থেকে যে কিভাবে এমন হয়ে গেল আসলে। আফরিনা সুমি তিনি লিখেছেন, হয়তো আমরা আমাদের এই শিল্পীদেরকে নিজেরা সম্মান করতে পারিনি, তাদের জায়গা দিতে পারিনি। সজীব তিনি লিখেছেন, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে। এরপর দেখতে পাচ্ছি আমিনুল ইসলাম শাওন তিনি লিখেছেন, মানুষ কেন এমন হয়, সত্যি খুব খারাপ লাগছে, লিখেছেন অ্যাডোরেবল রোমিও। তিলোত্তমা শামা তিনি লিখেছেন যে আসলে মানুষের কপাল কখন কাকে যে কোথায় নিয়ে যায় তা কেউ জানে না, সো সবাই রেডি থাকবেন। ওকে, আমরা রেডি থাকবো, কিন্তু আমরা দোয়া করি কারো জীবনে যেন এমনটি না হয়, সবাই প্রতিদিন সারাটি জীবন যেন ভালো থাকেন। ওকে, আমরা সবাই মিলে এই দোয়া করি। মিথিলা তিনি লিখেছেন, খুবই দুঃখজনক। আর খান সুমন তিনি জানতে চেয়েছেন বনশ্রী আপার দেশের বাড়ি কোথায়। ওকে, আমরা তার কাছ থেকে জানবো। এরপরে আসলে এত এত কমেন্ট আমি বুঝতে পারছি না কোনটা রেখে কোনটা পড়বো। আহাদ তিনি লিখেছেন যে তার জীবনটা সত্যি খুব কষ্টকর ছিল, ইনফ্যাক্ট এখনো বোধহয় কষ্টকর রয়েছে, বাট এই মুহূর্তে একটু ভালো আছেন তিনি, কিছুদিন আগ পর্যন্ত তিনি যে অবস্থায় ছিলেন তার চেয়ে অনেক অনেক ভালো রয়েছেন, এটা আমরা আশা করতেই পারি, এটা আমরা ধরে নিতেই পারি। জীবন কখন, জীবনে কখন যে কি হয় সত্যি বলা যায় না, শফিক এই কমেন্টটি করেছেন। সত্যি বনশ্রী তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত যে মানুষের জীবনে হুট করে মানে উপর থেকে কত নিচে মানুষ চলে আসতে পারে, প্রাচুর্য বিলাস থেকে তিনি বিলাসী জীবন থেকে তিনি বস্তিতে থাকেন থেকেছেন এবং সেখানে তিনি না খেয়ে থেকেছেন, ভিক্ষা করে থেকেছেন, ভিক্ষা করে খেয়েছেন। আপুর কাহিনীটা শুনে মনটা অনেক খারাপ হয়ে গেল, শিবলু লিখেছেন। আর এরপর দিতে হচ্ছে রাজ্জাক, আচ্ছা বাঁধন তিনি লিখেছেন আমাদের স্টেশনে আমাদের স্টেশনটা তার ওখানে ধরে না, গল্পটা তিনি শুনতে পারছেন না। ওকে, যারা শুনতে পারবেন না তারা কিন্তু ডাউনলোড করে শুনে নিতে পারেন। এরপরে দেখতে পাচ্ছি সারোয়া লিখেছেন, বুদ্রু লিখেছেন, আচ্ছা অনেকে বলেছেন তার স্টুডিও ছবি দেবার জন্য, স্টুডিও ছবিটা আমরা দিয়ে দিয়েছি আমাদের ফ্যান পেজে, ওকে সেখানে জয়েন করুন। আমরা ছোট্ট একটা গান শুনে আবার ফিরে আসছি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, শুনতে থাকুন ঢাকা FM 90.4, চলছে অন্ধকারের গল্প। এই মুহূর্তে লুৎফর হাসানের গান ঘুম ঘুম।
ঘুম ঘুম চোখে স্বপ্ন জেগে থাকে, আকাশ তোমার ঠিকানা কি বলো, কাঁটা তারে বাঁধা দুই পাশে দুই পৃথিবী, আকাশ তোমার ঠিকানা কি বলো। ঘুম ঘুম চোখে স্বপ্ন জেগে থাকে, আকাশ তোমার ঠিকানা কি বলো, কাঁটা তারে বাঁধা দুই পাশে দুই পৃথিবী, আকাশ তোমার ঠিকানা কি বলো। আমার চোখে স্বপ্ন নাচে, আমার চোখে ঘুম, পাখির গানে ঘুম ডেকে যায় প্রিয় গানের সুর। ঘুম ঘুম চোখে স্বপ্ন জেগে থাকে, আকাশ তোমার ঠিকানা কি বলো, কাঁটা তারে বাঁধা দুই পাশে দুই পৃথিবী, আকাশ তোমার ঠিকানা কি বলো। ঘুরে বেড়ায় পৃথিবীর পথে, ঠিকানার হিসেবে নিকেশ চলে দিনে রাতে, মন সদাগর ঘুরে বেড়ায় পৃথিবীর পথে, ঠিকানার হিসেবে নিকেশ চলে দিনে রাতে, মানচিত্রের ভাগে ভাগে রক্তের দাগে দাগে, মানচিত্রের ভাগে ভাগে রক্তের দাগে দাগে, ভাগাভাগি হয়ে যায় পৃথিবীটায়। ঘুম ঘুম চোখে স্বপ্ন জেগে থাকে, আকাশ তোমার ঠিকানা কি বলো, কাঁটা তারে বাঁধা দুই পাশে দুই পৃথিবী, আকাশ তোমার ঠিকানা কি বলো। পাখির গানে আবার ভোর জেগে ওঠে, নতুন এক পৃথিবী গড়ি মহাকালে, ফিনিক্স পাখির গানে আবার ভোর জেগে ওঠে, নতুন এক পৃথিবী গড়ি মহাকালে, জীবনের দ্রোহে দ্রোহে স্বপ্নের কোলাহলে, জীবনের দ্রোহে দ্রোহে স্বপ্নের কোলাহলে, সাজিয়ে দেব পৃথিবীটাই। ঘুম ঘুম চোখে স্বপ্ন জেগে থাকে, আকাশ তোমার ঠিকানা কি বলো, কাঁটা তারে বাঁধা দুই পাশে দুই পৃথিবী, আকাশ তোমার ঠিকানা কি বলো। ঘুম ঘুম চোখে স্বপ্ন জেগে থাকে, আকাশ তোমার ঠিকানা কি বলো, কাঁটা তারে বাঁধা দুই পাশে দুই পৃথিবী, আকাশ তোমার ঠিকানা কি বলো। আমার চোখে স্বপ্ন নাচে, আমার চোখে ঘুম, পাখির গানে ঘুম ডেকে যায় প্রিয় গানের সুর। ঘুম ঘুম চোখে স্বপ্ন জেগে থাকে, আকাশ তোমার ঠিকানা কি বলো, আটা তারে বাধা দুই পাশে দুই পৃথিবী, আকাশ তোমার ঠিকানা কি বলো।
রাত 12:01 এই মুহূর্তে স্টুডিও করিতে সময় চলছে অন্ধকারের গল্প শুধুমাত্র ঢাকা এফএম 90.4 এ। আজকে আমাদের সঙ্গে রয়েছেন এক সময় সারা জাগানো চলচ্চিত্র অভিনেত্রী চিত্রনায়িকা বনশ্রী। কিছুদিন আগেও আমরা পত্রপত্রিকায় দেখেছি তার করুণ অবস্থার কাহিনী এবং এই মুহূর্তে তিনি খুব ভালো আছেন, বারবার বলতে কোনো সমস্যা নেই এটা বলতেই ভালো লাগছে যে মাননীয় প্রধানমন্ত্রী বনশ্রীকে 20 লাখ টাকা অনুদান দিয়েছেন তার দুরবস্থার কথা শুনে। সো আবারও আমাদের সবার পক্ষ থেকে অনেক ধন্যবাদ বনশ্রী। অনেকেই আপনার মেয়েটার খবর জানতে চাইছেন এবং তিনি কোথায় আছেন, আপনার মেয়ে কি অবস্থায় আছেন, তার আগে আপনার মেয়ের নাম কি একটু যদি বলতেন আমরা একটু ওর সম্বন্ধে জানতে চাই।
আমার মেয়ের নাম হলো শ্রাবন্তী শ্যামল বৃষ্টি।
আচ্ছা,
আর আমার মেয়েটা অনেক সুন্দর একটা মেয়ে। আমার মেয়েটাকে যেই দেখেছেন জন্মের পর থেকে সবাই বলতো যে একটা রাজকুমারী আমার পেটে হয়েছে। আমার ছেলেটাকে তো আপনি দেখছেন, আমার ছেলেটা তো দেখছিলেন, আমার ছেলেটা চেয়ে অনেক বেশি সুন্দর আমার মেয়েটা। আমার মেয়েটা আপনার একবার আমি ওই সাদেক সিদ্দিকী, ওই কাদের সিদ্দিকীর ভাই সাদেক সিদ্দিকী সাহেবের অফিসে নিয়ে গেছিলাম। আমি অর্গানাইজার ছিলাম, তো আমাকে কিছু মডেল নিতে বলেছিল, তো আমি কিছু মডেলও নিয়ে গেছি, সাথে আমার বাচ্চা মেয়ে আমার সাথে গেছে আর কি। তো উনি এই 10টা মডেল নিয়ে গেছে, তার মধ্যে আমার মেয়েটাকে দেখে বলতেছে কি বনশ্রী আমার তো কোনো মডেলই পছন্দ হলো না, তোমার মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, কিন্তু তোমার মেয়েটা তো ছোট, তোমার এই মেয়ে যদি বড় হয় তো বাংলাদেশের শ্রেষ্ঠ নায়িকা হতে পারবে। আমি বললাম যে না ভাই, আমি আমার মেয়েকে নায়িকা বানাবো না, মডেলও বানাবো না, কিছুই বানাবো না, আমার মেয়েকে আমি পড়াশোনা করে মানুষ করব, ডাক্তার বানাবো। অনেক অ্যাম্বিশন ছিল আমার যে আমার মেয়েটা ডাক্তার হবে, অনেক পড়াশোনা করবে, আর সে দেখতে অনেক সুন্দরী আমার মেয়ে। সে আমাদের মানে গর্ব, শ্যামল তাকে নিয়ে প্রচন্ড গর্ব করতেন, আমিও গর্ব ছিল আমার একটা, এমন আল্লাহ একটা এত সুন্দর একটা মেয়ে বাচ্চা আমাকে আল্লাহ দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য যে আমার মেয়েটা যখন ক্লাস 7 এ পড়ে তখন শ্যামল আমার সাথে বিট্রে করলো। সেটা কিরকম, ও শ্যামল বলেছিল যে ও বিয়ে করবে না, ও আমার মেয়ে বাচ্চাটাকে নিয়েই থাকবে। তা আমি চিন্তা করেছি যে তাহলে তো আর টেনশন নাই, ও টিচার মানুষ, ও মেয়েটাকে ভালো মানুষ করতে পারবে, ইংলিশ টিচার, সে অনেক নামি দামি টিচার, সে মোহাম্মদপুর এলাকাতে তাকে অনেকেই চিনেন, শ্যামল স্যার বললে তাকে সবাই চিনে, সে মহিলা কলেজের টিচার ছিল নূরজান রোডে। তো আমি নিশ্চিত ছিলাম, কিন্তু হঠাৎ করে সে আমার মেয়েটাকে আমার কাছে দিয়ে সে চলে গেল, সে পালিয়ে গেল শ্যামল, শ্যামলের আর কোনো খবর নাই। মেয়েটাকে নিয়ে আমি এমন বিপদে পড়লাম, মা আমার দিকেও ছেলেরা তাকায়, মেয়ের দিকেও তাকায়, দেখা যায় ছেলের ওই যে আপনাকে কি বলবো রে, ইপটিজিং বলে না কি, ওই আমাকে দেখেও ইয়ে করে, আমার মেয়েটাকে দেখেও করে, মানে এক বন্ধু আমার সাথে ফাজলামি করে আর এক বন্ধু আমার মেয়ের সাথে, মানে এরকম চিঠি দেয়, এরকম মা মেয়ে দুজনের যে কি অবস্থা যে বলার বাহিরে। তারপরে
আপনি কি কাজ করছিলেন চলচ্চিত্রে?
তখন আমি ওই যে স্টেজ শো করে বাড়াই, স্টেজ শো গুলো করে, চলচ্চিত্র তো যে ঠিক মতো শিডিউল দিতে পারি নাই, এই না সে না, এই জন্য পরিচালকরা আমার উপরে রেগে টেগে আমার অনেক ছবি থেকে বাদও দিয়ে দিচ্ছে, অনেক ভালো ভালো ছবি থেকে আমাকে বাদ করে দিচ্ছে, যেগুলো আমি নাম বলতে চাই না। তো এখন আমি স্টেজ শো করি, বিদেশে যাই, সিঙ্গাপুর যাই, মাস্কাট যাই, কলকাতাতে যাই, এরকম বিভিন্ন দেশে, এই চিটাগাং এ যাই, বড় বড় গায়কদের সাথে গায়িকাদের সাথে স্টেজ শো করি। এখন ওই মেয়েকে নিয়ে আমি গেলাম চরম বিপদে পড়ে, এখন আমি শোতেও যেতে পারি না, আমি এরকম মেয়েরাই খাই। আমার মেয়েটা মানে ছোট থেকে ও লম্বা চূড়া হয়ে গেছে এবং ও দেখতে খুবই সুন্দর হয়ে গেছে, যার জন্য ওকে যে আমি রেখে যাব, কার কাছে রেখে যাব। এদিক দিয়ে আমার বোন আমার সাথে এরকম করে, মাকে নিয়ে গেছে, মা দিশে পায় না, ভাইয়ের বউ আমাকে শেল্টার দেয় না, আমার বাচ্চা মেয়েটাকে নিয়ে আমি তাদের হাতে পায়ে ধরি। এদের জন্য আমি অনেক করেছি কিন্তু তারপরে এরা আমাকে ফিল করে না। আমাদের অধঃপতন চায়, আর ওদের ভিতরে হিংসে যে আমার মেয়েটা যদি এই নায়িকা হয়ে যায় তাহলে তো আমি অনেক বড় লোক হয়ে যাব, কোটি কোটি টাকার মালিক হয়ে যাব। আর আমার মা তো মানে গ্রামের একজন অজপাড়াগায় একজন সহজ সরল মানুষ ছিলেন, যার জন্য আমি কিছুই করতে পারিনি। কিন্তু আমার মেয়ে যদি নায়িকা হয় তাহলে তো আমার মেয়ে মানে অনেক বড় কিছু হয়ে যাবে। এই হিংসায় এরা আমাদের মা মেয়েকে কেউ আমাদের একটু ঠাঁই দেয় না। এমন করছে আমার আত্মীয় স্বজন আমার সাথে, জানেন খুবই দুঃখজনক ব্যাপার। আত্মীয় স্বজন যেমন করতে পারে, এখন আমার কারো কাছে আর যেতে ইচ্ছে করে না, আমি বেড়াতেও যেতে ইচ্ছে করে না কারোর সাথে। তারপরে এই মেয়েটাকে নিয়ে আমি এরকম থাকছি। থাকার পরে এক পর্যায়ে কি করব, কর্মচারী রাখি বেশি বেশি টাকা দিয়ে, ব্যাংকে অনেক বেশ কিছু টাকাও ছিল, প্রায় 8-9 লাখ টাকাও ছিল, তারপরে সেগুলো খেয়ে খরচ করছি, লোকজন রাখি, কাজের মেয়ে রাখি অনেক টাকা দিয়ে, কর্মচারী রাখি ঢাকিনবাসীর থেকে কিছু ছেলে পেলে ওদেরকে টাকা দিয়ে রাখি, ভাই আমাকে বোন ডাকে, এরকম করে আমি রাখি। মানে মেয়েকে নিয়ে আমি দিশা পাই না, মানে এমন ট্র্যাজেডি লাইফ। এটা যদি আমি কখনো ছবি বানাতে পারি তাহলে আপনাদেরকে আমি বুঝাতে পারবো, যারা আমার ভক্ত আছেন দর্শক আছেন তাদেরকে আমি বুঝাইতে পারবো যে আমরা কি, যে মা মেয়ে যে কি স্ট্রাগল করছি আমরা, কিভাবে যে আমাদের কষ্ট মানে এই পৃথিবীতে মানে কাউকে বুঝাইতে পারবো না। এই মেয়েটাকে নিয়ে তারপরে মেয়েটাকে আমি রাগের মাথা অনেক সময় মারতামও যে তুই মানে পোড়া কপাল নিয়ে জন্ম নিছিস, তোর বাপ তোরে ফালায় চলে গেছে, তুই এরকম হলি কেন। হ্যাঁ, আর মেয়েটা আবার আমার মতো ই ছিল না, মানে শান্ত শিষ্ট ছিল মেয়েটা, বাবার মতো হয়েছে। আমি যেমন চঞ্চল বা ইয়ে এক ধরনের প্রতিবাদী এবং ছেলেদের মুখের উপরে আমি কিন্তু মানে রেগে টেগে কথা বলতে পারি, আমার মেয়েটা পারে না। ওই আমার মেয়েটা চিঠি দেয়, ও বলদের মতো ওটা নিয়ে আসে, আসে কান্না করে দেয়, ভয় স্কুলে যেতে চায় না, কাঁপে। তা আমি বলি তুই এরকম গা, তুই মানে শক্ত হ, মেয়েটা আমার মতো শক্ত হতে পারে না, বুঝছেন। আমি যে কি জ্বালা ওরে নিয়ে আমার। তারপর আমি চিন্তা করলাম ওরে যদি আমি চলচ্চিত্র দিই আমি ওই মেয়ে তো কি করবে, মানে দেখতে সুন্দরী কিন্তু এ তো এরকম হলে তো চলবে না, তো মানে চালাক চতুর হতে হয়, চলচ্চিত্র যারা অ্যাক্টিং করে তাদের কিন্তু অনেক চালাক হতে হয়, ট্যালেন্টেড হতে হয় না, আর সে ট্যালেন্টেড পড়াশোনায়। কিন্তু সে একটা নায়িকা যে চঞ্চলতা থাকতে হয় তাদের মধ্যে, আমরা কিন্তু নায়িকারা কিন্তু ড্যামকেওর আছে অনেকে, অনেকে আমরা কিন্তু ভয় পাই না কাউকে। আমার মেয়েটা ছিল ভীতু টাইপের, বুঝছেন। তো সব মিলিয়ে আমি খুব টেনশন। তারপর আমি জায়গা ছিল, আমার জায়গা জমিও ছিল, সেগুলো বিক্রি করছি, দেশে আমার জায়গা জমি ছিল অনেক, সেগুলো বিক্রি করছি। এই মেয়ের জন্য আমি কোনো দিকে যাই না, মেয়ে রেখা, যে মেয়ে রেখা গেলে আমার মেয়েটা হারায় যাবে বা কেউ কিডন্যাপ করে নিয়ে যাবে বা কোনো দুর্ঘটনা ঘটে যাবে, সারাক্ষণ মেয়ের সাথে সাথে মেয়ে বাথরুমে যে আমি দাঁড়ায় থাকি। মানে আমি চাইনি আমার মেয়ের কোনো রকম সে মানে তার সতীত্ব নষ্ট হোক বা কিছু হোক, মানে কোনো আমার নিজের আত্মীয় নিজের ভাইয়ের সাথে আমি মেয়েটাকে কোথাও যেতে দিতাম না। এমন টিচার পড়াতে আসলে আমি যাই সামনে বসে থাকতাম, এইভাবে আমি মেয়েটাকে দেখাশোনা করে আসতেছি। আর মেয়েটাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিছিলাম। ওইখানে এই যে এক ছেলে মানে ডান্স ডিরেক্টর, ডান্স ডিরেক্টর, সেই ছেলে ওইখানে গেছে যে আমার মেয়েকে দেখছে, দেখার পরে কিভাবে কিভাবে ওই আমার মেয়েকে ডিস্টার্ব করতো, মেয়েটা আমার আইসা বলতো ওই ছেলেটার কথা যে আম্মু আমার একটা ছেলে এরকম বিরক্ত করে, এই সেই আমাকে বলতো। তা আমি বলতাম যে কি করবো আমি, কি করতে পারি, আমার তো উপায় নাই, আমি তো তোমার তো পড়াশোনা তো করতে হবে। মাঝে মাঝে স্কুলে যাওয়া বন্ধ করে দিতাম, আবার পাঠাতাম।
কোন স্কুলে পড়তো?
ওই কিডস ইন্টারন্যাশনাল স্কুল ছিল সেকেটটা কি।
আচ্ছা আচ্ছা।
হ্যাঁ, তো এরকম আমি মনে করেন দিশা পেতাম না মেয়েটাকে নিয়ে, যে আর শ্যামলের কোনো খবর নাই, শ্যামল যে কোথায় হারায় গেছে মেয়েটাকে রাইখা, একজন টিচার মানুষ এইভাবে অত্যাচারগুলো করলো এই মেয়েটার উপরে আমার উপরে। পরে আমি বুঝছি যে ও আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আমার মেয়েটার এরকম করলো। তারপরে ভাই আমি চোখে তো অন্ধকার দেখি এই মেয়ে নিয়ে। তারপরে একদিন রিক্সা দিয়ে মেয়েকে নিয়ে যাইতেছি, এর ভিতরে আপনার ট্যাক্সি আইসা থাইমা ওই তিন চারটা ছেলে আর ওই যে ডান্স ডিরেক্টর ছেলেটা, আবার বড় বড় চুল, ওই ছেলেটা আমার মেয়ের টান দিয়ে গাড়িতে উঠে নিয়ে এসে মনে হয়েছে যে ওই মুহূর্তে আমি আপনাদের আমার ফিলিংস এর কথা বুঝাইতে পারবো না। আমার মনে হয়েছে যে আমি গাড়ির নিচে ঝাঁপ দিই, পড়ে যাই, মানে আত্মহত্যা করে ফেলি। কিভাবে যে আমি কন্ট্রোল করছি নিজেকে একমাত্র আল্লাহ রসুল জানে যে আমি কিভাবে কন্ট্রোল করছি আমাকে। হ্যাঁ, তারপরে তো আমি আমার জ্ঞান হারায় ফেলছি, সেন্স ছিল না, তারপর আমি অসুস্থ হয়ে গেছি, আমি খাওয়া দাওয়া করতে পারতাম না, কিচ্ছু করতে পারতাম না, পাগলের মতো হয়েছি। মানে সিচুয়েশনটা মানে আপনাদেরকে আমি এইভাবে বুঝাইতে পারবো না মুখে বলে।
আইনের আশ্রয় নিয়েছিলেন?
আইনের আশ্রয় কাকে, কার বিরুদ্ধে নিব? আমি জানি কে নিয়ে গেছে বা কি, আমি শুনছি ওর মুখে, অপূর্বর ঠিকানা জানি না।
না, যখন এই ঘটনাটি ঘটলো সঙ্গে সঙ্গে আপনি নিকটস্থ কোন থানায় গিয়ে অভিযোগ করেছিলেন কিনা?
আমি তো, আমার তো সেন্সই ঠিক নাই, আমি তো ওই যে বেহুশ হয়ে যে রাস্তার মানুষ আমাকে নিয়ে তাদের বাসায় নিয়ে আমাকে হুশ আনায়, অনেকের বাসায় থাকছি, মানে রেখে দিছে মহিলারা, আমাকে নিয়ে নিয়ে গেছে রাস্তা থেকে উঠে নিয়ে গেছে, তারপরে আমাকে সুস্থ করছে, তারপরে আমার তো সেন্স ঠিক হয় না, মানে পাগল হয়ে যায় তো, আমি বারবার পাগল হয়ে যাই, মাথা খারাপ হয়ে যায়, কেমন যেন হয়ে যায়, মানে প্রতিবন্ধী টাইপের, মানে আমি বুঝাইতে পারবো না আপনাদের আমি কেমন হয়ে যাই। আর কে নিছে এখন সবাই বলে যে যে নিছে তার ঠিকানা জানো? আমাকে না। তাহলে কি হবে, থানা যা হবে টা কি? থানা গেলে তো বলবে যে ঠিকানা কি। হ্যাঁ, তারপর থানা আবার গেছি, যে পুলিশের সাথে আলাপ করছি, পুলিশ কয় আপনি ঠিকানা না জানলে তো জিডি হবে না, কিছুই হবে না, এরকম বলে। তা করবোটা কি? এরকম করতে করতে প্রায় এক বছর, সেই যে কি দুঃখের দিন ভাই, গুজা হয়ে গেছি, মানে লাঠি ভর দিয়ে বুড়িদের মতো হাঁটতাম রাস্তায়, মানে সোজা হয়ে দাঁড়াইতে পারতাম না, এরকম লাঠি ভর দিয়ে হাঁটতাম। এভাবে করছি অনেকদিন, তারপরে আল্লাহ আবার কিভাবে সুস্থ করে দিছে, যাই হোক আবার কিছুটা ঠিক করে দিছে। তারপরে একদিন হঠাৎ আমার এক মডেল বন্ধু এসে আমারে বলতেছে কি, বনশ্রী তোমার মেয়েরকে না এক জায়গায় দেখে আসছি। আমি বলি কোথায়? বলে যে ওই যে নাম বললো, এক প্রভাবশালী লোকের নাম বললো, ওইখানে দেখে আসছি। তোমার মেয়ে তো মডেল হয়েছে। আমি বলি মডেল মানে আমার মেয়ে কোথায়? পরে সে বলল যে তুমি ওই যে মহাখালী বিলবোর্ড দেখবা, তারপরে আরো কয়েকটা জায়গার কথা বলল। পরে আমি মহাখালী এসে বিলবোর্ড দেখে হ্যাঁ আমার মেয়ে মাঝখানে বসা, দুই পাশে দুইটা মেয়ে সানক্রেস্টের অ্যাড করছে, সানক্রেস্ট আমার ছোট মেয়ে, বাচ্চা মেয়ে আমার, আর দুই পাশে দুইটা বড় মেয়ে। দেখে তো মনে করেন আমার কষ্ট, আমি আর কি করবো, আমি দিশা পাই না, পাগল হয়ে গেলাম। তারপরে ওই লোকের নাম নিলাম, ওই প্রভাবশালী লোক, এই দেশের প্রভাবশালী লোক, এর নাম নিলাম, জানি না সে কত টাকার মালিক আমার জানা নাই। আমার মতো একটা দুঃখী মাকে সে খাওয়াইতে পড়াইতে পারে নাই, তার সম্পর্কে আমি আর কি বলবো। তারপরে ওই লোকের ফোন করলাম, ফোন করে বললাম যে আচ্ছা ভাই, আপনার এখানে আমার এই যে এরকম একটা মেয়েকে তো এরকম হয়েছে, এখন আপনার এখানে নাকি আসছে, আবার আমি বিলবোর্ডও দেখলাম, তা আপনি আমার মেয়েটারে ফিরায় দেন না, আমার দুনিয়াতে আমার মেয়েটা ছাড়া কিচ্ছু নাই, আমার কেউ নাই, আমার মা নাই, বাপ নাই, আমার ভাই বোন নাই, আমার দুনিয়াতে কেউ নাই, আমি শুধু এই মেয়েটাই আসছে, আমার একটু ফিরায় দেন মেয়েটারে। সে আমারে বলে কি না, আপনার মেয়ে তো নাই, এরকম নামে কাউরে চিনি না, সে একদম ডিনাই। তারপর আমি থানায় গেলাম, আদাবর থানায়, যে আমি বললাম যে এরকম আমি আমার মেয়ের খোঁজ পাইছি, এখন তো ওই লোক অস্বীকার করে, আপনারা একটু দেখবেন, আমি কেস করতে চাই ওই লোকের নামে। কয় না কেস নেওয়া যাবে না। আমি বললাম কেন? কয় এরকম বড় মানুষের নামে কেস দিয়ে কি হবে, এর সাথে আপনি পারবেন না, ওই মেয়েটাকে ভুলে যান। আমি বললাম যে পেটের সন্তানকে কি ভোলা যায় কখনো, আমার নারীর সন্তান আমি তাকে কিভাবে ভুলবো, আমার পক্ষে সম্ভব না। ওই আমারে ভয় দেখায়, বলে যে আপনার তো অনেক ক্ষতি হয়ে যাবে, আপনার মেরেও ফেলতে পারে। অবশ্য আমার যদি মেরে ফেলবে তবু আমার সন্তানকে আমি ভুলতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না, কখনোই না। তারপর আমি ডিসি স্যারের কাছে গেলাম, চিল্লা চিল্লি করলাম থানায়, আমার অনেক রাগ উঠে গেল, প্রশাসনের সাথে খুব খারাপ ব্যবহার করলাম, করে তারপরে আমি গেলাম ডিসি স্যারের কাছে। ডিসি স্যারের কাছে যে বললাম যে স্যার এরকম ঘটনা, আমার মেয়েটারে খুঁজে পাইছি, এখন এই যে কেস নেয় না, আমি আর কি করবো। পরে ডিসি স্যার আমার বলে যে আপনি যান থানায়। পরে থানায় গেলাম, তারপরে কেস নিছে, নেওয়ার পরে ভাই সকালে কেস করছি, একেবারে বিকেল বেলা আমার মেয়েরে নিয়ে হাজির
অবশেষে।
হ্যাঁ,
কতদিন পর?
এক বছর।
এক বছর পর
হাজির। তারপরে হাজির হলে কি হবে ভাই, সে মডেল দিয়ে বসা রাখছে, দুই পাশে দুই মাইয়া মডেল, ছেলে মডেল দা ভরা, তারপর মহিলা পুলিশ দিয়া আমার মেয়েরে ভাই আমার সাথে কথা বলতে দেয় না। আমি অসহায়ের মতো মেয়ের দিকে তাকা রয়েছি, মেয়েও কান্না করে, আমিও তাকা রয়েছি, মেয়েও কাঁদে, আমিও কাঁদি, কথা বলতে দেয় না আমাদের। আমাদের কোনো শক্তিই নেই, বুঝছেন, টাকা নাই, শক্তি নেই। তারপর যাই হোক, তারা আমার সাথে অনেক আইন, আমার সাথে বিশেষ করে আয়ুটা আমার সাথে খুব বেইমানি করলো। করার পরে আবার আমার মেয়েটাকে তাদের কাছে ফিরাই দিয়া দিছে, কোর্টে গেলাম। ওই
কেন ফিরিয়ে দিল?
তারা মানে পলিটিক্স করছে, বুঝছেন, মানে আমার মেয়ে দিবে না, ফিরাই দিবে না আমার কাছে।
আপনার মেয়ে, আপনি তার মা, আপনার কাছে কেন তাকে ফিরিয়ে দিবেন?
আমার নাকি কোনো অধিকার নাই ভাই, আমি বলে মা হলে কি হবে, আমার টাকা নাই, পয়সা নাই, আমার নাকি অধিকার নাই, অধিকার নাকি ওই প্রভাবশালী লোকের, বুঝছেন। আমার কেউ ফিল করলো না, এই যে এত মানুষ, এই উকিল, এই যে আপনার ইয়ে প্রশাসনের লোকজন, আমার কেউ ফিল করলো না যে আমার মেয়েটা তো আমার, আমার কলিজাটা ছিঁড়ে যেতেছে, আমার মনে হয় আমার রক্ত পড়তেছে আমার কলিজার থেকে, আমার আমি যে কিভাবে গড়েলাম থানার মধ্যে, আমি গড়েছি জানেন, আমি রাস্তায় গড়েলাম। তারপরে ওরা আমার মেয়েটাকে ফিরাই দিল না। সেলিম খান আমার মা ডাকলো, ডেকা সে আমার মা ডাকলো, মা ডাকে আমার মেয়েরে ফিরাই দিবে এই কথা বললো। বলার পরে তারপর আবার সে বেমানি করলো আমার সাথে। তারপর ভাই আমি সহ্য করতে না পেরে তারা গালাগালি করছি, গালাগালি করছি, সেই জন্য আমারে তার এক মামা আছে ওই লোকের, সেই লোক আমারে মীমাংসা করাই দিছিল, সেই লোক আমারে কয় আপনি গাল দিলেন কে আমাকে, কে আরে আমারে ঘুরাইতেছে, আমি গাল দিব না, আমার এরকম করে ঘুরাইতেছে, আমি মা, আমি সহ্য করতে পারতেছি না, আমার সন্তান, ওদিকে আমার মেয়ে কান্না করে, ফোনে ফোন করে কয় আমার একটু নিতে কও মা, তোমার কাছে আমার একটু নিতে বলো, আম্মু আমি তোমার কাছে যাবো, আম্মু তোমার কাছে যাবো, আমার মেয়েটা রানে না।
আপনার মেয়ে কি যখন আপনাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়, আপনার মেয়েকে থানায় নিয়ে যাওয়া হয়,
আমার মেয়ে কান্না করছে অনেক,
থানায় যারা কর্মরত ছিলেন তাদের সামনে নিশ্চয়ই তার আকুতিটি ছিল যে আমি মায়ের কাছে যাব,
কারো মন গলে নাই, কারো মন, প্রশাসনের, প্রশাসন আমার সারা জীবন হেল্প করছে কিন্তু এই ব্যাপারে আমারে কেউ হেল্প করলো না।
এর কারণটা আসলে আপনার কি মনে হয়, কেন আপনি সেদিন সহায়তা পেলেন না? আপনি আপনার সন্তানকে আপনি আপনার কাছে চাইছেন, এমন তো না যে আপনার সন্তান বিয়ে হয়ে গেছে অন্য কারো স্ত্রী, তারা তো এক প্রকার অপহরণ করে তাকে নিয়ে গেছে এবং তাদের কাছে রেখেছে, তাই না?
আসলে কি জানেন, এটার মূল কারণই হলো আমার দারিদ্রতা, মানে টাকা নাই। আমার যদি টাকা থাকতো ওই লোকের মতো তাহলে এটা হতো না।
উনি কি তাকে দত্তক নিয়েছিলেন?
না না না, ওই যে নিয়ে গেছে, যে কিডন্যাপ করে বললাম না, এখন টাকা নাই, মানে আমার যদি টাকা থাকতো তাহলে আমার সাথে এরকম করতে পারতো না কেউ, বুঝছেন, আমার টাকা নাই, আমার মানে মায়া মমতাও নেই, মানে আমি মা না, বুঝছেন, আমার যেহেতু টাকা নেই আমার সন্তানের প্রতি কোনো অধিকারও নেই।
এই কারণটি তিনি দেখিয়েছেন বারবার যে ওর অবস্থা ভালো না, মেয়েটাকে টেক কেয়ার করতে পারবে না, কিন্তু তিনি কোন ক্ষমতা বলে এবং কোন অধিকার বলে সেই মেয়েটি টেক কেয়ার করার দায়িত্বটা নিয়ে নিলেন?
অন্যায় ভাবে করলো, সে আমার উপরে আল্লাহ তার একদিন বিচার করবে, সে এই পৃথিবীতে যদি বিচার নাও পায়, মরার পরে সে এমন বিচার পাবে যেটা আমি আপনাদের বুঝাইতে পারবো না। আমার সন্তান আমার বুক থেকে কেড়ে নিছে, আল্লাহ কোনদিন তাকে মাফ করবে না, কোনদিন না, সে নাকি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আমি শুনছি, কিন্তু আল্লাহ তাকে ক্ষমা করবে না, আমার সন্তানকে আমার বুক থেকে কেড়ে নিছে, আর আমার মা, আমার বাচ্চার কাছ থেকে মাকে কেড়ে নিছে, আমার মেয়ে কি সুখে আছে বলেন? আমার মেয়েও সুখে নাই, আমার মেয়ে এখন বেঁচে আছে না মরে গেছে আমি জানি না, মাঝে মাঝে মনে হয় কি ওরা মনে আমার মেয়েটাকে মেরেই ফেলছে, আবার মনে হয়তো বিদেশে পাচার করে দিল কিনা, আমার মনে অনেক কথা বলে, আবার মনে হয় নাকি অবৈধ কোনো কাজ করাচ্ছে কোথাও, যার জন্য ওরা আমাকে দিচ্ছে না, আমার মেয়েটাকে ফিরিয়ে দিচ্ছে না, তাকে হয়তো বা টাকা ইনকাম করতেছে কোনো অবৈধ পথে, তাকে ড্রাগ দিচ্ছে, এই যে এখন আমি কি বলবো ভাই, আমি ওই যে আল্লাহ আমাকে কিছু জিনিস দেখাইছে, আমি যখন বিপদে পড়ছি আমার এই ছেলেটাকে নিয়ে, আমার ছেলেটাকে যখন আমি এতিমখানায় দিলাম, দিয়ে যখন আমি আর দিশা পাই না যে আমি এই ছেলেটাকে এতিমখানায় কেন দিছি জানেন, আমি একদিন বই বিক্রি করতে গেছি বাসে, তখন আমার ছেলেটাও ওই বলতেছে বই নিবেন বই নিবেন এরকম বলতেছে, আমার হাত থেকে বই নিয়ে কয় তুমি বিক্রি করার দরকার নেই দাও আমি বিক্রি করি, এই যে ছয় মাস আগের কথা। তা আমি বলি কি হয়েছে আমার ছেলে তো তাহলে ও তো এগুলো শিখবে, ও তো মানুষ হবে না। তখন আমি চিন্তা করলাম না আমি এই লাইফ আমার ছেলেকে আমি এই লাইফে রাখবো না, আমি যদি মরেও যাই তবু আমার ছেলের আমি হকার এরকম জীবন আমি দিব না। তখন আমি খুঁজতে থাকলাম যে কোথায় করা যায়, আমার ছেলেটাকে আমি কোথায় দিতে পারি। তখন অনেক জায়গায় ঘুরলাম, কোথাও কোনো আশ্রয় না পেয়ে পরে আল্লাহর অশেষ রহমতে একটা সেন্টার পেলাম, ওই সাবার এতিমখানা, ওইখানে দিলাম। দেওয়ার পরে আমি এখন দেখি আমি মানসিক ভাবে এমন অস্থির, আমি মানে ঘরেও টিকতে পারি না, বাইরেও টিকতে পারি না, কোথাও টিকতে পারি না, মানে আত্মহত্যা করব ওইটাও চিন্তা করি যে আত্মহত্যা করে ফেলি, আবার চিন্তা করি যে আত্মহত্যা যদি করি তো ছেলেটা তো আমার জীবনেও পাবে না, মেয়েটাও আমাকে পাবে না কোনোদিন, আবার আমিও তো মরে যেয়ে কি হবে, লাভটা কি। অনেক চিন্তা ভাবনা করলাম, তো চিন্তা করলাম কোথায় যে আমি বাঁচতে পারি, কি করতে পারি। এরপরে বাসে আবার উঠলাম বই নিয়ে।
আচ্ছা, আপনার মেয়ের সঙ্গে কি ওটাই আপনার শেষ দেখা?
হ্যাঁ, ওটাই আমার শেষ দেখা ছিল।
এটা কতদিন আগে?
এটা সাত বছর।
সাত বছর আগে?
সাত সাড়ে সাত এরকম হইতে পারে,
এরকম হতে পারে, সাত আট বছর আমরা ধরে নিই। তারপর থেকে এখনো পর্যন্ত আপনার মেয়ের কোনো দেখা নেই এবং কোনো খোঁজ খবরও নেই? আপনি জানেন না তিনি কোথায় আছেন, কেমন আছেন?
না।
যে ব্যক্তির কাছে তিনি ছিলেন তার কাছে কি গিয়েছেন?
হ্যাঁ, আমি আমার বাবু, তারপর আমি আসি আপনাদের মানে প্রশ্নের উত্তরে আমি আসতেছি। এরপরে যখন আমার মেয়েটা এরকম আমি আর পাই না, আমি তো তারপরে ওই নিয়ে গেল, পরে আমি পাগল হয়ে গেলাম, রাস্তায় দৌড়াইছি, গাড়ি ঘোড়ার ভিতরে দৌড়াইছি, এই যে আসাদ গেট, তারপরে আপনার রাপা প্লাজায় গাড়ির ভিতর দৌড়াইতাম, গাড়ির ভিতর আল্লাহ মানে কিভাবে বাঁচাইছে আমি জানি না, বুঝছেন? আমার একটু একটু মনে আছে আমি গাড়ির ভিতর দৌড়াই, তারপরে খাওয়া দাওয়া ছেড়ে দিছি, পরে আমার পাগলাগারদে ভর্তি করবে এমন সিচুয়েশন হয়ে গেছে, আমার ভাই আমার পাগলাগারদে ভর্তি করবে, পরে আমাদের এলাকার চাচা আছে যে মানে যারা আমাদের বিজলি মহল্লার যারা মানে আপনার গার্জিয়ান টাইপের থাকে না এলাকায়, যাদের অর্ডার ছাড়া কিছু করা যায় না, কিছু একটা করতে হলে তাদের সাথে আলাপ করতে হয়, ওই কাকা বলে কি না রে আমার মায়া লাগে, ওরে যদি পাগলাগারদে পাঠাস ও মরে যাবো গা, তোরা তিন চার দিন ওরা রাইখে দেখ ও ঠিক হয় কিনা, আমি পারবো না, আমার মায়া লাগে, ওরা ছোটবেলা থেকে আমি দেখছি একটা ভালো মেয়ে।
This track was downloaded from fusionbd.com.
এই জায়গায় আমার একটা প্রশ্ন রয়েছে, এই যে আপনার ভাইয়েরা আপনাকে পাগলাগারদে পাঠাবার ব্যবস্থা করছে এবং আপনার এলাকাতে যারা মুরব্বী রয়েছেন তাদের সঙ্গে কথা বলছে, তারা কি কখনো একবারও চেষ্টা করেনি যে আপনার মেয়েটিকে আপনার কাছে ফিরিয়ে দিতে?
না, কারণ সবাই একই কথা যে মেয়েকে ভুলে যা, যারা নিছে তাদের সাথে তুই পারবি না, এই একই কথা সবার, যারা নিছে তাদের সাথে তুই পারবি না, তোরে মেরে ফেলবে, একই কথা, আর মানে মেরে ভুলে যা। আর আমি তো চিৎকার করি রাস্তায় দিয়ে, দৌড় দে এদিকে, দৌড় দে ওদিকে, দৌড় দে আমার মানুষ ধরে আনে, হ্যাঁ মানে কি যে একটা সিচুয়েশন মানে বোঝানো যাবে না, এক পর্যায়ে ওরকম করতে করতে ক্লান্ত হয়ে এক জায়গায় পড়েছিলাম, আর ভাইও দেখে না, ভাইও যায় না আনতে, ভাইয়ের বউ যায় না, বোনও যায় না, কোনো আত্মীয় স্বজন আসে না, এই তখন এই যে আমার মেহেদির বাবা যে আমার মেহেদি যে এখন যে বাচ্চাটা আমার, এই ছেলেটা, এর বয়স বেশি না, ত্রিশের মতো হইতে পারে, আমার ছোট অনেক।
আচ্ছা আচ্ছা।
এই ছেলে সাহস করে যে আমার বাসায় যেয়ে, আমি যেখানে থাকতাম একটা বস্তিতে পড়েছিলাম, ওইখানে যে আমি খাওয়া দাওয়া করতাম না, কিচ্ছু করতাম না, পানি 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 করে চিৎকার করতাম, কেউ একটু পানি দিত না, ওই ছেলে পাশে কন্ট্রাক্টরি করতো, হ্যাঁ ওই ছেলে আমাকে পানি খাওয়াতো, তারপরে একটা কাজের বুয়া রেখে বাজার টাজার করে রান্না টান্না করে তারপরে ও আমাকে খাওয়াই দিত, এরকম করতো। তারপর যে আশেপাশের মানুষ তারা বললো যে তুমি যখন এতটা করতেছো এর জন্য তুমি তাহলে ওরে বিয়ে করে ফেলো। ওই তখন আশেপাশের মানুষ ওই ছেলেটার সাথে আমারে বিয়ে দিয়ে দেয়, মানে আমাকে বাঁচানোর জন্য।
আচ্ছা,
বিয়ে দিয়ে দেয়। কিন্তু আমি তো যে আপনার আমার ভিতরে তো ট্র্যাজেডি, আমি কি করব। ওই অবচেতন ভাবে আমার এই বাবুটা আমার পেটে আসে, আমি বলতে পারি না আমার এই বাচ্চাটা আমার যে পেটে আসছে আমি কিছু জানি না, বুঝছেন, আমি কিছু বলতে পারবো না। এই বাবুটা যখন পেটে আসছে তারপর আবার ওই মাঝে মাঝে পাগল হয়ে যেতাম আমি, মাঝে মাঝে ওই মেয়ের জন্য মাঝে মাঝে আমার ব্রেন কেমন জানি হয়ে যেত গা। আবার আমি ওই বাড়িতে তাদের বাড়িতে পানি পুনি ঢাইল্লা, প্রশাসনের লোকে গালাগালি করে এলাকার মানুষের গালাগালি দিয়া আবার চলে গেছি বাসার থেকে, আমার খবর নেই আবার। তারপরে আমি সুস্থ হয়েছি কবে জানেন, যখন আমার বাবুটার পাঁচ মাস যখন আমার পেটে, আমি এর আগে কিন্তু বলতে পারি না যে আমার বাবু পেটে, আমি কিচ্ছু জানি না।
মানসিক ভাবে ভারসাম্য ছিল না আপনার?
না, যখন আমার পাঁচ মাস হয়ে গেছে তখন আমার মানুষ বলে এই তোর তো মনে হয় কিছু একটা, তুই আমি না না আমার কিছু না, আমার এমনি মোটা হয়ে গেছে, আমি মোটা হয়ে গেছি, যাই হোক আমি ব্যায়াম করি এই করি সেই করি। আর আমার কয় না না তোর কিছু একটা হয়েছে তুই দেখ। পরে যে আপন সেন্টার আমাদের এলাকায় ছিল, আপন ডে কেয়ার ছিল আপন, তো টাকা তো নাই ডাক্তার দেখাবো, আমার হাজবেন্ড, আমার হাজবেন্ড তো মানে তারা রাইখে আমি চলে আসছি আই সেরকম করতেছে, আমার এলাকাতে রিক্সালারা নিয়ে আমার দিয়ে আসছে আমার ভাইয়ের বাসার কাছে দিয়ে আসছে। এখন আমার ওই হাজবেন্ড আমাদের এলাকায় ভয়ে যায় না, আমাদের এলাকার কাকারা যদি পিটায় মিটায় এরকম যদি কিছু একটা করে,
সে মেহেদি,
মেহেদি বাবা, ভয়ে যায় না। তো এখন আমার ভাইয়ের ওইখানে আমি আর মেহেদি বাবার আমি সহ্য করতে পারি না, মানে আমি কই কি আমার মেয়ে আছে আমি তোমার সহ্য করতে পারি না, আমি ওরে দেখতেই পারি না এমন একটা সিচুয়েশন। তো ওর বাবা আর আসে না। তারপরে আমি ওই যে আপন সেন্টারে যে পরে ডাক্তার দেখাই, ওই তখন ওই ডাক্তার বলছে যে আপনার তো পাঁচ মাস হয়ে গেছে বাবু পেটে। আমি তখন কই হ্যাঁ আমার কি অবস্থায় তো আমি এখন কেমন করব। তারপর যাই হোক বাবুটার কথা শুনে আমি খুশি হয়েছি, অনেক অনেক আনন্দিত হয়েছি, কারণ আল্লাহ আমার একটা বাবু দিবে, আমি বাচ্চা খুব পছন্দ করি, তো তারপর আমি খুব পছন্দ করছি, লাইক করছি যে আমার থাক। পরে আমি আর কোনো কিছু করি নাই, এই বাবুটা পেটে থাকা অবস্থায় মাঝে মাঝে পাগল হয়ে যেতাম, আবার ওই ছেলেটার কথা চিন্তা, বাবুটার কথা চিন্তা করে পেটে তো যে অনুভব করতাম ওগুলো চিন্তা করে আবার ভালো থাকতাম। এইভাবে করে করে বাবুটা হইল, হওয়ার পর আমি সুস্থ হয়েছি, মানে বাবুটা হওয়ার পরে আমি অনেক নর্মাল সুস্থ, মানে ব্রেন আর খারাপ হয় না, মানে পাগল হয় না, মানে আমি মেয়েকে অনেকটা আমার মানে ইয়ে করতে পারছি কিছুটা, ঠিক আছে কিছুটা করতে পারছি, বাচ্চাটার মুখের দিকে তাকায় তারপর আমি সুস্থ হলাম। এরপরে এই বাবুটার যখন চার মাস বয়স তখন এর বাবা আপনার নিখোঁজ, এর বাবার কোনো খোঁজ নাই। তো এর বাবার ফ্যামিলিতে গেছি, এর বাবা ওর তো দাদা দাদিও নাই, আমার বাচ্চার কিন্তু দাদা দাদিও নাই।
আচ্ছা,
ওর চাচারা আছে, চাচারা বলল যে ও তো নাই, ও মারা গেছে, ওর ওর খোঁজ তুমি পাইবা না জীবনও, ও তো নাই, ও স্ট্রোক করে মারা গেছে কথা বলছে। তারপরে আমি আর বাসায় ওদের বাড়িতে আর যাই না, ওই শুনে আইসা পড়ছি। এরপরে এই যে বাবুটাকে নিয়ে স্ট্রাগল শুরু হলো, এই প্রথমে আপনার আইন ও সালিশ কেন্দ্রে সাত মাস ছিলাম চার মাস বয়স থেকে,
ওই জায়গাটা থেকেই আসলে মেহেদির বাবার সঙ্গে আপনার
আর
দেখা হয়নি?
না, সে আমি শুনে আসছি সে মারা গেছে, ঠিক আছে।
আপনি নিশ্চিত নন যে তিনি?
আমি হেজিটেশনে আছি, যে অনেক সময় বলি আল্লাহ যদি বেঁচে থাকে যদি আসতো আমার ছেলেটা অন্তত বাবাকে তো পেত।
তার বাসার আশেপাশে যারা,
মানে আমার স্বামী দরকার নাই, বুঝছেন, আমি আর স্বামী চাই না, কিন্তু আমি আমার বাবা,
এই বিষয়টি
বাবাটা যদি,
আচ্ছা এই বিষয়টি আসলে মানে নিশ্চিত করে কিছু আপনি বলতে পারছেন না, কিন্তু আপনি তার আত্মীয় স্বজনের সঙ্গে, তার ভাইয়েরা বলেছে সে মারা গেছে,
তার
প্রতিবেশী কারোর সঙ্গে কি কথা বলেছেন? যে প্রতিবেশীরা তো খবর রাখেনি, কেউ যখন একটা বাসার কেউ মারা যান প্রতিবেশীরা খবর রাখেন, খোঁজ নিয়েছেন যে সত্যিই তিনি মারা গেছেন কিনা?
না, আমি আর কারো কাছে খোঁজ খবর নেই, মানে আমার আসলে কি ওইদিকে না কোনো হেডেক নাই, আমার কাছে মনে হচ্ছে আমার বাবুটাকে এখন কিভাবে বাঁচাতে হবে, আর এতটা বেশি জীবন যুদ্ধ বাচ্চাটাকে নিয়ে, তার দুধ কিনা আবার বুকের দুধ পাইতো না।
জি, এই সব কারণে তো আপনার আপনার তার খুঁজে বের করার প্রয়োজন ছিল।
না, আমি মানে তাকে আর খুঁজে না বের করে, মানে আমি একটু অন্য ধরনের মানুষ, সেটা কি জানেন, যে আমার বর্তমানকে মানে কভার করতে হবে, কারণ আমি আমার বাচ্চারা না খাওয়া আমি তারে খুঁজবো, তাকে তার পিছে ঘুরবো, আমার ওই সময় নেই, আমার বাচ্চাকে বাঁচাতে হবে, ঠিক আছে। আর ওদিকে আমি চিন্তাও করিনি, থাক যদি মরে যায় মরে যাক, আর যদি বেঁচে থাকে তাহলে আমাকে খুঁজে নিক, আমার বাচ্চাকে খুঁজে নিক, কারণ সে আমাদের বাসা চিনে, আমার ভাইয়ের বাসা চিনে, খুঁজে দেখ, আর যদি না খুঁজে না খুঁজুক, আমি এরকমও চিন্তা করছি হয়তো বা তার ফ্যামিলি আমাকে মেনে নেয় নাই, তার বয়স কম আমার বয়স বেশি, সে হ্যান্ডসাম ছেলে দেখতে সুন্দর, আমি সুন্দর এখন নাই, ঠিক আছে। সব মিলে মনে হয়েছে যে হয়তোবা তাকে হয়তোবা মানে গুজায় টুজায় রাইখা আমাকে মিথ্যে বলতেছে, হয়তোবা বিয়ে শাদী করাই দিছে, হয়তোবা বিদেশে পাঠাই দিছে, আমেরিকা আমেরিকা লন্ডন টন্ডন কোথাও পাঠাই দিছে, ক্যানাডা পাঠাই দিতে পারে, এমন হতে পারে, আমি শুনছিলাম একবার ক্যানাডা যাওয়ার কথা ছিল তার, এমন হতে পারে। তা আমি চিন্তা করছি দরকার নেই তাকে আমার আর অত খুঁজে দরকার নেই, যেহেতু পাবো না পাবোই না, আর সে আমার ভাইয়ের বাসা চিনে, তার ছেলেকে সে কুলে নিচ্ছে চার মাস বয়সের সময়, ছেলেকে অনেক ভালোবাসছে, এখন যদি সে ফিরে আসে আসবে, আর যদি না আসে দরকার নেই, এটা আমার ছেলে, আমি আমি মনে করি আমার ছেলেকে আল্লাহ দিছে, মেহেদিন হাসানকে আল্লাহ দিছে ওই আমার মেয়েটাকে ভুলার জন্যে, নাহলে আমি মরে যেতাম এতদিন, ওরকম করতে করতে আমি একসময় মারা যেতাম গাড়ির নিচে পড়ে, ওই যেভাবে দৌড়াইছি রাস্তা দিয়ে গাড়ির ভিতর দিয়ে, ওইটা মানে আপনাদেরকে আমি এইভাবে বুঝাইতে পারবো না, যদি কোনোদিন সিনেমা বানাই বা নাটক বানাই তাহলে বুঝাইতে পারবো যে কিভাবে দৌড়াইছি আমি রাস্তা দিয়া। তো আমার কাছে মনে হচ্ছে আল্লাহ হয়তো বা ওকে দিছে ওই মেয়েটাকে ভুলে আমাকে বাঁচার জন্য, আমার এটা একটা অবলম্বন, বাঁচার একটা অবলম্বন এই ছেলেটা আমার, এইটা আমি মনে করে শুকরিয়া আদায় করে আমি এই ছেলেটাকে নিয়ে আসি, এবং এখন আমি আমার ছেলের সাথে হাসি, মাঝে মাঝে মেয়ের জন্য কষ্ট হয় কিন্তু সব সময় আগের মতো হয় না, আগে যেমন একেবারে রাত দিন চব্বিশ ঘন্টা মেয়ের জন্য যে মানে আমার যে কষ্টটা ছিল এটা এখন আর হয় না, যেটা সত্যি মাঝে মাঝে খুব কষ্ট হয় যখন একা একা থাকি বা যখন মানে বুঝেন তো মাঝে মাঝে জলে ভিতরে,
জি মা তো
কষ্টটা বুঝাইতে পারবো না কাউকে, ওটা অনেক কষ্ট, পৃথিবীতে কোনো মা যেন আমার মতো এত কষ্ট না পায়, আমি শেষ হয়ে গেছি এই মেয়ের জন্য। তারপরে যে ছেলেটাকে মনে করেন আল্লাহর মানুষ মনে করি, মনে হয় কি জানেন ও আল্লাহর মানুষ, আল্লাহ ওকে পাঠাইছে আমার আমাকে বেঁচে থাকার জন্য, আল্লাহ ওকে পাঠাইছে আমার এমন মনে হয়, এমন মনে হওয়ার পরে আমি আর ওই ছেলেকে ছাড়া আর কিছুই ভাবি না, আমার শুধু একটাই চিন্তা আমার ছেলেকে কিভাবে বাঁচাইতে হবে, এটাই আমার চিন্তা, যে এই ছেলেকে বাঁচানোর জন্যই ওকে এতিমখানা দিছি, কেন যেন ও বাঁচে অন্তত, যদি আমারও কিছু হয়ে যায় অন্তত ও যেন বেঁচে থাকে দুনিয়াতে, সেই জন্য এতিমখানা দিলাম। কিন্তু এতিমখানা দেওয়ার পরে বুঝছেন এরকম তো হইলো, আমি আর দিশা পাই না, রাত্রে ঘুমাইতে পারি না, সারা রাত জেগে টেগে থাকি, রাস্তায় রাস্তায় হাঁটি, এরকম সিচুয়েশন হয়ে গেছে।
চলছিল সংসারটা চলছিল আসলে কিভাবে তখন?
কখন?
এই যে যখন আপনার ছেলেটাকে ইতিমখানায় পাঠাচ্ছেন অথবা পাঠাবার পরে,
যখন দেয়ালে পিঠ ঠেকে গেছে তখনই তোর ইতিমখানায় দিয়ে আসছি।
আচ্ছা,
দেখি যে মানুষ আর বই কিনে না।
ও, ততদিনে আপনি বই বিক্রি করা শুরু করেছেন?
এর আগে তো দেড় দুই বছর বই বিক্রি করছি, একটা পর্যায়ে আর বই কেউ কিনে না, এখন ওই যে বলি যে ভাই আপনারা যদি বই না কিনেন তাহলে আপনারা আমার সাহায্য করেন আমার বাচ্চাটাকে আমাকে, কারণ আমার ছেলে ওইগুলো শিখতেছে, সে ওই ওইটা দেখে আবার মানুষের কাছে বলে আমার মা না সাহায্য চায়, আমার মা না সাহায্য চায়, সে পোলাপানের কাছে বলে ওই যে অন্য অন্য বাচ্চাদের কাছে, তখন আমার খারাপ লাগলো যে আল্লাহ আমার ছেলে তো তাহলে শিখতেছে এগুলো, তখন আমি চিন্তা করলাম যে ওরে এগুলো শেখানো যাবে না, তখন আমি ওরে নিয়ে ওই যে এতিমখানায় দিলাম। আর ও আবার আরেকটা ব্যাপার সমস্যা ছিল, ও তো বড় হয়ে গেছে না, আপনার একটু বড় হয়ে গেছে না, এখন কুলে নিয়ে বাসে উঠতে পারি না, উঠতে গেলে ওই যে ব্যথা পাই, আমি মোটা মানুষ না, ওরে নিয়ে বাসে উঠা নামা আমার জন্য কষ্ট, আবার আবার সমস্যা হয় এই যে হেল্পাররা না খারাপ ব্যবহার করে বুঝছেন, বাচ্চা মানে ওরে নিয়ে উঠা নামা কষ্ট হয়, তো বাসে থেকে তো দ্রুত নামতে হয়, দ্রুত উঠতে হয়, বাচ্চা নিয়ে তো দ্রুত উঠা নামা কষ্ট আমার জন্য, বাচ্চা একটু বড় হয়ে গেছে না,
এক হাতে বাচ্চা আর এক হাতে বই,
হ্যাঁ অনেক কষ্ট। তারপরে আবার দেখা যায় কি বাসের যে ড্রাইভার গুলো আছে না আমার নেগেটিভ কথাবার্তা বলে, মানে অফার দেয়, কয় বাচ্চা নিয়ে এত বই কষ্ট করার দরকার কি, তুমি কেউ কয় বিয়ে করো আমারে, কেউ কয় তুমি এইভাবে আসো তোমার টাকা দিমু এই সেই, মানে নোংরা নোংরা মানে নেগেটিভ কথাবার্তা আছে না, হেলপার গুলো আমার ছেলের বয়সী এরা আমার নেগেটিভ অফার দেয়। আমি বলি গাই বেটা তুই তো আমার ছেলের বয়সী, আমি আবার একটু কিন্তু ইয়ে টাইপের একটু রংবাস টাইপের কিন্তু আমি একটু, হ্যাঁ আমি একটু ওরকম হয়ে গেছি আর কি। তা আমি বলি গাই বেটা থাপ্পড় দিয়ে চিনোস কার সাথে কথা বলোস, আমার সম্পর্কে কিন্তু জানোস তো আমি কে, কয় তুমি কে এই সে আমি কি আমি কে পরে বুঝাম, এরকম করে ওদের সাথে ঝগড়া টগড়া করে বকা টকা দিয়ে তারপর আমি জোর করে মনে করেন কাজ করি, আর ওদের বলে যে ফার্দার যদি আমার কিছু কস তাহলে কিন্তু খবর করে ছেড়ে দেবে, এরকম বলে মানে রীতিমতো রংবাজি করে চলতেছি এমন। তারপর বাসালা আমার অফার দেয়, আমি বলি কি প্রশ্ন আসে, আমি যদি মরেও যাই তাও তো তোমাদের মতো লোককে আমি বিয়ে করবো না, এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে। তখন আর কি করব, ভিতরে এত খারাপ লাগে এত কষ্ট, তখন ওই যে ছেলেকে এতিমখানা দিয়ে চিন্তা করছি গার্মেন্টস এ চাকরি করব, এরকম একটা চিন্তা করছিলাম। গার্মেন্টস এ যাই, এখন গার্মেন্টস এ আমার দেখা কয় আপনি তো ভালো ঘরের মানুষ, আপনার গার্মেন্টস এ কি হবে এই সেই, তার আমার ফেস দেখেই বুঝে ফেলে আমি ভালো ঘরের এই সে নানা রকম কথা বলে। তারপর ওইখানেও প্রবলেম, ওইখানে দেখা যায় যে সুপারভাইজার তারপরে আপনার যে আরো লোকজন আছে এরা সমস্যা, অন্যরকম প্রবলেম টবলেম
ওরাও বিভিন্ন ভাবে খারাপ ইঙ্গিত দিয়ে কথা বলে,
হ্যাঁ এবং মানে এরা ওই যে কি বলবো মানে লিভ টুগেদার করতে চায় এই ধরনের সিচুয়েশন, এখন এই নোংরামি করা কি আমার পক্ষে সম্ভব নাকি। পরে ওইখান থেকে আমি হতাশ হয়ে বেরিয়ে চলে আসছি, এরকম বহু জায়গায় চাকরি টাকরি খুঁজতে গেছি, আবার অনেক জায়গায় নেয় না, বলে বয়স হয়ে গেছে আপনি পারবেন না, বয়সও একটা ফ্যাক্টর, ওই যে ওইখানে তো ইয়াং মেয়েরা ওই যে সকাল থেকে রাত দশটা পর্যন্ত দাঁড়ায় থাকতে হয় অনেক কষ্ট। তারপরে অনেক অনেকে বলে আপনার বয়স হচ্ছে এখন আপনি এই কাজ কিভাবে করবেন, বয়সের কারণে অনেকে চাকরি দেয় না এমনও, মানে এক এক জায়গায় এক একটা সমস্যা, নানা রকম সমস্যার মধ্যে জর্জরিত। তারপরে কি করবো আমি, আল্লাহ আমার যে কি হবে আল্লাহ জানে, আমি কি করে বাঁচবো এরকম চিন্তা করতেছি। একবার ভাবতেছি যে দুনিয়া থেকে চলে যাই, আবার চিন্তা করতেছি না, এরকম মানে হেজিটেশন আমার মধ্যে। তারপর একদিন আপনের এক যে আপা, আপনের এক আপার সাথে দেখা, আমি বললাম আপা আমার যদি আপনে একটু ভর্তি করে দেন তাহলে আমি কয়েকটা মাস বাঁচতে পারি, আর আপনে তো সেলাই কাজ শিখা, আমি তো সেলাই কাজ ছয় মাস শিখছি, আর ছয়টা মাস শিখলে হয়তো বা পুরোপুরি মানে হয়ে যাবে, তা আমার একটু আপনে ভর্তি করে দেন, আমি আরো ছয় মাস শিক্ষা টিক্ষা আসি, একটু সুস্থ হয়ে আসি, একটু অসুস্থ হয়ে গেছি আমি, তারপর কাজ করি, আর আপনি যদি আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন, ওইখানে আবার চাকরি করা যায় আপনে, ওইখানে আবার কর্মসংস্থানের একটা ব্যবস্থা আছে, ওই ওরা অনেক কিছু শিখায় মানুষকে আপনার ইয়ে করে দেয়, মানে ওইখানে উন্নতির পথ সৃষ্টি করে দেয় ওরা। তা বললাম যে আপা আমার যদি একটু আপনারা মানে কষ্ট করে, তো ওই আপনের আপা বলে কি যে বনশ্রী ওইখানে তো যারা ড্রাগস নেয় তাদের জন্য ওই প্রতিষ্ঠান, ওটা তো আপনার মতো সুস্থ মানুষের জন্য না, ওইখানে তো ব্রাদার আপনার নিবে না, এরকম বলল। তা আমি বললাম কি আপনি আমার ঠিকানা দেন আমি একটু যেয়ে দেখি, মানে তখন আবার আমাদের মোহাম্মদপুর থেকে ওটা উঠে গেছে ডে কেয়ারটা উঠা, যে ওটা আপনার আপন গা যে আছে না যে সিঙ্গাইল ওখানে চলে গেছে। পরে আবার এর আগে আমি ব্রাদারকে দেখছি, আমার বাচ্চাটা তো কুলে, তো ব্রাদার আবার আমার দেখছে, তা আমার বলছে ব্রাদার যে আমি বলছি ব্রাদার আপনার ওখানে না আমি যাবো, কে ঠিক আছে তুমি আসো আসো বাচ্চাকে নিয়ে আসো। এখন ওই আপারা বলে কি না ওইখানে আপনার বাচ্চা ওইখানে সম্ভব না, কারণ ওইখানে যে বাচ্চারা সব হলো যে পথ শিশু যে আছে না ওই বাচ্চারা ওইখানে থাকে, আর আপনার বাচ্চা বেশি ছোট এরকম। তারপর যাই হোক আমি বললাম যে না আমি যাব, আমি দেখি, আমি তাদেরকে বুঝায় বলবো যে আমার একটু আশ্রয় দেন আপনারা, আমি হয়তো বা ড্রাগস নেই না, আমার একটু আশ্রয় দেন। তারপর আমি আপনে গেলাম যে আমার সাথে জুয়েল ভাই দেখা হলো, জুয়েল ভাই নামে একটা ভাইয়া আছে।
আচ্ছা,
ওই ভাইয়াটারে যা বললাম আর যে বাংলাদেশ প্রতিদিন আমার যে নিউজ হয়েছে না, ওইখানে আবার আমি বলছি যে আমি হারায় যাব, ওইসব মানে খুব ট্রাজেডি লেখা এগুলো আছে। পরে জুয়েল ভাইকে নিয়ে পত্রিকা গুলো দিলাম যে ভাইয়া আমার না কোথাও থাকার জায়গা নেই, বাচ্চাটা এতিমখানে দিয়ে আসছি, আপনাদের এখানে তো সেলাই টেলাই শিখান, আমার যদি একটু মানে সেলাই টেলাই শিখায় দেন তাহলে আমি বাইরে যা কিছু করতে পারবো। আমি সেলাই জানি কিন্তু আমি 100% পারি না, 50% জানি আর 50% জানি না, ওই বাকিটা আমার একটু কাভার করে আমাকে দেন। আর আমার এরকম অশান্তি, আপনাদের এখানে তো অনেক কিছু শিখান আপনারা, আমার একটু সাহায্য করেন এই ব্যাপারে। তখন সে বললো যে আমাদের এখানে তো আসলে ড্রাগ ইউজারদের জন্য, এখানে যারা ইয়োবা খায়, যারা ওই যে নেশা করে যে
জি,
ওই সব মেয়েদের জন্য
মাদক নিরাময় কেন্দ্র।
হ্যাঁ
জি,
তো আপনারা তো আপনি তার এগুলি করেন না, আপনারা তো আমরা এখানে নিব না। তারপর আমি কান্নাকাটি করলাম, বললাম যে ভাই তাহলে আমি তো বাঁচতে পারবো না, আমি তাহলে তো কি করবো, আমার তো বাঁচার কোনো রাস্তা নাই, আমার একটু দয়া করেন। তারপরে যে ব্রাদারকে যা বলছে জুয়েল ভাই, শাহী ভাই, দুজনে আবার শাহী ভাই ছিল না ওই ভদ্রলোক, দুজনে ওনারা খুব ভালো। পরে ওনারা ব্রাদার যা বুঝাইছে ওনারা দুজন, পরে ব্রাদার আসছে, আইসা দেখছে আসলে আমার করুণ অবস্থা, তো ব্রাদারেরও খুব মায়া লাগছে আমাকে দেখে। ওখানে তো আবার 1,20,000 টাকা লাগে ভর্তি হইতে, বুঝাগাতে
জি,
ওই যে 1,20,000 টাকা লাগে বুঝছেন, ভর্তি হইতে লাগে। তারপরে আবার ওইখানে আরেকটা ব্যাপার আছে, যারা অসহায় তাদেরকে ওরা বিনা পয়সায় ভর্তি করে, যারা অসহায় ওরা কাউকে ফেলে দেয় না, মানে ওদের খুব ভালো লাগছে ওদের প্রতিষ্ঠানটার নিয়ম কানুন গুলো। আমার যারা পয়সাওয়ালা, যে যারা বড় লোকের মেয়ে টেয়ে না, বড় লোকের অনেক অনেক মেয়ে আছে বুঝছেন, আর অনেক কোয়ালিটি সম্পন্ন ডাক্তার আছে, উকিল আছে ওইখানে, মানে অনেক ধরনের মডেল আছে, নায়িকাও আছে, আমি নাম বলতে চাই না
জি। আপনি যাদের কথা বলছেন খুব ভালো মেয়েরা, ভালো পরিবারের মেয়েরা, যারা এদের মধ্যে থেকেও একজন আমাদের এখানে এসছেন, আমাদের অন্ধকার গল্পে তিনি তার ঘটনাগুলি জানিয়েছিলেন, আমরা জানি আসলে আপন কি ধরনের কাজ করে, কাদের কি নিয়ে কাজ করে জি। তারপর বলুন,
তারপর আপনের ওগুলো আমার এত ভালো লাগছে। তারপর ওদের সবচেয়ে ভালো লাগছে কি জানেন, ওরা না যে কোনো অবস্থাতে স্বাভাবিক থাকার জন্য ওরা কিছু শিখায়, মানে তোমার সামনে তোমার বাচ্চা মরে যাক কিন্তু তোমাকে স্বাভাবিক থাকতে হবে, মানে এমন কিছু ওরা শিখায়। হ্যাঁ ওইখানে মানে আমি ওই যে ওদের ওখানে 4 মাস ছিলাম, ওইখানে ছিল 6.5 মাস আর কি, ইয়ে ওদের ই থাকে, একটা মেয়াদ থাকে, একটা মানুষ ভর্তি হলে 6.5 মাস থাকতে হয়।
আচ্ছা,
তা আমি 4 মাস ছিলাম, তো ওইখানে আপনার আমার ছেলেকে ওরা মনে করতেই দেনে আমাকে, এমন ভাবে ওরা ক্লাস করে, একটার পর একটা সেশন করে, এই সেশন গুলাতে কিভাবে উন্নতি করা যায় লাইফে, কিভাবে স্বাভাবিক থাকতে হবে যে কোনো অবস্থাতে, এরকম। ওইখানে আমি দেখছি যে অনেক মহিলা আছে যে লাখ লাখ টাকা নষ্ট করে ফেলছে, মানে এগুলো খেটে মানে লাইফ শেষ হয়ে গেছে তাদের, ওই যে মানে কোনো কিছুই তাদের নাই, এরকম নিঃস্ব হয়ে গেছে, এরকম ড্রাগস এর জন্য মানুষ যে কতটা নিঃস্ব হইতে পারে ওই জায়গাতে আমি দেখলাম আর কি, যে কি অবস্থা। আবার অনেক ছেলেরা বুঝছেন, অনেক মানে ভালো ভালো ঘরের ছেলেরা, কেউ মনে করেন ইয়ে হয়ে গেছে কিন্তু ওইখানে যে ওরা সুস্থ, মানে সুস্থ জীবনে আসছে, রিকভারি হয়ে ওরা সুস্থ হয়েছে। তারপর ওখানে আরেকটা ব্যাপার আছে, ওখানে শুধু ড্রাগস না, ওখানে অনেকের বিহেভিয়ার প্রবলেম থাকে না, যে কেউ দেখা যায় অনেক রাগ জিদ
রক্তচটা
ওদেরকে ঠিক করে, কেউ দেখা যায় যে আপনার ওই যে এই নেশা কিন্তু শুধু মানে ড্রাগস খেলেই না, দেখা যায় কেউ মোবাইলের উপরে নেশা, মানে ছেলেদের সাথে খালি মোবাইল
আসক্তি নিয়ে তারা কাজ করে।
হ্যাঁ, তারপরে বিহেভিয়ারও অনেক মেয়ে আছে নেশা করে নাই কিন্তু ওদের ওই যে রাগজিত, বেশি রাগজিত এই ধরনের, তারপর অনেক আছে বোকা টাইপের একটু, কেমন যেন মানে পড়াশোনায় মনোযোগী না, এই ধরনের মেয়েদেরকে ওইখানে রেখে ওইখানে ওরা মনে করেন এমন কিছু শিক্ষা দেয়,
কাউন্সেলিং করানো হয়।
হ্যাঁ, উন্নতির জন্য, মানে একটা মানুষ ওইখান থেকে বেরোলে কিন্তু অনেক উন্নতি করতে পারবে, এমন কিছু জিনিস শিখায়। তো আমার অনেক উপকার হয়েছে ওই জায়গায়, যে আমি স্বাভাবিক থাকতে পারছি, এবং আমি ওখানে আবার আমি ব্যায়াম করাতাম মেয়েদের,
ব্যায়াম
পরিচালক হিসেবে কাজ করছি। তারপর ওনারা আমাকে জব দিতে, চাকরিও দিতে চাইছে আমাকে, বলছিল যে আপনি যদি চাকরি করতে চান আপনি চাকরিও করতে পারেন, আমার ইচ্ছে ছিল যে ওনাদের সাথে আমি থাকবো, এবং আমার এখন ইচ্ছা আছে ওনাদের জন্য আমি কিছু একটা করবো। কারণ কি, যখন আমার কেউ ছিল না পাশে, এই ব্রাদার রোনাল্ড জুয়েল ভাই, সাহিব ভাই, এরা আমার পাশে দাঁড়াইছে। তারপর একটা আপু আছে, রসুন আপু, সে আমাকে অনেক অনেক আদর করে আমাকে, সে মানে কি বলবো, ছোট বোনের মতো সে আমার ভালোবাসা দিয়ে, আমার বয়সী, সে আমার বয়সী হবে, কিন্তু তার স্নেহটা এমন ছিল যে আমার মায়ের মতো। সে আমাকে স্নেহ দিয়ে দিয়ে আমার ছেলেকে সে ভুলায় ভুলায় আমাকে রাখছে, এবং আমাকে সে, তারা আমাকে এমন কিছু শিক্ষা দিছে যে শিক্ষা থেকে আমি আজও কিন্তু যে কোনো অবস্থাতে আমি স্বাভাবিক থাকি।
আচ্ছা, তখন আপনার ছেলে মেহদিন,
মেহেদি হাসান আপন রাখছে, আমি ওর নাম আপনকে ভালোবেসে মেহেদি হাসান আপন রাখছে।
তো আপন তখন সাভারে রয়েছে, সেই ইতিমখানায়, আর আপনি এখানে। তো ততদিনে তো পত্রপত্রিকাতে আপনাকে নিয়ে বিভিন্ন ফিচার আসছে, বিভিন্ন আর্টিকেল আসছে, ততদিনে তো শুরু হয়ে গেছে, তাই না?
না, তারপর আমি ওইখান থেকে একটা শক্তি অর্জন করলাম, ওইখানে কাউন্সিলিং করলাম যে আমি বেরিয়ে আমি এরকম আবার সাংবাদিকদের ডাকবো এবং আমি একটা সাংবাদিক সম্মেলন করবো,
আমি ঘুরে দাঁড়াবো।
হ্যাঁ, ওইখান থেকে আমার
এই শক্তিটা আপনি ওখান থেকে পেয়েছেন?
হ্যাঁ, ওইখানে আমার এরকম একটা শিক্ষা দিছে যে আবার তুমি দাঁড়াবে এবং শক্তি অর্জন করবে। আর ব্রাদার একটা কথাই বলতো যে আগে নিজে বাঁচো, তারপরে বাচ্চা বাঁচবে। তুমি যদি না বাঁচো তাহলে বাচ্চা কিভাবে বাঁচবে বলো? আগে তো তোমাকে বাঁচতে হবে। ওই ধরনের কিছু ওখানে কিছু স্লোগান আছে যে আগে নিজে বাঁচো তারপর অন্যকে বাঁচতে সাহায্য করে, এরকম কিছু স্লোগান আছে। তারপরে ওইখান থেকে আপনার ওইখানে আপনার সেলাই কাজের উপরে বলছে যে তোমার যদি কোনো ইনকামের পথ না থাকে, ওখানে কিছু বই আছে, ওইখানে ইয়ে আছে, তারপর কিছু প্রোগ্রাম করায় ওই জায়গায়, কিছু আপনার ওইখানে কিছু শিখায়, ওই আবার সেলাই টেলাও শিখায় ওই জায়গায়।
হ্যাঁ,
মানে দাঁড় করা দেয় একটা মানুষ হতাশার থেকে যেন কেউ মানে একেবারে ধ্বংস হয়ে না যায়, এই জিনিস
যেন ওখান থেকে ফিরে এসেও যারা যাদের কিছুই নেই তারাও যেন ঘুরে দাঁড়াতে পারে, কিছু একটা শিখে কোন একটা কাজ করে বেঁচে থাকতে পারে।
ওইখানে আমি দেখছি একদম হাই লেভেলের মেয়েরা নেশা করে, আর একেবারে লোয়ার ক্লাস আছে না, লোয়ার ক্লাস গুলো নেশা করে, আর মিডল ক্লাসটা কিন্তু নেশা করে না। ঠিক আছে, মিডল ক্লাসের মেয়েদের দেখছি ওরা বিহেভিয়ার চেঞ্জ করতো, এখানে গেছে রাগজিত নিয়ন্ত্রণ করতে, দেখা যায় পড়াশোনা করে না, শুধু ফোন নিয়ে বসে থাকে, আবার যে ফেসবুক নিয়ে বসে থাকে, ওদেরকেও বাবা মা ভর্তি করে দিচ্ছে ওইখানে। আবার অনেক বড় লোকের মেয়েরা যে ইয়োবা টিয়োবা সেবন করে, এগুলো করে। আবার একদম যে গরিব আছে না কতগুলো, তারা যে ঘুমের ওষুধ টষুধ খায়, হ্যাঁ
ড্যান্ডি
ঘুমের ওষুধ, ঘুম মানে মহিলাগুলো আর কি,
ও আচ্ছা আচ্ছা,
ঘুমের ওষুধ খায়, মানে স্লিপিং ট্যাবলেট, তো আপনার মনে করেন একের অধিক খালি তো নেশা, তো ওইগুলো খেয়ে এরকম। আবার কেউ দেখা গেছে অসহায়, মানে তার থাকার জায়গা নাই, এরকম আছে। ওই এরা চাকরি দেয় আপনার ভলান্টিয়ার হিসেবে, এরা চাকরি দেয়, মানে কাউকে এরা ফেলে দেয় না আর কি, মানে ওইখানে যে যাবে সে না খায় মরবে না।
জি আচ্ছা, তারপর ওখান থেকে ছ মাস পরে বের হলেন?
না, আমি চার মাসে বের হয়ে গেছি,
চার মাসে বের হলাম।
আমি আর মানে আমি তো সুস্থ, আমি তো ওই কোনো ড্রাগস নেই, আমি তো কোনো নেশাগ্রস্ত না। যারা নেশাগ্রস্ত তাদের জন্য সাড়ে ছয় মাস, আর আমি তো নেশাগ্রস্ত না, আমি তো সুস্থ মানুষ।
কিন্তু আপনি তো গিয়েছিলেন সুস্থ হয়ে, যে আমার অবস্থা ভালো না, আমি থাকতে পারছি না,
আমি তো আশ্রয়ের জন্য, মানে আমার থাকা খাওয়া।
চার মাসের মধ্যে কি আপনি আশ্রয় জায়গা পেলেন?
হ্যাঁ, আমার বলছে যে বড় স্যাপ আপনি যদি চাকরি করতে চান করেন
না, ওখান থেকে তো চলে আসলেন, তো
ওইটা আসছি, আবার আমি যাইতাম, মানে আমি আসছি আইসা আমি ট্রাই করতে চাইছি যে দেখি এদিকে কি হয়,
আবার ঘুরে দাঁড়ানো যায়,
মানে আত্মবিশ্বাস থেকে যে আমি আবার দাঁড়াতে। আমি সাংবাদিকদের সাথে আলাপ করছি যে ভাইয়া একটু চেষ্টা করেন না, একটু প্রাইম মিনিস্টারের কাছে না একটু সাহায্য চান না, আমার জন্য একটু কিছু করেন না, এরকম সাংবাদিকদের ধরছি। তো সাংবাদিকরা বলে কি প্রাইম মিনিস্টারকে তোমার দিবে? আমি বলছি হ্যাঁ দিবে, আপনারা দেখেন চেষ্টা করেন, আল্লাহ চাইলে সব হয়। আর আমি তো ওই যে চার মাস যে ছিলাম না, ওইখানে আমি আধ্যাত্মিক সাধনা করতাম, খালি নামাজ কালাম পড়তাম আর কতম, আল্লাহ প্রাইম মিনিস্টার যেন আমার একটু সাহায্য করে, আল্লাহ ওনার ভিতরে একটু মায়া দাও, আমার জন্য একটু মায়া দাও, এরকম বলতাম। তাহলে আমার একটা আত্মবিশ্বাস ছিল, আমি বলছি না আমার দেখবেন উনি আমার দিবে, আপনারা লেখেন, এরকম বলছি। তখন ওনারা বলছে যদি না দেয়, আমি বলছি যদি না দেয় তাহলে আমি আপনে চলে যাবো, আবার আপনে যে আমি আবার চাকরি করব। ওইখানে তো আপনার ফেলে দাঁড়ায়, তো ওরা বলছে যে আপনি যতদিন ইচ্ছা যতদিন বাঁচেন আপনি এখানে থাকতে পারবেন, কিছুদিন পরে ছেলেকেও নিয়ে আসতে পারবেন। ওইখানে আবার সিস্টেম আছে, মানে দুই বছর যদি আমি ভলেন্টিয়ার থাকি তাহলে আবার দুই বছর পরে স্টাফ বানায় দিবে, স্টাফ বানাই দিলে তখন আমার ছেলেকে নিয়ে আমি চাকরি করতে পারবো।
আচ্ছা, আপনি সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করা শুরু করলেন। আচ্ছা, এর মধ্যে কি আপনার এই যে খারাপ অবস্থার মধ্যে আপনার চলচ্চিত্রের সঙ্গে যাদের সঙ্গে আপনি কাজ করতেন, বিভিন্ন ডিরেক্টর, বিভিন্ন প্রোডিউসার আর কলিগ যারা ছিলেন, তাদের সঙ্গে কি যোগাযোগ করেছেন আপনার খারাপ অবস্থার মধ্যে একটু সহায়তা, একটু কাজ কেউ কারো কাছে চেয়েছেন?
আসলে কি জানেন, মানে এই দারিদ্র অবস্থা নিয়ে কিন্তু চলচ্চিত্র অভিনয় করা যায় না, নাটকও করা যায় না। এখানে অ্যাক্টিং করতে হলে কিন্তু একটা ইনভেস্ট দরকার আছে, একটা সুন্দর বাসা দরকার আছে, কিছু ড্রেস দরকার আছে, আপনার ভালো মানে কিছু ব্যাপার আছে, গাড়ি মেনটেনেন্স করতে হয়। এখানে কিন্তু একেবারে শূন্য হাতে কিন্তু আপনার অ্যাক্ট্রেস অ্যাক্টর হওয়া যায় না, এটা ইনভেস্ট লাগে। সেক্ষেত্রে আমি চিন্তা করছি এগুলো করা মানে আমার জন্য বোকামি। আমার ফার্স্ট দরকার ছিল সাহায্য, হেল্প। সাহায্য পেলে আমি তখন কিছু একটা করতে পারবো। হ্যাঁ, যেমন এখন আমার একটা সুযোগ হয়ে গেছে, এখন যদি আমি চাই যে আমি মিডিয়াতে যোগাযোগ করব, কাজ করব, আমি চেষ্টা করলে পারব।
আচ্ছা, মানে আপনার ওই অবস্থায় ওই সময়টাতে সামাজিক অবস্থান ভালো ছিল না বলেই আপনি আর
আমি যোগাযোগ করিনি
কারোর সঙ্গে? যোগাযোগ
না, না, অনেক বছর আমি যোগাযোগ করি না, যেটা বাস্তব। আমি যাই না বেশি, আমাকে অনেক প্রোডিউসার ডিরেক্টর অভিযোগও করেছেন যে বনশ্রী তুমি তো আসোই না। অনেকে বকাও দিয়েছেন, ডান্স ডিরেক্টর যারা ছিল, আজিজ রেজা ভাই আমাকে ডান্স করাইতো, তো উনি আমার বাসায় যেয়ে, আমার ফার্স্ট ডান্স ডিরেক্টর ছিল, তো আমার বকা দিছে, এই কি ব্যাপার বনশ্রী তুমি আসো না কেন, এফডিসি তে আসো না। আমার সবাই বলছে যে কি ব্যাপার এফডিসি তে তুমি আসো না কেন। অনেকে আমার উপর রাগও করতেন, মিডিয়াতে যাই না দেখা, কোনো প্রোগ্রামে যাই না। আমি বলছি ধাত কি আসবো, আমার অবস্থা ভালো না, আমি কি আসবো এরকম। তো যাই হোক, আমি ওই যে আনোয়ার হোসেন যখন মারা গেল তখন আমি দেখতে গেছিলাম, ওইখান থেকে সাংবাদিকদের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়। তখন ওরা নিউজ করে আর কি, এক সাংবাদিক ইমরুল ভাই, ইমরুল শাহেদ নামে একজন সাংবাদিক আছে, পুরনো সাংবাদিক, আমাদের সময় খুব বড় ধরনের সাংবাদিক ছিল, উনি আনন্দ বিচিত্রার সাংবাদিক ছিল। ওই ভাইয়াটা আপনার আমাকে নিয়ে লিখল, ফার্স্ট টাইম এই অবস্থা।
এবং ওই খবরটি প্রকাশ হওয়ার পর থেকেই একে একে আরো অনেক সাংবাদিকেরা আপনার সঙ্গে যোগাযোগ করেন, গণমাধ্যমের অনেক কর্মী আপনার সঙ্গে যোগাযোগ করেন, এবং
তারপর বাংলাদেশ প্রতিদিন মানে মাজেদ ভাই যে আছে,
জি, আমরা চেষ্টা করব এই সাংবাদিক ভাইরা যারা বনশ্রীর পাশে এসে দাঁড়িয়েছিলেন তাদের কারোর সঙ্গে মুঠো ফোনে কথা বলতে। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, শুনতে থাকুন ঢাকা FM 90.4, চলছে অন্ধকারের গল্প। শুনছিলাম মা, আর গানটি গেছে লরা। লরার দারুণ এই গানটি শুনতে শুনতে ফিরে আসলাম আবারও চলছে অন্ধকারের গল্প শুধুমাত্র ঢাকা এফএম 90.4 এ। আজকে আমাদের অন্ধকারের গল্প স্টুডিওতে এমনই একজন যিনি এক সময়ের পর্দা কাঁপানো চলচ্চিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা হিসাবে, এবং প্রাচুর্যের জীবনকে ফেলে তিনি এক সময় রাস্তায় ফেরি করেছেন, বই বিক্রি করেছেন, ফুটপাতে ফুল। তিনি আজকে আমাদের সঙ্গে, চিত্রনায়িকা বনশ্রী। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী তাকে 20 লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন। এই মুহূর্তে ভালো আছেন বনশ্রী, কিন্তু কিছুদিন আগেও তিনি ভালো ছিলেন না। সবাই ভুলে গেলেও অনেকেই তাকে ভুলতে পারেনি, চেষ্টা করেছেন তাকে নিয়ে কিছু করতে। এমনই একজন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাব এডিটর আলাউদ্দিন মাজিদ। মাজিদ ভাই, সালাম আলাইকুম, কেমন আছেন? জি ভাই, ভালো আছি। আমরা অত্যন্ত দুঃখিত এত রাতে আপনাকে ফোন দিয়েছি, এবং আমি যতদূর জানি আপনি মুহূর্তে হসপিটালে রয়েছেন, আপনার মা লাইফ সাপোর্টে রয়েছেন, তো কেমন আছেন উনি এখন?
এখন লাইফ সাপোর্টে আছেন, তো লাইফ সাপোর্টে যেহেতু আছেন,
জি জি,
ভালো থাকার কথা না।
চিত্রনায়িকা বনশ্রী, সাবেক চিত্রনায়িকা, তিনি আমাদের সঙ্গে, তাকে নিয়ে আপনি একটা রিপোর্ট করেছিলেন বাংলাদেশ প্রতিদিনে, এবং মোটামুটি সেই রিপোর্টটি সাড়া ফেলেছিল, এবং সবাই আমরা জানতে পেরেছিলাম এই রিপোর্টের মধ্য দিয়ে যে আমাদের চলচ্চিত্র অঙ্গন থেকে হারিয়ে যাওয়া এই অভিনেত্রীটির বর্তমানে এই অবস্থা। তো সেই ঘটনাটি কি একটু বলবেন আমাদের?
জি হ্যাঁ, বনশ্রী 180 দশকের সাথে সারা জীবন নায়িকা ছিলেন। একটা সময় সে চলচ্চিত্র থেকে দূরে সরে পড়েন এবং নিঃস্ব দুস্থ জীবনযাপন করছিলেন। এই বিষয়টা আমাকে গত বছর হঠাৎ করে চলচ্চিত্রের সিনিয়র শিল্পী আমাকে জানান এই ধরনের নায়িকা ছিলেন, তার এখন এই অবস্থা, বই বিক্রি করে, কখনো কখনো ফুল বিক্রি করে, কখনো বিক্রি করে, এইভাবেই চলছে। তারপর অনেক কষ্ট নিয়ে তার টেলিফোন নাম্বারটা যোগাযোগ করি, যোগাযোগ করে তার সঙ্গে যোগাযোগ করি, যোগাযোগ করার পর তার দুঃখের, তার মুখ থেকে তার দুঃখের বেশি করুন কাহিনী শুনি এবং পত্রিকায় তুলে ধরি সব। প্রায় 5 বছর আমি 5টা রিপোর্ট করেছিলাম, গ্যাপ দিয়ে, কিছুদিন গ্যাপ দিয়ে 5টা রিপোর্ট করেছিলাম। সর্বশেষ প্রধানমন্ত্রী নজরে আসে একটা রিপোর্ট, এবং তিনি তাকে অনুদান, 20 লাখ টাকা অনুদান দেওয়ার একটা সিদ্ধান্ত নেন এবং দেন। তো এই হচ্ছে লেখার আমার কথাটা।
আপনাকে অনেক ধন্যবাদ মাজিদ ভাই, আপনাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আপনাকে একটু কৃতজ্ঞতা প্রকাশ করতে চান বনশ্রী, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলুন।
আসসালামু আলাইকুম মাজিদ ভাই, ভালো আছেন আপনি?
ভালো আছি, আপনি এখন কেমন আছেন?
আমি ভালো আছি আপনার দোয়াতে, কিন্তু আপনার আম্মা অসুস্থ, এটা শুনে খুব খারাপ লাগছে।
দোয়া করবেন আমার জন্য, সুস্থ আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, দোয়া করবেন।
হ্যাঁ ইনশাল্লাহ,
ভালো থাকেন, এত ভালো থাকেন, আমি তাই এখন।
হ্যাঁ ভাই, আমি অনেক কৃতজ্ঞ আপনার কাছে, আর আমি আসলে আপনার মা তো আমারই মা, আর আমি চাই আল্লাহ আপনার মাকে সুস্থ করে দেন ইনশাল্লাহ, উনি আবার সুস্থ হয়ে ফিরবেন ইনশাল্লাহ আশা করি।
থ্যাংক ইউ।
মাজিদ ভাই, আমরা এই মুহূর্তে লাখ লাখ শ্রোতা আপনাকে শুনছি, আমরা লাখ লাখ শ্রোতা মিলে সবাই আমাদের মায়ের জন্য অবশ্যই দোয়া করব, তিনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ এত রাতে একটু সময় দিয়েছেন আমাদেরকে। কথা হচ্ছিল বাংলাদেশ দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাব এডিটর আলাউদ্দিন মাজিদ ভাইয়ের সঙ্গে, বনশ্রীকে নিয়ে তার রিপোর্টই আসলে আজকে বনশ্রীর জীবনে একটু হলেও হাসি ফুটিয়ে তুলেছে, এবং আমরা বারবার শুনেছি। আচ্ছা, শেষের দিকে প্রায় অনেক ক্ষণ ধরে শুনলাম আপনার গল্পগুলি, আর কখন জানতে পারলেন মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে এই অনুদান দিবেন, কার কাছ থেকে জানতে পারলেন?
আমি আসলে ওই যে জি এম সৈকতের বাসায় ছিলাম, মানে সেটা একটা ঘটনা যে মাজিদ ভাই রিপোর্ট করার পরে জিএম সৈকত সাহেব আমাকে ডাকলেন ওনার অফিসে, ডেকে উনি ওনার বাসাতে আমাকে মানে আশ্রয় দিলেন আমার বাচ্চাটাকে আনার জন্য। উনি আমাকে বললেন, তারপরে উনি বললেন যে প্রাইম মিনিস্টার আমাকে অনুদান দিবেন এরকম, ওনার সাথে যোগাযোগ করেছে ওই যে প্রাইম মিনিস্টারের একজন ডাক্তার। হ্যাঁ, এই ব্যাপারে যদি একটু জিএম সৈকতের সাথে আপনারা কথা বলেন একটু আমার জন্য বেটার হয়।
আমরা অবশ্যই তার সঙ্গে কথা বলবো, আমরা চেষ্টা করছি ইনফ্যাক্ট তাকে ফোনে নিয়ে আসবো।
এবং সাংবাদিক সম্মেলনও উনি করেছিলেন, ওনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে নিয়ে একটা সাংবাদিক সম্মেলন করেন, কারণ আমার কাছে তো টাকা নেই, আপনি যদি একটু করেন আমার জন্য ভালো হয়।
জি, জিএম সৈকতের সঙ্গে আপনার কিভাবে দেখা হলো এবং তার একটা নাটকে আপনি কাজ করছেন?
একটা না, আমি কয়েকটা নাটকে কাজ করতেছি, দুটাতে করেছি, আরো সামনে আরো নাটক আছে। হ্যাঁ, আর জিএম সৈকত আসলে খুব ভালো একটা ছেলে এবং খুব ভালো মন, অনেক বড় মনের একটা ছেলে। সে আমাকে ওই ফুল বিক্রি যখন করতাম তখন ওই বাংলাদেশ প্রতিদিনের নিউজ দেখে আমাকে তার অফিসে ডেকে ওনার নাটকগুলোতে আমাকে অভিনয় করার জন্য উনি আমাকে অফার করেন এবং আমাকে একটা সুন্দর জীবন যাতে হয় সেদিকে উনি বলেন যে আপনি নাটক করেন, আমার নাটকগুলো করেন এবং অন্য অন্য পরিচালকদের নাটক আমি আপনাকে ধরিয়ে দিব এরকম আর কি। সে আমাকে অনেকটা সাহস জুগিয়েছে এবং অনুপ্রেরণা দিয়েছেন এই ব্যাপারে।
জি জি, তো এতদিন পরে একটা অভিনয় আশা, আবার অভিনয় করা, নিশ্চয়ই সে ফিলিংস তো অন্যরকম। আমরা পেয়ে গেছি সৈকত ভাইকে, আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইনে রয়েছেন জিএম সৈকত নাট্যকার, আমরা তার সঙ্গে কথা বলবো। নাট্য নির্মাতা জিএম সৈকত, সালাম আলাইকুম, কেমন আছেন ভাইয়া?
হ্যালো,
হ্যাঁ সৈকত ভাই, শুনতে পাচ্ছেন? জি জি, ভালো আছি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সবার পক্ষ থেকে। আমরা যারা লাখ লাখ মানুষ এই মুহূর্তে শুনছি আজকে বনশ্রীর গল্পগুলি, বিভিন্ন সময় আপনার কথা উঠে এসেছে, এই মুহূর্ত কিছুক্ষণ আগেও তিনি আপনার কথা বলছিলেন, তো তাকে নিয়ে আপনার যে কাজ করবার যে ইচ্ছাটা আপনি বোধহয় পত্রিকাতে জানেন তার অবস্থা, তারপর তাকে খুঁজে বের করেন, গল্পটি যদি একটু জানাতেন আপনার মুখ থেকে আমরা শুনতে চাই।
আমি আসলে বাংলাদেশ প্রতিদিন যখন আমি নিউজটি দেখেছি আমার অফিসে সকাল 8:30 থেকে, আমি খুব আর্লি অফিসে যাই, তো সেখানে যাওয়ার পরে আমার মনে হলো যে না, ইনি যেহেতু শাহবাগে একজন অভিনেত্রী তো উনি আমাদের মধ্যেই তো একজন শিল্পী, তাই না? উনি আজকে মানুষের কাছে ভিক্ষা চাইছেন, ফুল বিক্রি করছেন, হকারি করছেন। তখন ওনাকে আমার একটা ছোট ভাইকে দিয়ে ওনাকে আমি শাহবাগ থেকে আমার অফিসে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি ওনাকে বললাম যে দেখেন, আপনাকে তো নিয়ে অনেকেই নিউজ করেছেন এবং অনেকেই আপনার পাশে দাঁড়িয়েছেন, তো আমি হয়তো আপনাকে টাকা দিয়ে সাহায্য করতে পারবো না। হ্যাঁ, তো আপনি যদি মনে করেন যে আপনি কর্ম করবেন, কর্ম দিয়ে আপনি আবার আপনার জায়গায় চলে আসবেন, সেক্ষেত্রে আমি হয়তো প্রতি মাসে 3-4 নাটক করি বা আমার যে সার্কেল গুলো আছে তাদেরকে যদি বলি অবশ্যই আপনাকে কাজ দিবে, তো আপনি যদি এইভাবে কাজ করতে চান অবশ্যই আমি আপনাকে আপনার পাশে আমি দাঁড়াবো। তো উনি একবারকে বলল যে হ্যাঁ, আমি আপনি যদি আমাকে সাহস দেন তাহলে আমি অবশ্যই এভাবে কাজ করব। আর সবচেয়ে বড় কথা হলো যে ওনার ভাগ্যটা এত ভালোই, কারণ ওনার ওই সংবাদ সম্মেলনটা উনি যখন করতে পারছেন না তখন আমি আমার সমস্ত সাংবাদিক ভাইদের একত্রিত করে আমার প্রকৃতি টেলি মিডিয়াতে আমি সংবাদ সম্মেলন করি এবং পরের দিন নিউজগুলো আসে। এবং ওই দিনই বাংলাদেশ প্রতিদিনের মাজিদ ভাই আমাকে ফোন করে, আলাউদ্দিন মাজিদ ভাই আমাকে বললেন যে সুরেশ সাহেব, ওই আমাদের রানী সরকারের জন্য একটু কিছু করা যায় কিনা, তো আমি তারপরের দিন সকালে তার বাসায় চলে গেলাম। যাওয়ার পরই আমি ওনাকে ট্রিটমেন্ট করার নিয়ে এসছি সাথে সাথে ইনসাফ বারাকাতে মগবাজারের একটা হসপিটালে। ওই সময় একদিন পরে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পিএম এর পার্সোনাল ডক্টর জুলফিকার আলী লেনিন সাহেব আমার অফিসে আসেন, মানে সরকারের ব্যাপারে কথা বলার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী নাকি ওনাকে 20 লক্ষ টাকা অনুদান দিবেন বা একটা অনুদান দেওয়ার জন্য ওনাকে খুঁজছেন, তো তার কোন প্রতিনিধি এ পর্যন্ত তার কাছে আসতে পারেনি। লেনিন স্যার এসেছিলেন, তো লেনিন স্যার যেদিন আমার অফিসে ছিলেন ওই দিন আমি কিছু পত্রিকা আমি ওনাকে দেখাই বনশ্রী আপুর ব্যাপারে যে নিউজ গুলো হয়েছিল, তা আমি বললাম যে স্যার এই আমাদের এই আপুকে একটু দেখেন কোনোভাবে কোনো কিছু করা যায় কিনা। তখন উনি আমাকে বললেন যে সুরেশ সাহেব, আপনি দুইটা অ্যাপ্লিকেশন নিয়ে আপনি আমাকে আজকে অথবা কালকের মধ্যে আমার দপ্তরে আপনি জমা দেন। তখন আমি দুইটা অ্যাপ্লিকেশন নিয়ে ওনাদেরকে দপ্তরে পিএম দপ্তরে জমা দিই। এনাদের মধ্যে আবার ওনাদের ভোটার আইডি কার্ড ছিল না, সেটাও আমি ওই যে সিটি কর্পোরেশন থেকে নিজে দৌড়ে গিয়ে এবার দুইজনকে একত্রিত করে, অসুস্থ অবস্থা ছিল দুইজনই, তো নিয়ে আমি আবার জমা দিয়েছি। তো জমা দেওয়ার পরেই একদিন পরে শুনলাম যে মাননীয় প্রধানমন্ত্রী নাকি এটা অ্যাপ্রুভ করে দিয়েছেন 20 লক্ষ করে টাকা। তার 4-5 দিন পরে আমাদেরকে গণভবনে ডাকলো, আমিও ছিলাম সেখানে। তো যাই হোক, এটা আসলে আল্লাহরই রহমত ছিল, আর আপনারা যারা সাংবাদিক বাইরে আছেন এটা আপনাদের আসলে অবদান। হয়তো আমি আমার জায়গা থেকে যতটুকু করা, একজন শিল্পী হিসাবে একজন মানুষ হিসাবে যতটুকু করা, আমি যে কাজটার সাথে শরীর হতে পেরেছি তা আমি নিজেকে ধন্য মনে করছি। এবং আরেকটি গুড নিউজ হচ্ছে যে আমি ছাত্তার ভাইয়ের জন্য, আব্দুল ছাত্তার ভাইয়ের জন্য আমি তার খবর নেওয়ার জন্য মাজিদ ভাই আমাকে বলেছিলেন বাংলাদেশ প্রতিদিনে, এবং আমি তার বাসাও গিয়েছিলাম। এবং আমার মানে এতটাই ভালো লাগছে যে আমি তার অ্যাপ্লিকেশনটা নিজে আমি পিএম দপ্তরে জমা দিয়েছিলাম লিঙ্কের মাধ্যমে। এবং আজকে সন্ধ্যায় ফোন এসেছিল, আমি শুটিং এ ছিলাম আমার একটি নাটকের কলাপাতা ঘর নামে, ওখানে ফোন আসলো যে আগামীকাল 5টার সময় বঙ্গভবনে গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী ওনাদেরকে 20 লক্ষ টাকা অনুদান দেবেন। এবং শহীদুল ভাই, শহীদুল ইসলাম খোকন ভাইয়ের যে নিউজ গুলো আমি দেখেছিলাম, তো এনারা নিউজ করে যাচ্ছে, বাট মানে প্রপার ওয়েতে যে একটা অ্যাপ্লিকেশন জমা দিবে এটা তারা পাচ্ছিল না। আমিও বললাম ভাবিকে ফোন করে যে ভাবি আপনারা কি এটা করেছেন, আবেদন করেছেন? তো বললো যে না ভাই। আমি বললাম ভাবি একটু ওয়েট করেন, আমি লেলিন স্যারের সাথে কথা বলি, কারণ লেলিন স্যার আমাদেরকে এই বিষয়ে হেল্প করেছে। তো আমি লেলিন স্যারকে বলার সাথে সাথে লেলিন স্যার আমাদের নাম্বারটা নিয়ে তারপরের দিন সকালবেলা উত্তরায় চলে গেলেন শহীদ ইসলাম খোকন ভাইয়ের বাসায়। ওখান থেকে ওনার শরীর ভাই তো কথা বলতে পারেন না, উনি কিছু কথা লিখে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। পরে একসাথে আমি ছাত্তার ভাইটাও জমা দিলাম এবং ওনারটাও ওই দিন ওনারা নিয়ে গেল। এবং সবচেয়ে ভালো লাগছে যে কালকে, আগামীকাল মানে আজকেই বিকাল 5টা গণভবনে ওনাদেরকে এই অনুদানটা দিবেন আর কি।
জি, অনেক ধন্যবাদ সৈকত ভাই, সব সময় এরকম মানুষের পাশে থাকবেন, তাদের জন্য কাজ করে যাবেন, এ দোয়া করছি। ভালো থাকবেন, এত রাতে ডিস্টার্ব করেছি এই জন্য ক্ষমা করবেন।
আমি আসলে এত একটা মহৎ কাজের সাথে আপনাদের মানুষদের সাথে যে এখন কথা বলতে পারছি, লক্ষ কোটি দর্শকদের সাথে, আমার বনশ্রদ্ধেয় মনশ্রিয়াপুর সাথে, এটা আমার আসলে নিজের গর্ব হচ্ছে যে না, আমি হয়তোবা একজন ক্ষুদ্র শিল্পী হিসাবে, ক্ষুদ্র মানুষ হিসাবে এই কাজটা শরীক হতে পেরেছি। আপনারাও ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।
অবশ্যই অবশ্যই, অনেক দোয়া সৈকত ভাই, ভালো থাকবেন।
জি জি, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। কথা হচ্ছিল জি এম সৈকত, নাট্য নির্মাতা। মূলত আজকে যে বনশ্রী একটু ভালো আছেন, যে মানুষগুলির কারণে, তার মধ্যে জি এম সৈকত অন্যতম একজন মানুষ। তো আবারও কাজ করছেন জি এম সৈকতের নাটকে, আর কোথাও কি কার সঙ্গে কথা হচ্ছে?
হ্যাঁ, কথা হচ্ছে, আরো দু একজনের সাথে কথা হচ্ছে, কিন্তু ওগুলো হোক, মানে আমার আবার একটা ব্যাপার কি হলে আমি বলতে পছন্দ করি,
আগে থেকে কিছু বলবেন না।
না, আগে আসলে
আমরা সেটা জেনে যাব, কারণ আমরা তো জানি সবকিছু, কবে কখন কোন টেলিভিশনে কোন নাটকটি কোন টেলিফিল্মটি অনিয়ার হবে, সেখানে কারা কাজ করেছেন। যেহেতু আপনি এতদিন পরে কাজ করছেন, দীর্ঘদিন, প্রায় কতদিন পরে অভিনয় করলেন আবারও ক্যামেরার সামনে?
প্রায় 6-7 বছর তো হবেই।
আচ্ছা,
মাঝখানে একটা ছবি তো অ্যাক্টিং করেছিলাম, যাই হোক ওটা সেরকম মানে মোটামুটি করেছিলাম, আর এর মধ্যে একটা ছবির অফার পাচ্ছি, কিন্তু আমার হোক আগে, তারপর আমি জানাতে চাই।
জি অবশ্যই অবশ্যই। তো সব শেষে, শেষের দিকে একেবারে, অনেকে অনেক ধরনের প্রশ্ন করেছেন এবং অনেক উত্তর চেয়েছেন, কিছু SMS পড়বো কিনা আছে, একটু পরে পড়ি। আমার একটা প্রশ্ন ছিল যে এই যে এত উপরে ছিলেন, এত প্রাচুর্যে আপনার জীবনযাপন ছিল, এত বিলাসিতার মধ্যে ছিল, হুট করে যে নিচে আসলো, এভাবে এত খারাপ অবস্থার মধ্যে গেল, আপনি কারণ হিসাবে কি মনে করেন, কেন এমনটি হলো?
আমি একটাই মনে হয় যে আসলে আমার একটাই ভুল ছিল যে আমি যদি ফার্স্ট টাইম থেকে যদি নিজের ভবিষ্যৎটা চিন্তা করতাম, মানে ভবিষ্যতের কথাটা যদি চিন্তা করতাম যে না আমার নিজের কিছু দরকার বা আমার কিছু করতে হবে, এমন যদি ভাবতাম, বা একটা বিশেষ করে আমার কাছে মনে হয় একটা বাড়ি যদি আমি করতে পারতাম, একটা স্থায়ী যদি ঠিকানা আমার থাকতো, আমার এমন হতো না। আমি ওই স্থায়ী ঠিকানাটা না করতে পেরেই আমার এই সমস্যা হয়েছে। এখন আমি আবার মনে করি যে আগামী দিনেও যদি আমি স্থায়ী ঠিকানা না করতে পারি তাহলে আমার আরো অনেক কষ্ট আছে কপালে, কারণ আমার ছোট বাচ্চা নিয়ে এখনো আমি কিন্তু মানে বিভিন্ন বাসা ভাড়া থেকে কিন্তু আমি খুবই অসহায়। এই বাসা চেঞ্জ করা এগুলো নিয়ে টানাটানি করা, আর মানুষ তো জানেন ব্ল্যাকমেল করে, মানে যখন দেখে যে আমরা একা নিঃসঙ্গ আমাদের কেউ নাই তখন দেখা যায় মানুষ আমাদেরকে ব্ল্যাকমেল করতে চায়। এই ধরনের একটা সমস্যা এখন আমি ফিল করছি। আমার আসলে একটা জায়গা দরকার, একটা মানে যদি একটা টিনের ঘর উঠে থাকতে হয় তবু আমি মানে হ্যাপি যদি ওইভাবে থাকতে পারি তবু।
আমার তো মনে হচ্ছে এই মুহূর্তে আপনি সেটা সামর্থ্য রাখেন, এই শহরে সিটি কর্পোরেশন না হলেও আশপাশে বোধ হয় আপনি একটা ছোট্ট জমি এবং ছোট্ট জায়গা করে নিতেই পারেন। আমার মনে হচ্ছে আপনার সেই সামর্থ্য হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণে।
হ্যাঁ সেটা হয়েছে, কিন্তু তারপরেও আপনার চেষ্টা করব দেখি, মানে সৃষ্টিকর্তা ছাড়া তো কিছু হয় না।
জি অবশ্যই,
সে চাইলে একটা ব্যবস্থা হয়ে যাবে আশা করি। ট্রাই করব যে যদি আশেপাশে একটু মানে এক কাঠা জায়গার ভিতরে যদি একটু ঘর তুলে বাচ্চাটাকে নিয়ে থাকতে পারি, এটা অনেক শান্তি। এই মানুষের বাড়িতে ভাড়া থাকাটা, আর বিশেষ করে হাজবেন্ড নাই, কেউ নাই দুনিয়াতে, একেবারে আমরা একা। এই জন্যে মানে খুব খারাপ লাগা যে একেবারে আমাদের কেউ নাই, মা ছেলের কেউ নাই, আর আমার মেয়েটা তারও মনে হয় কেউ নাই। এখন আমি আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আমার মেয়েটাকে যদি এরা দিয়ে দিত, বা আপনারা যদি সবাই মিলে যদি আমার মেয়েটাকে একটু খুঁজে আমার বুকে একটু ফিরিয়ে দিতে পারতেন। আমি সবাইকেই বলতেছি, আমার দর্শকদেরও বলতেছি, ভক্তদেরও বলতেছি, এবং এদেশের জনগণকে বলতেছি যে আমি একটা অসহায় মা, আমাকে আমার মেয়েটাকে যদি ফিরিয়ে দিতে পারেন আপনারা, আমি জানি না আমার কি হবে, আমি মানে কি করব, কিভাবে আমার মেয়েটাকে পাবো, আমি এটা বুঝতে পারতেছি না। আমার কিচ্ছু ভালো লাগে না, আমার এখন সব ভালো লাগে, কিন্তু এখন আমার মেয়েটা যদি ফিরে আসতো ফিরে পেতাম আমি। আর আমি মাঝে মাঝে এটাও চিন্তা করি যদি আমার মেয়েটা মরেও যায় তবু আমি একটা নিশ্চিত হতে চাই, যদি সে আল্লাহর কাছে গিয়ে থাকে তা আমার কিছু করার নাই, কিন্তু যদি বেঁচে থাকে আমার মেয়েটাকে যদি অত্যাচার করে কিনা, না কোনো অবৈধ কাজ করাচ্ছে না কি করাচ্ছে, আমি দিশা পাচ্ছি না। এখন মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে এইটুকু আরেকটু যদি আমার একটু উপকার করত, যদি দেখতো আমার মেয়েটার ব্যাপারে একটু, যদি সে দেখতো, সে পারে ইচ্ছে করে, মানে সে ছাড়া মনে হয় এটাও আমার একটু উপকার মনে হয় করতে পারবে না, আমার এরকম মনে হচ্ছে।
আপনি তো নতুন করে আবারও এই বিষয়টি নিয়ে আইন প্রয়োগকারী যে সংস্থা রয়েছেন আইনের সহায়তা তো নিতেই পারেন, আপনি আপনি কেন থেমে আছেন?
এখন আমি আসলে একা তো, আমি মানে দিশা পাই না, আর ছোট বাচ্চা।
এই মুহূর্তে আমার মনে হয় না যে আপনি একা, কারণ কিছুদিন আগ পর্যন্ত আপনি একা ছিলেন, এই মুহূর্তে আপনার সঙ্গে অনেকেই। আপনি তাদেরকে হয়তো বা দেখতে পান, হয়তো বা তাদেরকে দেখতে পান না, বাট আপনার সঙ্গে অনেকেই আছে, এটুকু আমি আপনাকে আশ্বস্ত করতেই পারি এই বিষয়টি।
হ্যাঁ আমার অবশ্যই আমার মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা আছেন, এবং প্রাইম মিনিস্টার আমাকে বলেছেন আমার মেয়ের ব্যাপারটা সে দেখবে,
এবং দেশবাসীর দোয়া রয়েছে। আমি অনেক এসএমএস পেয়েছি যারা সবাই দোয়া করছেন আপনার মেয়ে যেন আপনার কোলে ফিরে আসে, এবং তারা বারবার জানতে চেয়েছেন সেই ব্যক্তিটির নাম বলতে, কিন্তু আপনি বলেছেন তার নামটি আপনি এইভাবে গণমাধ্যমে প্রচার করবেন না। আমি জানি না সেই ব্যক্তিটি এইটুকুর জন্য হয়তো আপনার মেয়েটিকে ফিরিয়ে দিতে পারত যে আপনি নিজে তার সম্মানটি রাখবার জন্য তার নামটি আজকে আমাদের রেডিওতে আপনি বলেননি। সো আমি আশা করব, আমি জানি না তিনি শুনছেন কিনা অথবা এই খবর তার কাছে পৌঁছবে কিনা, একটা মায়ের কোল থেকে একটা সন্তানকে কেড়ে নিয়ে রাখার যে আপনি নিশ্চয়ই আমার চেয়ে বয়স অনেক বড়, সেটা নিয়ে আমি কিছু বলবো না, ক্ষমা করবেন, তবে অনুরোধ করব মায়ের কোলে মায়ের সন্তানটিকে ফিরিয়ে দিন। আর আপনার যখন কান্না আমি শুনছিলাম, আপনার কান্না আমি শুনছি না, আমি দেখছি, অনেকে শুনছেন বাট আমি দেখছি, বারবার আমি খারাপ লাগছে, এবং আমার কেন জানি মনে হচ্ছে যে আপনার মেয়ে শ্রাবন্তী, তোর নাম?
হ্যাঁ শ্রাবন্তী শ্যামল বৃষ্টি, ওখানে শ্রাবণ দিছে নাম।
আচ্ছা শ্রাবণ, তো শ্রাবণ, আমার কেন জানি মনে হচ্ছিল যে শ্রাবণ কোন না কোনো ভাবে আজকে এই অনুষ্ঠানটি শুনবে, সে শুনবে, তার হয়তোবা শুনছে সে যে তার মা এভাবে কাঁদছে, শ্রাবণ আমাদেরকে এসএমএস করবে। ভাবছিলাম যে এমন যদি হতো, এরকম মিরাকল কিছু জন্য হতো যে আমাদেরকে শ্রাবণ এসএমএস দিয়ে বলছে যে ভাইয়া এটা আমার নাম্বার, আমি মায়ের সঙ্গে কথা বলতে চাই, তুমি আমার মায়ের সঙ্গে একটু কথা বলিয়ে দাও। আমি অপেক্ষায় ছিলাম, আমি অপেক্ষায় থাকবো, আমাদের ঢাকা এফএম 90.4 এর ফ্যান পেজটি অপেক্ষায় থাকবে। শ্রাবণ অথবা শ্রাবণের খোঁজ যারা এনে দিতে পারবেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, জানাবেন অ্যাটলিস্ট সে কোথায় আছে, কেমন আছে। তার মা এখনো জানেন না যে সে বেঁচে আছে কিনা। একজন মায়ের জন্য এর চেয়ে আর বড় মানে দুর্ভাগ্য কি হতে পারে? সবশেষে কি বলবেন একেবারে শেষের দিকে?
আমি যারা আমাকে আজকে এই আমার ভক্ত যারা আছেন, যারা এই যে এই দেশের যত মানুষ আছেন তাদের কাছে আমি দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার এই মেয়েটাকে ফিরে পাই এবং আমার এই কষ্ট যেন দূর হয়। আমি অনেক আমার মেয়ের জন্য আমার অনেক কষ্ট, আমি মাঝে মাঝে কেমন যেন হয়ে যায়। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার মেয়েটা যেন বেঁচে থাকে, সে যেন আমার বুকে ফিরে আসে, আর আমার ছেলেটা যেন বেঁচে থাকে এই দুনিয়াতে, আমার এই ছেলে মেয়ে নিয়ে যেন আমি বাঁচতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন।
আর এর মধ্যে দিয়ে শেষ হয়ে গেল আজকের মতো অন্ধকারের গল্প। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর জানেই যেতে যেতে আরো একবার যে অন্ধকারের গল্প শুনুন প্রতি রবিবার ঠিক রাত 10:30 ঢাকা এফএম 90.4 এ। শুভরাত্রি।
ঝিরি কাঁপন তোলার উদাসী হাওয়া, আমার হৃদয় জুড়ে আছো স্মৃতির পাতায় পাতায়, স্মৃতির বুকে ও সুঝরে হৃদয় ভেসে যায়। আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়, আমি খুঁজেছি তোমায়, তো স্বপ্ন ছিল বুকের ভেতর তোমায় নিয়ে মাগো, সেই স্বপ্নগুলো থমকে আছে তুমি এসে দেখো। কত স্বপ্ন ছিল বুকের ভেতর তোমায় নিয়ে মাগো, এই স্বপ্নগুলো থমকে আছে তুমি এসে দেখো। তোমার ছেলে কাটছে সময় কেমন অসহায়, আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়, আমি খুঁজেছি তোমায়,
This track was downloaded from FusionBD.com.